This track was downloaded from fusionbd.com.
ICC World Cup 2015, Dhaka FM 90.4.
রোববার রাত মানে হচ্ছে অন্ধকারের গল্পের রাত। যারা অন্ধকারের গল্প নিয়মিত শোনেন তারা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন এবং সাড়ে দশটায় শুরু হওয়ার কথা, মাঝে সাঝে দু এক মিনিট একটু ব্যতিক্রম হয়, সেজন্য আমরা শুরু দিয়ে ক্ষমা প্রার্থী। অন্ধকারের গল্প আজও শুরু হয়ে গেছে এবং অন্ধকারের গল্পে কি ঘটনা ঘটে, কি হয় অনুষ্ঠানটিতে আপনারা সবাই জানেন। আর তাকে অন্ধকারের গল্পের আজকের পর্বেও আমরা তেমনি একজন অতিথির কাছ থেকে তার অন্ধকার জীবনের কথাগুলো জানবো এবং যে ঘটনার মাঝখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সচেতন হতে চাই, সেই ঘটনার অন্তরায় অনেক ঘটনাই আমাদের অন্ধকারের গল্পের টিম সারা সপ্তাহ জুড়ে পরিশ্রম করে এখানে নিয়ে আসেন। এবং আপনাকে বলতে চাই যে অনুষ্ঠানটি কিন্তু একেবারেই সরাসরি সম্প্রচারিত হয়। যিনি অতিথি হয়ে আসেন তিনিও সরাসরি এসেই এই রাতের বেলা কথা বলেন এখানে এবং পাশাপাশি আপনাদের অংশগ্রহণে অনুষ্ঠানকে অনেক বেশি সাফল্য মণ্ডিত করে। আমরা বরাবরই বলি যে আপনার অংশগ্রহণটা আমরা চাই। আপনি আমাদেরকে লিখতে পারেন, ফেসবুকেও লিখতে পারেন, এমনকি আমাদেরকে SMS করতে পারেন। নিয়মটাও খুবই সহজ। তার আগে আপনাকে জানাতে চাই যে অন্ধকারের গল্পের আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার সম্পর্কে আমরা অনেক কথাই বলবো, আর সেই কথাগুলো নিয়ে বরাবরের মতোই আমরা আপনাদের মূল্যায়নগুলো শেয়ার করতে থাকব। তাকে টিউন ইন করে থাকতে হবে ঢাকা FM 90.4, বাংলাদেশের প্রথম ফুল HDFM স্টেশনটি। তবে এই মুহূর্তে আমরা একটি গান শুনতে চাই, যে গানটি চারপাশে বিশ্বকাপের উত্তেজনা আছে, বাংলাদেশ দলের জন্য করা গ্রামীণফোনের একটি প্রয়াস। আমরা সেই গানটি শুনে আমাদের অতিথিকে নিয়ে ফিরে আসছি অন্ধকারের গল্পে। টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4।
এই গানটি আপনার ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে গ্রামীণ ফোন নম্বর থেকে SMS করুন। টাইপ করুন WT স্পেস গানের কোড 4422526 আর পাঠিয়ে দিন 4000 নম্বরে।
এক্স্যাক্টলি আপনি শুনছেন অন্ধকারের গল্প। টিউন ইন করে আছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4। ঘড়ির কাঁটা 10:40 এবং অন্ধকারের গল্প শুরু হয়ে গেছে। অন্ধকারের গল্প রোববার রাত 10:30 শুরু হয় ঢাকা এফএম 90.4 এ। অন্ধকারের গল্পে আমরা যে কাজটা করি আপনারা সবাই জানেন, অপরাধীদের কথা শুনি যারা অন্ধকার অন্ধকার গলিতে আসলে জীবন যাপন করেন, এবং সেখান থেকে আমাদের অন্ধকারের গল্পের টিম তাদেরকে তুলে আনেন এবং তাদের সেই অপরাধময় ঘটনাগুলো আমরা আপনাদের সামনে মাইক্রোফোনের মাধ্যমে উপস্থাপন করবার চেষ্টা করি। তার মাঝখান থেকে যেটা হয় আপনি হয়তো সচেতন হতে পারেন সেই সুযোগটা থাকে, পাশাপাশি যে মানুষগুলো সেই অপরাধ জগতের সাথে থাকেন তাদের মনের অবস্থা কি, তারাও তো রক্ত মাংসের মানুষ, তারা কেন সেখানে থাকেন এবং যারা এখানে কথা বলতে আসেন তারা কতটুকু সেই রিয়েলাইজেশন নিয়ে আসেন সেই সব কিছু আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। অন্ধকারের গল্পের টিম কখনোই বলে না আমরা কোনো কিছু সরাসরি সমাধান করবার চেষ্টা করি, কারণ সেটা আসলে আমাদের হাতে নেই, সেটা সেই সেই ক্ষমতাও আমরা রাখি না। একদম বিনয়ের সাথে বলতে চাই, আমরা শুধু ঘটনাকে উপস্থাপন করি, মানুষ হিসেবে সবার কিন্তু সেই বিবেক ও মূল্যবোধের জায়গা আছে, সেখান থেকে আপনারাই সেই বিচার বা সবকিছু করবেন। আমাদের আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার নাম বাবু, এবং অপরাধ জগতে এক এক ধরনের নাম থাকে, এক একজন যে নানান ভাবে তাকে বিশেষণ দেয়া হয়। যিনি বাবু আজ অতিথি হয়ে এসেছেন তাকে ঘোড়া বাবু বলা হয়। কেন তাকে ঘোড়া বাবু বলা হয়, কি বা তিনি করেন সেসব কিছু আমরা জানবো। তিনি আজ আসলে এই মাইক্রোফোনের সামনে ফাঁস করতে থাকবেন তার সেই ঘটনাগুলো, যে ফাঁস করবেন তার গাড়ি ছিনতাইয়ের সবকিছু, কোটি মানুষের এই শহরে কিভাবে গাড়ি ছিনতাই করা হয় পরিকল্পনা থেকে একেবারে টাকার ভাগ পর্যন্ত অনেক অজানা তথ্য আজ আমরা জানব। আর গাড়ি ছিনতাই হরহামেশাই ঘটে, আপনারা দেখবেন যে হাইওয়েতে বলেন বা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বলেন, স্পেশালি ঢাকা শহরের কথা যদি বলি বা আমরা চিটাগাংয়ের কথা বলতে পারি, বড় বড় শহরের কথা বলতে পারি, সেসব জায়গায় কিন্তু গাড়ি ছিনতাইয়ের ঘটনা মাঝে মাঝেই শুনি। একটা আস্ত গাড়ি ছিনতাই হয়ে যায় এবং সেই গাড়ির নানান ধরনের ব্যাপার স্যাপার থাকে, পার্টস থাকে, অনেক কিছুই থাকে, শুধুমাত্র যে গাড়ি তা না, সিএনজি থেকে শুরু করে রিক্সা থেকে শুরু করে সেই সব যে ছিনতাই বা হাওয়া হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, সেই ঘটনাগুলির সাথে জড়িত এই ঘোড়া বাবু, তাকে আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। তার কাছ থেকে সেই অজানা ঘটনাগুলো জানবো, কিভাবে একটা পরিকল্পনা করা হয়, যেমনটা বলছিলাম যে টাকার ভাগ পর্যন্ত। আমি মাইক্রোফোনে নিতে চাই এবং ওয়েলকাম করতে চাই আজকে আমাদের অতিথি বাবু ভাইকে, ঘোড়া বাবু তাকে বলা হয়। বাবু ভাই কেমন আছেন?
ভালো আছি ভাই, ভালো আছেন আপনারা সবাই?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অন্ধকারের গল্পের অনুষ্ঠানটি শোনেন নিয়মিত, আমরা যেমনটা আপনার কাছে যখন আমি কথা বলছিলাম?
জি ভাইয়া, এটা আমি নিয়মিত শুনে মন স্থির করলাম যে আমি এখানে গিয়ে আমার যে ক্রাইমের যে ইয়াটা আছে সম্পূর্ণ আমি বাংলাদেশের সব লিসেনারদের সঙ্গে শেয়ার করব।
এটা একদিক থেকে আমাদের অনুষ্ঠানটার আসলে সার্থকতা যে আপনি অনুষ্ঠানটি শুনে নিজের ভিতরে সে উপলব্ধি এসেছে যে এখানে এসে আপনি সেই কথাগুলো বলতে চান। বাবু, আমরা অনুষ্ঠানটা আপনি যেহেতু শুনেন, আমরা সব লিসনার যারা আছেন তারাও জানেন যে অনুষ্ঠানটা শুরুতে যেটা হয় যে কোনো মানুষের শুরুর মতোই, তাদের তার জন্মের পর থেকে কিন্তু সেই মানুষটা অপরাধী হয়ে জন্মান না, এবং তারপর তার একটা চমৎকার ছেলেবেলা থাকে, একটা শৈশব থাকে, ধীরে ধীরে মানুষটা বড় হয় এবং পরিস্থিতির কারণে সে অনেক কিছুই করে, কিংবা অনেক সময় সংঘর্ষ, নানান ধরনের ক্রাইসিস আছে, সে সমস্ত ঘটনায় আমরা না যাই। আমরা আপনার গাড়ি ছিনতাই থেকে শুরু করে সবকিছু নিয়ে শুনবো, কিন্তু এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শুরুতে আমি একটু আপনার সেই ছোটবেলা, কোথায় বেড়ে উঠেছেন, কোথায় বড় মানে আপনার ছেলেবেলা কেটেছে, বাবা মা, আপনার পরিবার সবার সম্পর্কে একটু শুনতে চাই।
জি ভাই, আমরা হচ্ছে 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। তো আমি হচ্ছে ভাইদের ভিতরে সবচেয়ে ছোট, তো আমার ভাই বোন সবারই বিয়ে শাদী হয়ে গেছে। তো আমার বেড়ে ওঠা হচ্ছে ঢাকাতে যাত্রাবাড়িতে।
আচ্ছা।
তো ছোটবেলা থেকে খুব দুষ্ট ছিলাম, দুষ্ট থাকাকালীনই আজকে মনে করেন যে এটা, তো এটা আমি মনে করতে চাচ্ছি না। তো আমার ছোট থেকে আমি বলতেছি, ছোট থেকে খুব চঞ্চল ছিলাম আর দুষ্ট টাইপের ছিলাম, থাকা পরে এক জায়গায় স্থিরভাবে বসতাম না কোথাও। মনে করেন যে পড়াশোনা যখন ছোটবেলায় স্কুলে দিত, তো আমাদের এখানে বিশাল একটা মাঠ আছে, তো মাঠটা আমাদের স্কুলে যখন ভর্তি করলো, মনে করেন যে ক্লাস অনেক ভর্তি করলো, করার পরে পড়াশোনা তো ঠিক মতন করি না, হয়তো লাইফে হয়তো দুই থেকে দশ দিন স্কুলে গেছি। তো যাওয়ার পরে তো আমাদের এলাকায় সব পড়া পানি আমাদের বসি প্রায় ৩০ থেকে ৪০টা ছেলে ছিলাম। থাকাকালীন আমরা এই করি, আমাদের এখানে যে বিশাল একটা মাঠ আছে ওই মাঠে গিয়ে বসে থাকতাম। স্কুল যখন ছুটি হতো তখন বাসায় আসতাম। তো বাসায় ভালো মতন জানে যে ভালো মতন পড়াশোনা করতেছি, যখন মনে করেন যে বই নিয়ে বসতে বলতো তখন তো কারেন্ট চলেই যেত, তখন মনে করেন যে পড়াশোনা তো করতামই না, মনে করেন আধা ঘন্টা বসে বলতাম যে হ্যাঁ হয়ে গেছে। তো ফ্যামিলিও মনে করেন যে ততটা ইয়া করে নেই, দেখে নেই, খেয়াল করে নেই। তো না করাকালীন আমরা আমাদের এখানে যে বিশাল মাঠটা আছে মাঠের ভিতরে মনে করেন যে ই করি, খেলাধুলা করি। খেলাধুলা করতে করতে এক সময় ই করি, খেলাধুলা করতে করতে আমি তো এভাবে এভাবে বছর দিয়ে কেটে যায়। যাওয়ার পর বছর কেটে যায়, ফাইনাল পরীক্ষা আসে, তখন মনে করেন যে ফাইনাল পরীক্ষা দিতে দেয় বাসায়। এটা হচ্ছে গিয়ে আপনার টু এর থেকে ইসে উঠবো, থ্রিতে উঠবো, অনেক থেকে টুতে উঠবো। তো তখন টিচার রেখে দেয় পরীক্ষার কতদিন আগে। তো এখন টিচার বলে যে এরা তো পড়াশোনা ঠিক মতো করতে পারে না, এরা পরীক্ষা দিবে কিভাবে, আর এ তো কখনো মনে বই নিয়ে বসেও নেই। তো ফ্যামিলিতে বলতো যে কি ব্যাপার, বলতো বই নিয়ে সবসময় বসতো কিন্তু বসে আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টা
পড়তো।
আমার বাবা মা বলতো, বড় ভাইয়েরা বলতো। তো বলার পরে ভাইয়া ই করতো, খুব ওদিনকার এটা শুনে খুব মারামারি মারলো, ইচ্ছা মতন আমাকে ফ্যানের সঙ্গে ঝোলায় পিটাইলো। পিটানোর পরে তখন মনে স্থির করলাম যা পড়াশোনাই করবো না।
তো না
তখন কত, দশ থেকে এগারো বছর হবে। তখন মনে করেন যে ই করলাম, পড়াশোনা করবই না, যা ভাইয়া যেহেতু মারে তো কলোনিতে, জি জি, আর মারছে মনে করেন দু এক থাপ্পড় দিল। হয়তো আমাকে ছোটবেলা থেকে মনে করেন যে ফ্যানের সঙ্গে লটকে পিটাইত। আর ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন তো নিশ্চয়ই দেখছেন যে বড় কলমের লাঠি গুলা দেখছেন না, ওই কলমের লাঠি গুলা চার পাঁচটা লাঠি একসঙ্গে ই করে কলম গুলো একসঙ্গে বেঁধে ভালো ইচ্ছা মতন পিটাইতো, পিটাইতো তো পিটাইতো, মনে করেন যে ফ্যানের সঙ্গে লটকেত। বেশ ভালো কথা ভাইয়া, এটা সহ্য না করতে পারলে বললাম।
বাবা মা ধরে কিছু বলতো না?
আমার বাবার হচ্ছে গিয়ে দুই বিয়া ছিল।
আচ্ছা,
আমরা এই ঘরে হচ্ছে পাঁচ ভাই বোন আর ওই ঘরে এক ভাই। আমরা ছিলাম আগের ঘরের
সংসার,
জি জি। তা এখন মনে করেন যে বাবা তো মনে করেন যে একটা বাবা ততটা কেয়ার করতো না, যেহেতু বড় বড় ভাই আছে ওরাই মানুষ করতে পারবে। বেশ ভালো কথা ভাইয়া, এখন মনে করেন যে পড়াশোনা করলাম না, না করার পরে পনেরো দিন এক মাস কেটে যায়। যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার, তুই যে পড়াশোনা করবি না, তো তুই এখন কি করবি? তো আমি বললাম যে আমি এখন কাজ করব। কি কাজ করবি? তো আমাদের বাসার সামনে ওইখানে, জায়গাটার নামটা বলতেছি না, আমাদের বাসার সামনে একটা সুইস ফ্যাক্টরি ছিল। তো ওইখানে ই করলো আপনার সুইস ফ্যাক্টরি থাকাকালীন ভাইয়া ই করলো, ওইখানে কাজে দিল।
আচ্ছা, কখন বয়স কত?
তখন বয়স ওই যে এগারো থেকে বারোতে পড়ছে। তখন ইয়া ধরছে আপনার বেতন ধরছে ১৫০ টাকা। তো আমার এটা খুব খেয়াল আছে,
প্রতিদিন
না না প্রতিদিন না, মাসে দিবে ১৫০ টাকা।
আচ্ছা,
তো ওইখানে ভাইয়া কাজ না করতে পারলে ওইখানে যে বড় বড় ভাইয়ারা ছিল ওরা ধরে স্ক্রু ড্রাইভারটা আছে না, ওটা দিয়ে ওটার বাদ দিয়ে মাথার ভিতরে ঠোঁ মারতো। তো মারলে পরে এইখানেও মারে, যা কাজই করবো না। তো একদিন শুক্রবার, তো শুক্রবার থাকাকালীন বাসার থেকে বলছে যে বাবু এটা করে নিয়ে আয়। তো আমি আমার বলছি যে আমি ভালো লাগতেছে, আমি এগুলো কিছু করবো না। এই কথা না বলে বাইরে চলে গেছে আবার সেই কলোনির মাঠে। কলোনির মাঠে গিয়ে সারাটা দিন পার হয়ে যায়, কেউ খুঁজতে আসে না। তখন সন্ধ্যার দিকে আমার আম্মা আসে, আইসা আরো কয়েকটা বন্ধু বান্ধবের মা আসে, আইসা সবাইকে ধরে নিয়ে যায় বাসায়, নিয়ে ধরে ধরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করালো। করানোর পরে ভাইয়া খাওয়া দাওয়া করানোর পরে গোসল, ফার্স্টে গোসল করাইছে, গোসল করানোর পরে ভাইয়া ই করলো, খাওয়াইলো। খাওয়ানোর পরে ঘুমাইতে দিছে। তো ভাইয়া আমি তো ঘুমাই রয়েছি ছোটবেলায়, মনে করেন সারাদিন যে কি পরিশ্রমটা করি সেটা তো জানিনি ছোটবেলায়, যে বাচ্চারা কি পরিশ্রমটা করে। তো এখন পরিশ্রমটা করার কালীন পরিশ্রমটা করে অনেক করে ফেলাইছি, তো এখন বাসায় গিয়া ঘুমাচ্ছি। তো ভাইয়া গেছে আপনার রাতে দশটার দিকে বাসায় গেছিল। বাসায় যে আমাকে ঘুমের থেকে উঠে আমার পুরা ঘুম, আমি ঘুমের থেকে উঠে আমার ঘুমের ঘরে মনে করেন যে ইচ্ছা মতন বাড়ি, ওই যে বেডটা ছিল ওই বেড দিয়ে ইচ্ছা মতন বাড়ি দিছে কয়েকটা, তো বাড়ি দিলে আমি মনে করেন যে ঘুম তো আমার চোখে ভরা ঘুম, কিন্তু আমি পেটাচ্ছি আমার কোনো খেয়াল নেই। বেশ ভালো কথা ভাইয়া, এখন মনে করেন যে মারতে মারতে সে আমাকে আবার কি করবে, ফ্যানে লটকাবে। বেশ ভালো।
আপনার ভাই কি করতো?
আমার ভাই মনে করেন একটা কোম্পানি চাকরি করতো।
কত বছর, বয়সের ডিফারেন্স কত ছিল আপনার?
আমরা উনি হচ্ছে গিয়ে আমার না হলো আট থেকে দশ বছরের বড়।
আচ্ছা, বিবাহিত ছিল?
না, উনি তখন বিয়ে করেনি।
আচ্ছা,
তো বিয়ে করে নাই, তো উনি আমাকে ই করতো। বাবা এখান থেকে মনে করেন যে বাবা তো খেয়াল করতো না, মনে করেন যে ছয় মাস এক বছর পর আসতো বাবা, আসে দেখে যেত, যা জানতাম যে সাপোজ আমরা জানতাম যে আমার বাবা আছে, শুধু এটাই জানতাম। কিন্তু মনে করেন যে এই যে ভাই এই কথাটা না বললে নয়, এই যে মনে করেন যে আমরা যে পাঁচটা ভাই বোন ছিলাম, এত বড় হয়েছি ভাই আজ পর্যন্ত কখনো দেখি নাই। কিন্তু ভাই আমার ছোটবেলা থেকে মনে করেন যে কষ্ট, কিন্তু এই ফিলটা আমি করতাম, কিন্তু আমার বড় ভাইরা যে ফিলটা করতো সেটা আমি কখনো তাদের ভিতরে দেখি নাই। কারণ আমি হয়েছি পরে, আমার নাকি এটা না বলে নয়, আমার নাকি ছোটবেলায় আমার আম্মা দুধের বদলে ওই যে ইয়া আটা আছে না, আটাটা ই দিয়ে আটাটা জ্বালায়ে ওইটা নাকি আমাকে খাওয়াইতো। তো আমি এই কথাটা শোনার পরে ভাইয়া, এই কথাটা শোনার পরে আমি এখন পর্যন্ত সে দুধটা কাকে বলে যে আমি কিন্তু দুধ খাই না। বেশ ভালো কথা ভাইয়া, ছোটবেলার কাহিনীটা শুনলাম ই করার পরে, কিন্তু আমার ছোটবেলার থেকে তো বেশ ভালো কথা। ওইখান থেকে ভাইয়া পিটাইলো, পিটানোর পরে পুরা সকালবেলা ঘুমের থেকে উঠা পিসে গেছি, আবার কলোনির মাঠে চলে আসছি।
অন্ধকারের গল্প আপনি শুনছেন, আমরা এই মুহূর্তে একটা ডকুমেন্টারি শুনবো। প্রিয় শ্রোতা যারা শুনছেন আমাদেরকে, আমরা গাড়ি চুরি নিয়ে যে ঘটনাগুলো আজ শুনবো তার গভীরে যাবার আগে, এই মুহূর্তে আমরা সেই গাড়ি ছিনতাই, গাড়ি চুরি, এই সামগ্রিক ঘটনাগুলি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছেন। সেই ডকুমেন্টারি একটি প্রতিবেদন আমরা শুনবো। তারেক আহমেদ তার তৈরিতে সেই ডকুমেন্টারি প্রতিবেদনটি আমরা শুনবো, এবং তারপর কিন্তু আবারও আমরা অতিথির কাছে আসবো। আপনারা লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, এবং আমাদের কিন্তু ফেসবুকে যে পোস্টের অপেক্ষা আপনারা করছিলেন সেটা দেওয়া হয়ে গেছে। সেখানে আজকের অতিথি ঘোড়াবাবু তার একটি ছবিও আমরা দিয়েছি, আপনারা সেখানে এসে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন, আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা প্রতিবেদনটি শুনে আবারও ফিরছি আমাদের অতিথিকে নিয়ে। টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4।
ইব্রাহিম গাড়ি রাস্তায় পার্ক করে মার্কেটের ভিতরে ঢুকেছিলেন, ফিরে এসে দেখলেন তার গাড়ির দুটি লুকিং গ্লাসই চুরি হয়ে গেছে। আশেপাশের মানুষজন এবং অন্য গাড়ির চালকদের জিজ্ঞেস করলেন, কিন্তু কেউই কিছু বলতে পারল না। এমন বিড়ম্বনার শিকার গাড়ির চালক মালিকদের প্রায়ই হতে হয়। রাজধানীতে বেশ কয়েকটি চক্র কাজ করছে গাড়ির পার্টস এবং গাড়ি চুরি করার জন্য। গাড়ি চুরির সাথে জড়িত এমন 300 কর্মী দেশের বড় শহরগুলো চষে বেড়াচ্ছে। এই চক্রে বেশ কয়েকজন নারী সদস্য রয়েছে বলে জানা যায়। গাড়ি চোর চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে। কারো কাজ হল গাড়ির লুকিং গ্লাস চুরি করা। লুকিং গ্লাস চুরি করে এমন একজনের সাথে কথা বলে জানা যায় লুকিং গ্লাস চুরি করা নাকি খুবই সহজ। লুকিং গ্লাস চুরি করার সময় সাধারণত তারা দুইজন থাকে। যে গাড়ির লুকিং গ্লাস চুরি করবে সেই গাড়ি টার্গেট করে এবং তার পাশ দিয়ে যাওয়ার সময় শুধু মোচড় দিলেই খুলে যায় সেই গাড়ির লুকিং গ্লাস, তারপর ব্যাগে ভরে চলে যায়। আর যারা গাড়ির হেডলাইট সহ অন্যান্য যন্ত্রপাতি চুরি করে তারা একা অথবা তিনজনের দল মিলে কাজ করে বলে জানা যায়। আর যারা গাড়ির মূল্যবান পার্টস চুরি করে তারা দক্ষ কিনা এটা নাকি আগে পরীক্ষা করে দেখে গাড়ি চোরাই দলের নেতা। গাড়ি চোরাই চক্র শুধু যে গাড়ির মূল্যবান পার্টস যন্ত্রাংশ চুরি করে তা নয়, সুযোগ পেলে এবং সুযোগ বুঝে তারা যে কোনো গাড়িও চুরি করে থাকে। তবে যারা গাড়ি চুরি করেন তারা সবসময় চেষ্টা করেন নতুন গাড়ি চুরি করার, কারণ নতুন গাড়ির যন্ত্রাংশ বিক্রির ক্ষেত্রে ভালো দাম পাওয়া যায়। যখন তারা কোনো এলাকায় কোনো নতুন গাড়ি দেখেন তখন তারা ওই গাড়িটিকে লক্ষ্য করে তাদের ভাষায় কয়েকদিন র্যাকি করেন এবং ওই গাড়ির চালকের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। অথবা গাড়িটি যেখানে অর্থাৎ বাড়ি বা গ্যারেজ যেখানে রাখা হয় সেই বাড়ির দারোয়ান বা গ্যারেজের লোকজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন আর তারপরে সুযোগ বুঝে গাড়ির পার্টস অথবা পুরো গাড়িটি চুরি করে নিয়ে যান। এখন কথা হচ্ছে চোরেরা গাড়ির মূল্যবান যন্ত্রাংশ বা গাড়ি চুরি করে কি করে, কোথায় নিয়ে যায়। গাড়ি চোরেরা গাড়ির মূল্যবান পার্টস সহ অন্যান্য যন্ত্রাংশ চুরি করে তাদের নির্দিষ্ট লোকজনের কাছে বিক্রি করে আর তাদের এই নির্দিষ্ট ক্রেতারা হল বিভিন্ন গ্যারেজের লোকজন, ধোলাইখালের বিভিন্ন দোকানি, এছাড়াও পল্টন থানাধীন স্কাউট মার্কেটের কথাও শোনা যাচ্ছে। পুরান ঢাকার ধোলাইখালে এক ঘন্টার মধ্যে একটি চোরাই গাড়ি খুলে আলাদা করে ঝোলানো হয়ে যায়। গাড়ির যে কোনো পার্টস পেতে ধোলাইখালের বিকল্প নেই। বর্তমানে পুরান ঢাকার রায়সাহেব বাজার থেকে মুরগিটোলা মোড় পর্যন্ত পার্টসের প্রায় 7,000 ছোট বড় দোকান রয়েছে। ধোলাইখালের এই সব দোকানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 40,000 কর্মী কাজ করে। ধোলাইখাল সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে এটাই সেই মার্কেট যেখানে নিজের জিনিস আবার নিজেকেই কিনতে হয়। দৈনিক জনকণ্ঠ সূত্রে গাড়ি চোরদের কৌশল প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের এক গোয়েন্দা পরিদর্শক জানান, চোরাই গাড়ি সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করলে ধরা পড়ার সম্ভাবনা থাকে, তাই চোর চক্র গাড়ি চুরি করে তুলনামূলক কম দামে বিভিন্ন গ্যারেজে বিক্রি করে দেয়। গ্যারেজের মালিক হয় গাড়িটির যন্ত্রাংশ খুলে বাজারে বিক্রি করে দেয়, নতুবা দরজা বা গাড়ির বডির কিছু অংশ রং করে, চেসিস নম্বর পরিবর্তন করে, নকল কাগজপত্র তৈরি করে তা সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করে। ঢাকায় গাড়ি চোর চক্রের অন্তত 50টি টিম রয়েছে বলে জানা যায়। তরুণ প্রকৌশলী আশরাফ শাফি উদ্ভাবন করেন মোবাইলের মাধ্যমে সিকিউরিটি সিস্টেমের। তিনি বলেন,
এটা বেসিক্যালি আমাদের দেশে যারা সেলফ ড্রাইভ করে আর কি, তারা তো আপনার ধরেন যে গাড়িটাকে কোথাও পার্কিং করে যাওয়ার পরে তার মনের ভিতরে একটা শঙ্কা কাজ করে, তাই না, একটা ভয় কাজ করে। তো যারা ড্রাইভার রাখে তাদের অতটা ভয় কাজ করে না, কারণ ড্রাইভার পাহারা দেয়। কিন্তু যারা সেলফ ড্রাইভ করে, যেমন আমি নিজেও সেলফ ড্রাইভ করি, তো আমার সবসময় একটা মনের ভিতরে একটা ভয় লাগতো যে গাড়িটা কি অবস্থায় আছে বা কি অবস্থায় এটাকে কেউ ধরতেছে কিনা, কেউ কোনো কিছু ভেঙে ফেলতেছে কিনা, গাড়ির ভিতরে গ্লাস ভেঙে ঢুকতেছে কিনা, এই শঙ্কাগুলো মনে কাজ করতো। তো ওখান থেকেই বেসিক্যালি আমার সর্বপ্রথম চিন্তা হয় যে কিভাবে এই জিনিসটাকে আমি আমার মোবাইলে নিয়ে আসতে পারি। মানে কোনো কারণে কেউ যদি আমার গাড়িতে অযাচিত ভাবে ঢুকার চেষ্টা করে, আমি যাতে মোবাইলে সেটার ইনফরমেশন পাই। ওইখান থেকেই বেসিক্যালি এটা চিন্তাটা আছে। গাড়িটা রেখে আমি কোন মার্কেটে অথবা অফিসে যখন আসি, সেই মুহূর্তে কেউ যদি আমার গাড়িতে ঢুকার চেষ্টা করে, আমি ইনফরমেশন পাচ্ছি। পাওয়ার পরে আমি গাড়ি পর্যন্ত যেতে হলে তো আমার মিনিমাম 5-10 মিনিট সময় লাগবে। তো গাড়ির চোর যদি একবার গাড়িতে ঢুকে যায়, সে কিন্তু 2 মিনিটে গাড়িতে টান দিয়ে নিয়ে যাবে। তো আমি পরবর্তীতে চিন্তা করি যে কিভাবে আমি ইনফরমেশনটা পেলেই তো হলো না, আমি কিভাবে গাড়িটাকে ব্লক করে দিতে পারি যাতে চোর যাতে না নিতে পারে।
গাড়ির মূল্যবান পার্টস থেকে শুরু করে গাড়ি চুরি ঠেকানোর জন্য বাজারে অত্যাধুনিক সব সিকিউরিটি লক পাওয়া গেলেও গাড়ি চুরি কিন্তু ঠেকানো যাচ্ছে না। যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট চালু করার পর আশার আলো দেখেছিলেন গাড়ির মালিকরা, কারণ যানবাহনে ব্যবহৃত ডিজিটাল নম্বর প্লেট তথা রেট্রো রিফ্লেকটিভ নম্বর প্লেট, যার সঙ্গে প্রতিটি গাড়িতে যুক্ত হয়েছে বেতার তরঙ্গ শনাক্ত করার ট্যাগ RFID ও স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড বা ভেহিকেল ও ওনারশিপ কার্ড। কথা ছিল নতুন এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষে বসে চুরি যাওয়া গাড়ির উপর নজরদারি করা যাবে। এতে যানবাহন চুরি থেকে রক্ষা পাবে এবং ট্রাফিক পুলিশের আইনি ব্যবস্থা নিতেও সুবিধা হবে। BRTA থেকে বলা হয়েছে গাড়ি চুরি যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির মালিককে তা BRTA সদর দপ্তর ও ট্রাফিক পুলিশের কাছে জানাতে হবে। যত দ্রুত এই তথ্য পাওয়া যাবে তত দ্রুতই গাড়ির অবস্থান শনাক্ত করা সম্ভব। চুরি যাওয়া গাড়ি শনাক্ত করার জন্য রাজধানীর 12টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবেচনা করে বসানো হয়েছে বেতার তরঙ্গ। অধিক গুরুত্ব দেওয়া হয়েছে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার রাস্তাকে। RFID স্টেশনগুলো হল বিমানবন্দর সংলগ্ন মহাখালী, গুলশান 2, কুড়িল বিশ্ব রোড, গাবতলি, ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ কাকরাইল, গুলিস্তান, বুড়িগঙ্গা সেতু 2 ও পোস্তগোলা সেতু এলাকা। তবে দুঃখের কথা হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করেও গাড়ি চুরি রোধ করা যাচ্ছে না। শেষ করব গাড়ি চোর বিল্লালের ঘটনা বর্ণনা করে, কারণ বিল্লালের ঘটনা শুনলেই আপনারা হয়তো বুঝতে পারবেন গাড়ি চুরি কেন রোধ করা যাচ্ছে না। চোরদের লিডার বিল্লাল হোসেন এ পর্যন্ত পুলিশের হাতে 4 ধরা পড়েছে। প্রতিবারই তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়ি চুরি কেন করেন এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, বাসা বাড়িতে চুরি বা ডাকাতি করতে গেলে ধরা পড়ার আশঙ্কা থাকে, রয়েছে নানা ঝামেলা, কিন্তু গাড়ি চুরির মধ্যে ঝুঁকি কম, তাছাড়া টার্গেটকৃত গাড়ি খুব অনায়াসেই নিয়ে যাওয়া সম্ভব। বিল্লাল হোসেনের দেয়া তথ্য মতে মহানগর গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছিল 25টি প্রাইভেট কার, গ্রেপ্তার করেছিল তার 20 সহযোগীকে। বিল্লাল হোসেন বলেন, চুরি করা গাড়ির কাগজ যেমন সহজে তৈরি করা যায়, বিক্রিও করা যায় সহজে। তবে তার সর্বশেষ কথা হল, সাজা কম তাই চুরি করি।
চলছে অন্ধকারের গল্প, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। নতুন একটি ঘন্টা শুরু হয়ে গেছে রাত 11টা এবং অনেক রাত পর্যন্ত আমরা থাকবো অন্ধকারের গল্প নিয়ে। আপনি যদি টিউন ইন করে থাকেন বাংলাদেশের প্রথম এই ফুল এইচডি এফএম স্টেশনটি ঢাকা এফএম 90.4, ঘন্টা শুরুতে আপনাকে আমি জানাতে চাই আজকের দিন তারিখটা, রোববার 22 ফেব্রুয়ারি 2015 এবং 10 ফাগুন 1421, দুই জামাদিউল আউয়াল 1436 হিজরি। আজকের দিনের একদম শেষ ঘন্টা আমরা পার করছি অন্ধকারের গল্পে। আজ অতিথি হয়ে এসেছেন বাবু, যাকে আমরা বা অপরাধ জগৎ ঘোড়া বাবু নামে জানে। তিনি আজ ফাঁস করছেন গাড়ি ছিনতাই সবকিছু এবং কোটি মানুষের এই শহরে, ঢাকা শহরের কথা বলছি, যে কিভাবে গাড়ি ছিনতাই করা হয়, পরিকল্পনা থেকে শুরু করে টাকার ভাগ পর্যন্ত অনেক অনেক অজানা তথ্য আজ আমরা জানব এই মাইক্রোফোনের মাধ্যমে। এবং যারা গাড়ি ব্যবহার করেন কিংবা নানান মালিকানাধীন গাড়ি নানান সময় দেখি আমরা যে ছিনতাই হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, গাড়ির পার্টস চুরি হয়ে যাচ্ছে, সিএনজি রিক্সা থেকে শুরু করে নানান ধরনের এই ধরনের ঘটনা ঘটে অপরাধ জগতের, অপরাধের এই গলিতে কি কি ঘটনা ঘটে, তার একজন প্রতিনিধি হয়ে আজ ঘোড়াবাবু তিনি এসেছেন। তিনি তার সেই কথাগুলো বলছেন এবং পাশাপাশি তিনি কিন্তু অন্ধকারের গল্প শুনতেন এবং শোনেন, এবং সেখান থেকে তিনি যেমনটা বলছিলেন আমাদেরকে, তিনি ভেতরে তার ভিতরে একটা রিয়েলাইজেশন তৈরি হয় এবং তারপরে তিনি সিদ্ধান্ত নেন, তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। তার ফলশ্রুতিতে আমরা এখন সরাসরি ঘোড়াবাবু বাবু ভাই আপনার কথাগুলো শুনছি। আপনার ছোটবেলায় আমরা ছিলাম, তার আগে আমি একটু বলতে চাই, যারা অন্ধকারের গল্প এখন শুনছে তাদেরকে বলতে চাই যে আমি শুধু ধন্যবাদ দিতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, একটু আগে চমৎকার একটি প্রতিবেদন আমরা শুনেছি মঈন জান্নাতুল ফেরদৌস শিপনকে, আর আমি ইভান রয়েছি আপনাদের সাথে অনেকটা রাত পর্যন্ত থাকব। আপনি যদি টিউন ইন করে থাকেন ঢাকা এফএম 90.4। ভাই, আমরা আপনার ছোটবেলার কথা শুনছিলাম যে আপনার বাবার দুটো সংসার ছিল, প্রথম সংসারে ছিলেন আপনি এবং সেখানে অনেক ছোটবেলায় আসলে পড়াশোনায় আপনার মন বসে না। আমি একটু সামারাইজ করে আসছি শ্রোতা যারা যারা মিস করেছেন তাদের জন্য। এবং খুব ছোটবেলায় আপনার পড়াশোনা একেবারেই মন বসে না, সেই জায়গা থেকে আপনার বড় ভাই মোটামুটি বলা যায় তার সংসারী বা তার কাছে আপনার মানুষ হতে শুরু করা এবং প্রচন্ড মারধর বা শারীরিক যে অত্যাচার সেই জায়গা থেকে আপনি বেড়ে উঠতে শুরু করেন, এক সময় কাজ নেন সেই 11-12 বছর বয়সে। তারপর থেকে
জি ভাই, তারপর থেকে ওইখান থেকে তখন আমি একদিন শুনি যেরকম পেটাপিটি করে পাশাপাশি পাশের ভাড়াটিয়া জিজ্ঞাসা করে কি বাবু কি ওনাদের ভাই না, তখন বলতেছে হ্যাঁ
মারছিল, তখন
হ্যাঁ খুব মারা মারছিল। আমি মনে করি যে পুরো সেন্সলিট হয়ে গেছিলাম, আমার মনে করেন যে কোনো সেন্সই ছিল না। তখন মনে করেন যে রাতের বেলা ঘুমের চোখে পিটাইলো, পরে মাঠে গিয়ে বসে আসছি, তো যখন যত বেলা হয় তত পোলাপান বাড়ে, বন্ধু বান্ধব বাড়ে, তো বাড়ার পরে বাড়তে বাড়তে মনে করেন যে 11-12 বেজে যায়। যাওয়ার পরে আমরা প্যাড খেলা যেরকম ধরেন বিলিং থেকে শুরু করে ফুটবল যা খেলা আছে সবই খেলাধুলা করতাম। তো করার পরে বাবা মা ওই যে বললাম না যে গার্জিয়ান মা আসে আসে সন্ধ্যার সময় এসে ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাসায় এসে সাথে বলছি, বলার পরে ই করলাম, পরে আবার মন স্থির করলাম যে ঠিক আছে এবার কাজ কামই করবো, যেহেতু পড়াশোনা করিনি তাতে কি হয়েছে এবার কাজই করবো। এই ভালো কথা, এখানে আবার 15 দিন কাজ করি ভালো মতন। তো ভালো মতন 15 দিন কাজ করলে ভাই শান পাথর আছে একটা জিনিসের নাম, ওটা যখন সুইচটা ঘষা দেয় তখন মনে করেন যে হাতের আঙ্গুল গুলো আছে না চারি গোলা, এই চারি গোলা ইয়ে যায় উঠে যায়। এটা সুইচ সেক্টরিতে যে সুইচটা মনে করেন যে ই করতে হয় ঘষা সমান করতে হয়, তখন মনে করেন যে ওটা লেগে হাতটা খুব কেটে যেত, ছিলে যেত শান পাথর জাতীয়টা। তো ভালো কথা, রাতের বাসায় এসে দেখাইতাম যে হাতের এই অবস্থা, তখন বলতেছে যে কি করবি, পড়াশোনা করলি না আর ইউ করলি না কাজ কামও করবি না, বেশ ভালো কথা। এবার তুই কি মন ভালো মতন, তখন ভাইয়ারা ভালো মতন বৈশা ভালো মতন জিজ্ঞাসা করছে তুই কি করবি। তখন বললাম যে কি করব। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা দেখি।
তাদের কোনো সাজেশন ছিল না আপনার ভাইয়ের যেটা কর সেটা কর?
এখন মনে করেন যে এরা ভালো, সবার সবার বাপ মা ভাই বেড়াদা সবাই তো চায় যে আমার ভাইটা ভালো হোক, বেশ ভালো কথা ভাইয়া। এখন মনে করেন যে ই করলো, সময় দিলাম, নেওয়ার পরে মনটা স্থির করলাম, বেশ ভালো। তখন আবার বললাম যে ঠিক আছে আমি এই কাজ করবো না, ইঞ্জিনিয়ারিং সিটি কাজ শিখবো।
আচ্ছা,
ট্রাকে তো ট্রাকে মনে করেন যে ইঞ্জিনিয়ারিং সিটি কাজ করলাম, মনে করেন যে ইয়া 15-20 দিন ভালো মতন কাজ করলাম। করার পরে এক উস্তাদ আসলো, আসার পরে মনে করে যে ওনার যদি বলে যে ইয়া নিয়ে আয়, ডালি নিয়ে আয়, তখন বলে যে ডালি নিয়ে আয়, কোন ডালি নিয়ে আসবো, নাম্বার তো বলতে হবে, যেরকম বলছে ডালি নিয়ে আয়। তখন ডালির কথা বলছে, ডালি নিয়ে আসছি, এখন তো বলে না যে 12 নাম্বারটা নিয়ে আয়, এটা নিয়ে নাম্বার না বললে কিভাবে নিয়ে আসবো। তখন নিজের নিজের ইসে যা বুঝছি সেটা নিয়ে আসছি, আসার পরে ওটা দে বাড়ি, তখন সে ডালি আনতে বলছি আনস না গেলে। তো বেশ ভালো কথা ভাই, গ্যারেজের যে ব্যবহারটা সবচেয়ে, মনে করেন যে আমি ছোটবেলা থেকেই কেউ যদি মায়ের তুলে বকা দেয় ভাই, সেটা আমি সহ্য করতে পারি না। তো না পড়াকাল না পড়াকালীন ওই উস্তাদে মনে করেন যে বলছি যে আপনি বলেন কত নাম্বার ডালি নিয়ে আসবো, বকা উনি করেন না ভাই। তো বলছে যে ইয়াটা নিয়ে আয়, 16 নাম্বার ডালিটা নিয়ে। তা আমি বলছি ভাই এটা যদি আগের থেকে বলতেন তাহলে তো মনে করেন যে আমার আপনি বাইরেটাও দিতেন না, আপনার সঙ্গে আমার মুখ কালা কালি হতেন। আমি ছোটবেলা থেকে মনে করেন যে খুব স্ট্রং ভাবে কথা বলি,
স্পষ্ট ভাবে কথা বলি।
হ্যাঁ, আর যাকে যেটা বলবো আমি সামনাসামনি বলবো, সে যেই হোক, আমার বাবাকে আমি কোনোদিন ছাড় দি নাই। বেশ ভালো কথা ভাই, ওইখান থেকে মনে করেন যে বাড়ি বাড়ি খায়া চলে আসছি। তো আইসা বাসা আইসা কিরে আমার দেখে বলতেছি, কিরে বাবু তুই এত তাড়াতাড়ি চলে আসলি। তো বললাম যে আজকে গ্যারেজে কাজ কম, চলে আসছি। বেশ ভালো কথা, আমার কিছু বলে নাই না বললো। পড়েন ভাইয়া এই যে মনে করেন সকালবেলা বাসা থেকে 10টার সময় 9টার সময় বাসা থেকে রেডি হয়ে যেতাম যে গ্যারেজে যাচ্ছি, কি করতাম সারাদিন কলোনিতে খেলতাম, খেলার পরে দুপুরবেলা খেতেও যেতাম না, সারাদিন খেলতাম, খেলার পরে সন্ধ্যার পরে কোথায় কালি আছে সে কালি লাগে, হাত পায়ে কালি লাগে, বাসা দিয়ে যেতাম কাজের থেকে
আসছি।
কিভাবে আসলো এটা মাথায়, কিভাবে আসলো বেশ ভালো কথা ভাই। এটা করার পরে এক সপ্তাহ এরকম কেটে যায়। যাওয়ার পরে একদিন আমার ছোট বোনটা দেখে ফেলায় যে কলোনির ভিতরে আমি সব কটা খেলতেছি। আর ছোটবেলায় আমাদের এখানে অনেকগুলো পুকুর ছিল, পুকুর থাকাকালীন ভাইয়া সবকটা ল্যান্ড রেকর্ড করতাম। তখন কি বললাম 12-13 বছর, তখন এতটা ইয়া ছিল না, ল্যান্ড হয়ে গোসল করতাম। তো গোসল করার পরে ছোট বোন একদিন দেখিয়ে গেছে, দেখে গিয়ে মার এটা কেন আসছে, মা দেখো তোমার ছেলে এখানে ইয়ে করতেছে, গোসল করতেছে। বেশ ভালো কথা, মা বলতেছে তুই আজকে বাসায়, তোর কপাল আজকে শুনিয়েছে। বেশ ভালো কথা ভাইয়া, এরকম ভালোই কেটে যাচ্ছে দিন, দুষ্টামি ফাজলামি করার পরে। তো ওই দিনকে রাত্রে মারে ম্যানেজ করলাম, মা কিছু বললো না ভাইয়ের কাছে, না বলার পরে কি করলো, না বলার পরে মা বলছে যে তুই আমার মা শাশুড়ি বল যে তুই কাজে যাবি না। তো বলছি ঠিক আছে মা, কালকা থেকে যাবো, যাবো 10 টাকা ধর। তখন তো 1998 সালে মনে পড়ছে, 98 সালে সালটা তখন খেয়াল ছিল না, 98 সালে 10 টাকা তো মনে করেন যে বিরাট কিছু। তো 10 টাকা দিতে মনে করেন যে সারাদিনে মনে করেন যে ভিডিও গেমস খেলতাম, মোস্তফা গেম গুলো ছিল না,
এটা ভিডিও গেমস খুব প্রচলন ছিল।
হ্যাঁ, 1 টাকা কয়েন ছিল,
কয়েন ছিল,
ওটা খেলতাম। তো খেলার পরে আবার ভিডিও গেমস আগে দেখতাম যে আমাদের ওইখান থেকে শনি একটা চলে যেতাম যে যেখানে ফাঁকা কেউ না চিনে, ওইখানে গেমস খেলতাম। খেলার পরে আস্তে আস্তে মনে করেন যে একজন দুজন যেতে যেতে আমাদের পুরো বেস্টটা চলে যায়। ওইখানে যাওয়ার পরে শনি একটা আমাদের বুঝি নাই, শুনি একটা এলাকাটা আমাদের, আগে মনে করেন যে ওটা আমাদের এলাকা, এখন মনে করেন যেহেতু একসঙ্গে 20টা ছেলে, বেশ ভালো কথা ভাইয়া। তখন আসলো আলিপ্লেলা, আলিপ্লেলা দেখাইতো না বৃহস্পতিবার, আলিপ্লেলা দেখাইতো রবিবার দিন, রবিনহুড দেখাইতো, ডিএ টিমটা দেখাইতো বুধবারে। তো সব ছেলেরাই মনে করেন যে বৃহস্পতিবার দিন খুব বিজি ভাবে যাইতো, তো আমরা একসঙ্গে বিশ পঁচিশটা ছেলে ধাক্কাধাক্কি করতাম, ধাক্কাধাক্কি করে যে জবাব দিত তাকেই মার দিতাম। এটা তুই মুখে মুখে কথা বললি কেন? মার দিতাম ছেলেরা মনে করেন যে মাইটার খেয়ে যেত। এক সময় নাম হয়ে গেল যে এই পাশের ছেলেরা অনেক খারাপ। বেশ ভালো কথা ভাই, বাসা থেকে রিল্যাক্স আসি মনে করেন যে
ছোটবেলার থেকে যে ব্যাপারটা ছিল সেখানে আমি আপনার ছোটবেলার থেকে থাকতে চাই, সেই ঘটনাগুলো শুনতে চাই। কিন্তু আপনার লিড দিত কে, মানে এরকম কার মাথা থেকে আসতো?
ছোটবেলায় এক একজন ব্যাটিস কাজ করতো, মনে করেন যে কেউ ওই যে বল প্রেস আছে না, বল প্রেসের কাজ করতো, সিট দিয়া ই বানিয়ে নিয়ে আসতো, আপনার দাও, তারপর ডলফিন ছুরিগুলা এগুলা বানিয়ে নিয়ে আসতো। তা আমাদের লিট আমরা নিজেরাই নিতাম, আমাদের কোনো বড় ভাই ছিল না। এটা হচ্ছে 98 সালের থেকে। তো আমাদের কোনো বড় ভাই না থাকাকালীন তো আমরা আস্তে আস্তে মনে করেন যে এই সাইডে একটা জায়গার নাম আমি বলতেছি না, এখানে আমাদের খুব একটা প্রভাব হয়ে যায় যে ওই সাইডের পড়া পান খুবই খারাপ। তো বাইরে থেকে আমাদের মারামারি সবসময় মনে করেন সব স্থানীয় ছেলে পেলে, শুধু আমরা হাতে গোনা কয়েকটা ছিল ভাড়াটিয়া। তো এটা ই করার পরে তো খুব আমাদের ওই সাইডের ওই পাশের এলাকার বড় ভাইরা আসে, কি ব্যাপার এগুলা কারা? তখন অ্যাকচুয়ালি আমাদের নাম হয়ে যায় বিচ্ছু বাহিনী। হ্যাঁ, আর এখান থেকে বাসা থেকেও কিছু বলে না, বাসা থেকে বলে না, বড় ভাই মনে বুঝতেছে যাক ওরা কিছু কমু না, ওই যদি পড়াশোনা করে তাহলে করুক, না করলে নাই, ওর যা মনে চায়। ওই বড় হয়ে বুঝতে পারবে, যখন আমাদের বয়সী হবে তখনই বুঝতে পারবে।
হ্যাঁ,
কিন্তু ভাই এখন সেই ফিল্ডটা করতেছি। তো ছোটবেলায় এটা করতে 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 বেশ ভালো কথা। তো একদিন আমার আম্মা বলে যে বাবু তুই ই কর, বাজারে যাও। তো বাজারে গেলাম, যাওয়ার পরে এটা হচ্ছে 1999 সালে। তো বাজারে গেলাম, 300 টাকা দিল বাজারে, তখন 18 টাকা না 16 টাকা আমার এটা খেয়াল নেই, লতা চাউল গুলা কেজি ছিল। তো আমি হাত নাচাইতে নাচাইতে টাকিয়াটায় যাচ্ছি, বাজারে যাচ্ছি। তো যাওয়ার পরে ভাই আমার হাতের ফাঁকা থেকে কখন যে টাকাটা পড়ে গেছে, তখন বাজে 8:30, কখন যে টাকাটা পড়ে গেছে আমি আর কোনো আমার কোনো খেয়াল করতেই পারিনি। না পড়া পরে মনে করি যে বাজারের দোকানে গিয়ে বলছি যে চাল দিন। তো বলছে কয় কেজি? 20 কেজি চাল দিন। তো ভাই আমি 20 কেজি চাল নিয়েছি আর পকেট হাতে গেছি, টাকা পাই না, দোকানদারের পরে কিরে টাকা কই? তো বলছি ভাই টাকা তো হারায় ফেলাইছি। এর ভিতরে মনে করেন যে পা গিরা গায়ে বাড়ি খাচ্ছে, যে হ্যাঁ ভয়ে, যে এমনিতে যে মার করে যে মার দিত সেটা মনে পড়ে গেছে, আজকে তো নীল আমার কপালে মার আসছে। বেশ ভালো কথা ভাইয়া, 8:30 দুপুর ওইখানে বাসা থেকে বেরিয়েছি 8:30 সময়, আম্মা বলছিল যে চালটা নিয়ে আয় আইনে খাওয়া দাওয়া করিস। তো এখন চালও আনা হয়নি আমার, খাওয়া হয় না, সারা দুপুর বেলা না খেয়ে মনে করেন যে কি করবো, পকেটও 1 টাকা নেই। আমি শুধু সবসময় ছোটবেলা থেকে, যেটা না বললে নয়, ছোটবেলা থেকে আমার বাবার বললাম না 6 মাস পরে 1 বছর পরে আসতো, আসার পর আমার বাবা যখনই আসতো তখন মনে করেন আমার জন্য যে স্যান্ডো গেঞ্জি গুলো নিয়ে আসতো সাদা, আর আপনার হচ্ছে ওই যে থাই প্যান্ট গুলো ছিল ওইগুলো নিয়ে আসতো। বেশিরভাগ আমি এগুলোই পড়তাম, আগে একটু স্বাস্থ্যটা ভালো ছিল। তো ওটা পরে ওদিন ওটা পরা ছিল না, একটা ফুল প্যান্ট ছিল, আগে বলতো ইংলিশ প্যান্ট, ওটা পরা ছিলাম, আর একটা গোল গলা গেঞ্জি, পায়ে চামড়া স্যান্ডেল। থাকার পরে টাকা তো হারাই গেছে, কি করবো, ব্যাগ দোকানে থিয়া আমি কইছি যে কি করুন, সারা দুপুর হয়ে গেল ভাইয়া, শুক্রবার ছিল ওইদিনও, কি করবো ভাইয়া দুপুর হয়ে যাচ্ছে, কি দাঁতে পেটটা মোচল করতেছে। বেশ ভালো কথা, পাশে আবার মামাদের বাসা ছিল, তো এক মনে বলে যে মামাদের বাসায় গিয়া বলি, দেখি নানু কিছু বলতে পারে কিনা। সে নানুটা হচ্ছে আমার মার ফুপু, সে নানুর কথা না বললে নয়, আমার ওই নানুটা আমাদের খুব ই করতো, আদর করতো। নানুর কোনো মেয়ে ছিল না, দুইটাই মামা ছিল, ফুফাতো ইয়া মামা। তো থাকাকালীন মনে করেন যে নানুদের বাসাও যায়নি, ভয়তে যে মানে তো এইখান থেকে ধরে নিয়ে যাবে। তো বেশ ভালো কথা, তো এখন কি করা যায়? তো আমাদের ই বাড়িতে বাসায়, আমি গ্রামের নামটা বলতেছি না, আমাদের ডিস্ট্রিক্টের কথাটা বলতেছি না, তো বাড়ি থেকে আমি শুনতাম, আমাদের বাসায় সব চাচারা বলতো যে অমুক জায়গায় আমাদের বাড়ি, আর অমুক জায়গায় নামলে আমাদের নাম বললে সবাই নিয়ে যায়। বেশ ভালো কথা ভাইয়া, আমি তো মনে করেন যে 8 নম্বর গাড়িতে উঠা সাদে গাবতলি কিভাবে যেত সেটাও কিন্তু জানতাম না। কিন্তু শুনছি যে এইভাবে গাব তুলে গিয়া এইভাবে ই করলে আমাদের লাইনে গাড়ি
মারের ভয়ে বাসা বকা,
হ্যাঁ মারের ভয়ে। আর মনে করেন যে আমার তো এমনি ছোটবেলা থেকে যেভাবে পিটাইতো সেই ভয়টা,
আচ্ছা
তো এখান থেকে মনে করেন যে ভাই প্রচন্ড ভয়ও লাগতেছে, ইও করতেছি কি করবো ভাই, এমনি খোদার তারও নাই। আর ছোটবেলা থেকে খুবই লাজুক হিসাবে যে মনে পেটে খোদা থাকলে কাউরে বলতে পারি না যে আমার পেটে খোদা আছে, না তা থাকাকালীনই ই করলাম ছাদে উঠলাম। ছাদে ওঠার পরে এক গাড়ির হেল্পার না কন্ট্রাক্টর সেটাও ভালো মতন বলতে পারি না, তো না বলা পারে না অন্য বলতেছে ভাড়া দে, তখন বলতেছি যাত্রা বাড়ি এসে উঠছি গাড়িতে, তখন গাড়িটা চলে আমাদের খুব খেয়াল আছে জোরাইন পর্যন্ত যায় 8 নম্বর গাড়িগুলা। তো তখন ছাদে উঠলাম, ওঠার পরে ই করলাম আপনার ছাদে উঠে আসলাম, আসার পরে ভাড়া দিলাম না, বলছি না এই কোথা থেকে দিব বেশ ভালো কথা। তো কাউন্টারে গেলাম আমাদের লাই পুরো টার্মিনালটা, টার্মিনালে গেছি আপনার মনে করেন 3টা বাজে, ওইখানে 7টা বেজে গেছে, আমাদের লাইনের গাড়ি তো চিনি না, কিন্তু এমনি জিজ্ঞাসা করি ভাই অমুক জায়গায় দিন দিন এখান থেকে মনে করেন যে খোদাতে প্রচন্ড খারাপ লাগতেছে আর চোখে পানিও পড়তেছে যে কি করবো। তো এটা না করার কোনো কিছু না ভেবে উঠলাম গাড়ির ছাদে, গাড়ির ভিতরে গিয়ে উঠলাম। তো মনে করেন যে তখন তো গাড়িটা পুরো ফ্লাপ হয় নাই, না হওয়ার পরে গাড়ির ভিতরে উঠলাম, ওঠার পরে একবার পেছনে গিয়ে বসছি, বসা থাকার পরে আপনার ইসে আমাদের বাড়িতে যেতে হয় আপনার ফেরি পার হয়ে, তখন ফেরিটা ছিল না আপনার দিয়ে এটা আরিচা হয়ে যেতে হয়, তো লঞ্চ পারাপার। তো এখন পেছনে কন্ডাক্টর গেছে, যাওয়ার পরে দেখে আমাকে, তো বলতেছে তোর গার্জিয়ানকে, তো বলছে আমার কোনো গার্জিয়ান নেই এখন, তখন বলতেছে যাবি কই, বলছি বাড়িতে যাবো, তো বলছে বাড়িতে যাবো। তো যে বলার পরে লোকটার মন্টার ভিতরে জানি কিভাবে আল্লাহ জানে যে মনে হয় ওনাকে আল্লাহ তাল্লা রহম করছে, করার পর উনি বলছে যে খাওয়া দাওয়া করছ, আমি ভাই কান্না কান্না করেছি তখন ওই মুহূর্তে চোখে পানি দেখে লোকটা, আমি ওনাকে বুঝাইতে পারতাছি না, আপনারা আমি বুঝাইতে পারতেছি না ভাই কি করছি। তারপরে ভাইয়া ই করলাম, ওই লোকটা আমাকে দুপুরবেলা ইয়া রাতে নিল, নেওয়ার পরে খাওয়া দাওয়া করালো, করার পরে আমাদের ওইখান থেকে প্রতিটা স্টপেজ একদম আমাদের বাড়ি যেখানে ওইখানে স্টপেজটা ছাড়া 3টা স্টপেজ ছাড়া চলে গেছে, গ্যারান্টি তো জানেনি কত বড় বড় স্টপেজ থাকে। তো থাকার পরে লাস্ট মুহূর্তে একটা মুরব্বী হুজুর টাইপের, তো উনি জিজ্ঞাসা করেছে বাবা তুমি যাবা কোথায়, তখন বলতেছে কাকা আমি তো যাবো অমুক জায়গায়, জায়গাটার নাম বলতেছি না অমুক জায়গায় যাবো, তখন বলতেছে অমুক জায়গায় যাবা, অমুক কে হয় ইয়াম অমুক যাবা যাবা কেন, তো বললাম যে অমুক জায়গায় আমাদের বাড়ি।
আপনার সাথে আমরা সেই জায়গায় যাবো, মানে সেই ঘটনাগুলো শুনবো। আমি একটু মাঝখানে বলি, যারা গানটা পরে টিউনিং করলেন ঢাকা FM 90.4 তাদের জন্য বলি, চলছে অন্ধকারের গল্প। এবং অন্ধকারের গল্পে আজ আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন বাবু, যাকে ঘোড়া বাবু নামে অপরাধ জগৎ চিনে থাকে, এবং তিনি গাড়ি ছিনতাইয়ের যে ঘটনাগুলো আছে সেগুলোই ফাঁস করতে আজ অন্ধকারের গল্পে এসেছেন। তিনি সেই গাড়ি ছিনতাইয়ের এই কোটি মানুষের ঢাকা শহরে কিভাবে গাড়ি ছিনতাই করা হয় সেটা পরিকল্পনা থেকে শুরু করে টাকার ভাগ পর্যন্ত অনেক অজানা তথ্যই কিন্তু শেয়ার করবেন। আর আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, মোইন তারেক আহমেদ ক্রাইম রিপোর্টার, এবং জানাতে ফেরদৌস শিপনকে। ইভানকে আপনি শুনছেন অনেকটা সময় জুড়ে, আমরা শুনবো অনেকটা সময় জুড়ে থাকবো। আপনাদের SMS গুলো কিন্তু আমি পাচ্ছি, আপনাদের কমেন্ট গুলো পাচ্ছি, ফেসবুকে অলরেডি একটা পোস্ট দেওয়া হয়ে গেছে, বাবু তার ছবি আমরা পোস্ট করে দিয়েছি, আপনি কিন্তু আসতে পারেন ফেসবুকে, দেখুন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন নিঃসন্দেহে, এবং সেখানে এসে একটি লাইক করে রাখবেন, এবং এই পোস্ট যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আর অনেকেই এই ঘটনাগুলো শুনতে পারবে। আর আপনি SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। সো আপনি আমাদের সাথে টিউনিং করে থাকুন, সেটাই চাইছি। ও ভাই আমরা তারপর আবার শুনি।
তারপর ভাইয়া ওই যে ওই লোকটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তো বলতেছে যে তুমি অমুক জায়গায় যাবা, গ্রামের নামটা বলতে পারো, তো এখন গ্রামের নামটা পেটে আসতেছে মুখে আসতেছে উচ্চারণ করতে পারতেছি না, না করার পরে বলল যে আচ্ছা তোমার আমার আবার মামা বাড়ি পাশেই, তো আমি ফট করে আমি মামার আমার এক নানা ছিল চেয়ারম্যান ওনার নামটা বলে ফেলাইছি, বলে ফেলার পরে বলতেছে যে তোমার কি হয়, আমি বলছি আমার মার চাচাতো চাচা, তখন বলতেছে তোমার তুমি তার নাতি, আমি হ্যাঁ তোমার নানার নাম কি, তখন আমার নানার নামটা বললাম, বলার পরে আমাকে ই করলো ওনার বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সারাটা রাত্রে মনে করেন যে অধিক রাত হয়ে গেছে প্রায় 4টা সাড়ে 4টা বাজে গেছে, আজাদ দিবে দিবে ভাব, তখন ওদের বাসায় নিয়ে গিয়ে আমাকে খাইতে বললো, আমি খাইলাম না, আমি বললাম যে আঙ্কেল ইয়ান ওনাকে মামা বলছিলেন যে মামা তো খেয়ে আসছি, খাইছি ওনার সঙ্গে। তারপর বলার পর উনি আমাকে কি করলো, বলছে অনেক রিকোয়েস্ট করছে আমি খাওয়া দাওয়া করিনি, না খাওয়ার পরে আমি ঘুমাই গেছি। ঘুমের থেকে উনি সকালবেলা আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পর সকালবেলা হাত মুখ ধোয়াইলো, নাস্তা খাওয়াইলো, খাওয়ানোর পরে আমাকে বলতেছে যে তুমি কি তোমার নানা বাড়িতে গেলে চিনতে পারবা? তখন হ্যাঁ আমি বলছি হ্যাঁ পারবো। তখন আমার নানা নেই, নানু আর দুই খালা। তো আমার খালা সকালবেলা রুমটা ঝাড়ু দিয়ে বাড়িটা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেওয়ার পরে আমার দেখছে, দেখার পরে সে ইয়া করতেছে না, চিনতে পারতেছে না যে কে এটা। তখন আমি জড়াই ধরে বলছি খালা আমার ভালো আছে না, আমাকে কে? তখন আমার নাম ধরে বললাম যে আমি অমুকের ছেলে।
মানে এর আগে আপনি আপনার কিছু দেখেনি?
দেখছে, কিন্তু ভাবতে পারে না যে আমি ওইভাবে যাবো একা একা। তখন ই করলো, করার পরে তো জিজ্ঞাসা করলো কোথায় যাবি এখন, কি মামাদের বাড়িতে সপ্তাহে থাকা? পরে খালামাও বলতেছে যে ঠিক আছে আইসুস ভালো করছস, তাহলে এইখানে স্কুলে ভর্তি করে দি। তখন কিন্তু 13-14 বছর বয়স, স্কুলে ভর্তি করে দি। তখন বলছে না আমি স্কুলে ভর্তি হবো না, আমি বাড়িতে যাবো। কোন বাড়িতে যাবি? আমার দাদা বাড়ি যাবো। বেশ ভালো কথা, দাদার বাড়িতে যা খালাম্মা সপ্তাহ খানিক রাখার পরে বিরক্ত হয়ে গেছে যে গ্রামের বাড়িতে ছোট থেকে বড় হয়েছি ঢাকা শহরে, আর লাইটের আলোতে অন্ধকারে গিয়ে থাকতে পারি? তো খালাম্মার অনেক বিরক্ত মনে, বিরক্ত করতে করতে খালাম্মা পুরো বিরক্ত হয়ে আমার দিয়ে আসতে আমার ইসে দাদু বাড়ি। তো দাদু বাড়ি থেকে ই করলাম, দাদু বাড়ি বেশ ভালো কয়েকদিন বেড়াচ্ছি। বেড়ানোর পরে আমার আব্বা গেল একদিন বাড়িতে, তো বাড়িতে যে দেখেছে আমাকে, দেখার পরে বলতেছে বেশ ভালো কথা যে তুমি আসছ, ই করো এখানে মাদ্রাসায় ভর্তি করে দি, মাদ্রাসায় পড়াশোনা করো। তো এখন বললাম যে ঠিক আছে মাদ্রাসায় পড়ালেখা করবো, মনে স্থির করলাম যে মাদ্রাসায় পড়াশোনা করবো, বেশ ভালো কথা।
আপনি গেলেন না, আপনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন?
ওই যে আমার বাবা গেছে, আমার বাবা তো গেছে, বাবাকে দেখে আসছে। আর এখান থেকে তো বাসার এখান থেকে, ও যেটা ভুলে গেছে ভাই, বাসার এইখান থেকে মনে করেন যে তার ইয়া ফকির, তারপরে যা যা বলে যে একটা কোন খবর নেই। আবার মামা বাসায়, মামাদের বাড়িতে যখন গেছি পরদিনই মামা খালাম্মা জানাইছে যে আমার নাম ধরে বলছে, যেহেতু আমাদের বাসায়, বাসা দেখো কোনই করে না, যাই ভালো কথা, যেহেতু বাড়ি গেছে ভালো হয়েছে, এবার তো কোনো বিচার আসার আসবে না। তো ই করার পরে সকালবেলা আমার দাদুরে বলে আসছে যে ই করো, মা তুমি বাবুরে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমি আমার বড় ভাইয়ের নাম ধরে বলছি যে অমুকের কাছে আমি টাকা পাঠাই দিব, 2-3 হাজার টাকা হইলে হবে না? কয় হ্যাঁ হবে, কারণ মাদ্রাসা যেহেতু আমাদের জায়গায় এখানে তো দরকার নেই টাকা পয়সার। তারপর 2-3 হাজার টাকা দিল ভাইয়ার, কে 3 হাজার টাকা দিছে আমাকে সপ্তাহখানিক পরে। তো আমার দাদু আমার বলতেছে যে দাদা চল তোলে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসি। তো দাদুরে বলতেছে দাদু আজকে না কালকে, এরকম শুধু দাদুরে ঘোরাচ্ছি
কেন?
ওই যে শয়তান এই করে পড়াশোনা করবোই না, যদি ওটা তো বাবার খেদানোর জন্য বলছি যে ঠিক আছে মাদ্রাসায় ভরবো, ই করলাম। দাদুরে বলছে দাদু আমি আজকে না কালকে ভর্তি হইতে যাবো। তো এরকম 3 মাস চলে এসে আজকে না কালকে, কালকে না পরশু। তো ওইখান থেকে আমাদের বাড়ি থেকে আমার ফুফু বাড়ি মাত্র 1 কিলো দূরে। তো যখন আমার দাদু বাড়ি থেকে আমাকে বলে যে মাদ্রাসায় ভর্তি করব, তখন ওই বাড়ি থেকে ফুফু বাড়ি আসি, ফুফু বাড়িতে যখন বলে স্কুলে ভর্তি করব, তখন এই বাড়িতে আসি।
মানে আমি পড়বই না আরকি, পড়বই না, দুষ্টামি বানরামি এগুলোর মধ্যে থাকবো।
তারপরে আপনার আমার আম্মা যায়, প্রায় 6-9 মাস পরে আম্মা যায়। যাওয়ার পরে ই করলো, গেছে পরে আমার দূরে কাইন্দাছি যে আমি যাবো না। ও ওইটা বলি নাই, ভাইয়াকে 3 হাজার টাকা দিল যে আব্বা যে বাবুরে মাদ্রাসায় ভর্তি করে দেখবি। তো ভাইয়া আমাকে ভর্তি তো করবে দূরের কথা, ভাই আমাকে গিয়ে ইচ্ছা মতো পিটাইলো এখানে।
কেন আপনার ভাই মানে কথা নেই বলতে? ওই
যে ও এক এক সময় এক এক কথা বলে, ওই বলছে ফার্স্টে বলছে যে কাজ শিখবে, বেশ ভালো কথা রে আমাদের এখানে স্কুলে ভর্তি করে দি। তো ভাইয়া আমি কিন্তু মূলত পড়ছি অন পর্যন্ত, আর আমার ভর্তি করতে যাচ্ছে ক্লাস 4-এ, তো একটু বড় হয়ে গেছি। তখন ফোরে ভর্তি হয়ে 13-14 বছর যদি আমি ফোরে ভর্তি হই, এখান থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছি, বড় হয়ে গেছি। তা এখন পূর্ব বাড়ি থেকে ভর্তিও করছে, বইটাইও দিছে। দেওয়ার পরে ভাইয়া দুই দিন স্কুলে গিয়ে তিন দিনে তিনি মনে করেন আমাদের দাদু বাড়ি পালে আসছি। আসার পরে ই করলাম, দাদু বলতেছে বেশ ভালো কথা, যেহেতু আমার এখানে থাকতে হলে মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসায় পড়তে হবে। তো আমি তো সমস্যায় পড়ে গেলাম, আমার তো তোমার টাকাও নাই, কি করব। বেশ ভালো কথা। একদিন দেখি আম্মা গেছে বাড়িতে, আম্মা গেছে, মেজু ভাই গেছে, চাচা ছোট চাচা গেছে। যাওয়ার পরে আম্মারা যারা কান্না করে বলছে আমি ঢাকা যাবো। ঢাকা গিয়ে কি করবি? কোনো কাজ শিখবি? হ্যাঁ কাজ শিখব। কি কাজ শিখবি? তোমার উপরে তুমি যেটা শিখাবো আমি সেটা শিখবো। তুই ঢাকা থেকে একবার ঢাকা থেকে গোপালগঞ্জ বাড়িতে থাকবো, আর বাড়িতে থেকে ঢাকা থাকবো, কিন্তু ভালো জিনিস শুরু করছো। আমার মাথা সে বল এবার কি কাজ করবি, তুমি এবার যেটা দাও সেটাই করবো। আমার ছোটবেলা থেকে মনটা জানি কিরকম উড়ুড়ু শয়তানি ভাব, এখনো মনে করেন যে আমার ফ্যামিলিতে আমার কিছু সঙ্গে বনে না। সেটা কিসের জন্য সেটা আমি নিজেও জানি না। আমি নাকি যখন হয়েছি তখন আমার নানু নাকি আমাকে খুব ই করছিল, আল্লাহর কাছে বলছিল জানলা ও যদি বেঁচে থাকে তাহলে ওর এই হাফেজ বানাবো। তো সেটার জন্যই মনে হয় আজকে আমার এই পরিস্থিতিটা। তো আমি এটা বলতেছি পরে, তো ভাইয়া ই করার পরে আমার নিয়ে আসলো। আনার পরে আমার আমাদের মামার আমার মামার বঙ্গুতে দোকান ছিল গার্মেন্টস আইটেম। বেশ ভালো কথা। মামাদের কি করবি? মামার দোকানে বসবো। এটা হচ্ছে 2001-এর দিকে, মামাদের দোকানে বসবো। বেশ ভালো কথা। মামা বলছে যে বেশ ভালো কথা, যদি দোকানে বসে তো ভালো, ব্যবসা বাণিজ্য করুক। বেশ ভালো কথা ভাইয়া। দোকানে মনে করেন যে শুক্রবারে বন্ধ, সপ্তাহে একদিন বন্ধ, আর রাত্রে যখন মনে করেন যে দোকান ছুটি হইতে পারে তখন আসতে আসার চোখ দিয়ে পানি পড়তো, বাসে উঠতে পারতাম না। যে যে বেশ ভালো কথা। 6 মাস করলাম, করার পর আস্তে আস্তে বড় হচ্ছি, এলাকায় মনে করেন যে পোলাপান সব বড় হয়ে গেছে। এটা হচ্ছে 2000-এ, তো এলাকায় বড় হয়ে যাচ্ছি। তো আমাদের হ্যাঁ ওই যে আমাদের যে 15-20 জন ফ্রেন্ড ছিল সব কটাই বড় হয়ে গেছে। ফাজলে আমি কাকে বলে মারামারি ধরাধরি, এক পর্যায়ে এলাকায় একটা গুন্ডা হইলাম। আমার একটা ফ্রেন্ড ছিল, আল্লাহ ওকে বেঁচে নসিব করুক, ও আমাদের বোম বানায় যখন দিত না,
বোম বানাতো
হ্যাঁ ছোটবেলা থেকে, শোভরাতে দেখতেন না যে না ওই যে তাবিজ বোম বানাইতো না, ওইগুলা তো আস্তে আস্তে তাবিজ বানাইতে, ওই ও যখন তাবিজ গুলা বানাইতো তখন তাবিজ গুলা নাকি ওকে তাবিজ গুলা খুব বিকট আওয়াজ দিত। তখন বললাম যে দোস্ত তুই তো এটা বানাইতে পারস, এটা এবার ডিব্বা বানা। দেখতাম ওই যে
ছোটবেলা
আমরা না সবারই
একদম সবাই মিলে আর কি,
হ্যাঁ তো এটা পাওয়া যায় করি। তো আমাদের এইখানে ম্যাচ ফ্যাক্টরি ছিল, উজালা ম্যাচ ফ্যাক্টরি ছিল,
দিয়াশলাই ম্যাচ ফ্যাক্টরি,
হ্যাঁ কাঠি ম্যাচ
কাঠি
উজালা এসেছিল। তো এখানে পটাশ তারপর আরো কি কি জানো ইয়া বাড়ি, তো এগুলো আমরা নিয়ে আসতাম মানে না ই করতাম। আমাদের তো বিশাল মাঠ বললাম না, ওইখানে মনে করেন যে ই করতাম শুধু শুধু শুধু। আপনার সঙ্গে তো কত কি হয়েছে, বেশ ভালো কথা
বলতো। বয়সের গরম এইসব মিলে বন্ধু বান্ধব মিলে আর কি একটা নিজের অন্যরকম ভাবা।
হ্যাঁ বম টম মেরে আসলাম, এই তো ভালো। বাসার তো এখন কিছু করে না, সব স্বর্ণ স্বর্ণ করে কিছু করে না। বেশ ভালো কথা ভাইয়া। এখন ওই যে আমার একটা ফ্রেন্ড আলাই বললাম যে আল্লাহ তাকে বেশি নসিব করুক, ও কি করলো একটা মেয়েকে পছন্দ করতো, মেয়েটার নামও বলতেছি না ফ্রেন্ডের নামটাও বলতেছি না, ও একটা মেয়েকে পছন্দ করতো। করার পরে প্রায় পছন্দ করতেছে, করার পরে মেয়ের সঙ্গে কথাবার্তা হয়। তো আমাদের এলাকায় একটা মুদি দোকান ছিল, মুদি দোকানের সামনে আমাদের সকালবেলা বাসা থেকে একটা সারাদিনে বাসা থেকে একটা রুটিন ছিল কি, সকালবেলা বাসা থেকে রাতে বাসায় যাবো, যাওয়ার পর 9-10টার দিকে ঘুমে থেকে উঠে খাওয়া দাওয়া করে বাসা থেকে কিছু টাকা নিয়ে মনে করেন যে আড্ডা মারব। ধরেন 9টার দিকে আসলাম, আসার পরে প্রায় 2-3 পর্যন্ত আড্ডা মারলাম, আড্ডা মেরে মেরে তারপরে বাসায় গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার 5টা 5:30-এর ভিতরে ওইখানে
আচ্ছা, আমরা বাবুই আপনার কাছে আবার আসবো, আপনার কথাগুলো শুনবো। আমি একটু যারা আমাদের সাথে খানিকটু পরে টিউন ইন করলেন তাদের জন্য একটু বলতে চাই যে অন্ধকারের গল্প আপনি শুনছেন অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে। আপনি আছেন, আপনার সাথে ইভান আমি আছি, আর আমাদের সাথে অতিথি হয়ে আজ এসেছেন বাবু ঘোড়া বাবু নামে তাকে আমরা মানে অন্ধকার জগৎ তাকে চিনে, সেটার সেই নামকরণের পিছনে একটা ইতিহাস আছে, নামটা এমনি এমনি হয়নি, সেটা আমরা জানতে অবশ্যই চাইব বা আমরা জানাবো আপনাদেরকে। অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদের এসএমএস কমেন্টগুলো আমরা পড়বো। তার আগে বলতে চাই যে আমি এই আয়োজনটির জন্য আসলে ধন্যবাদ জানাতে চাই প্রফেসর সাদেক সামি এবং তারেক আহমেদ, ক্রাইম রিপোর্টার মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে। আজ ঘোড়াবাবু তিনি গাড়ি ছিনতাইয়ের যে ঘটনাগুলো আছে সেগুলোই ফাঁস করছেন মাইক্রোফোনের সামনে এবং সরাসরি অনুষ্ঠানটি আপনারা শুনছেন। এবং পাশাপাশি এই ঢাকা শহরের কথা যদি বলি যে এত ঘনবসতিপূর্ণ একটি শহরে এই শহরে কিভাবে গাড়ি ছিনতাই করা হয় পরিকল্পনা থেকে শুরু করে টাকার ভাগ পর্যন্ত অনেক অজানা তথ্যই আমরা জানছি বাবু তার কাছ থেকে। আমরা আবার তার কাছে ফিরে যাব। আপনারা আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, মানে মেসেজ করতে পারেন, এবং চাইলে কিন্তু খুব সহজে ফেসবুকের ফ্যান পেজ আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আর একটি ছবি আমরা আপ করেছি ফেসবুকের ফ্যান পেজে, আপনি সেখানে আসতে পারেন, একটি লাইক করে রাখবেন, কমেন্টগুলো আমরা অবশ্যই নিব এবং সেখানে আপনি চাইলে পোস্ট শেয়ারও করে দিতে পারেন। ওকে, আমরা তারপর থেকে শুনি।
তারপর ভাবি যে বাসা থেকে একটা রুটি নিয়ে গেল, বিকাল সকাল সকাল 9টার সময় যাবো বাসায় আর বিকাল 5টার সময় আসবো। তার কোনো কাজ কামে নেই, শুধু এইটাই বর্তমানে রুটিনটা। থাকার পরে ওই সব ফ্রেন্ডটা ই করলো, তো একটা মেয়েকে অফার দিল। অফার দেওয়ার পরে মেয়েটা বলছে যে ভাবি 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 এই ভাবি ভাবি দিয়ে দিচ্ছি বলে বলে মনে করেন যে 6 মাস 1 বছর কাটাইলো। তো আমাদের পর সমস্ত পলারা ছেলেরা সবাই প্রচার করে দিলাম যে অমুক রে অমুকে ভালোবাসে, বেশ ভালো কথা, এরকম বছর দিয়ে চলে যায়।
এটা কেন প্রচার করলেন, মানে ওই ঘটনা দিয়ে বাধ্য হবে আর কি প্রেম করতে এরকম?
হ্যাঁ হ্যাঁ, ওই যে এলাকার প্রভাবটা যে আমাদের বেশে এতগুলা পলাবান আছে,
আমাদের কথা শুনবে না এটা।
হ্যাঁ, আর আশেপাশেও আমাদের নামটা শুনলে অনেকে ভয় পেত। তো এখন ওই মেয়েটা স্কুলে যাইত, তা আমরা আমাদের ডিউটি তো একটাই, বাসা থেকে খেয়ে আসবো, বাসার থেকে টাকা পয়সা নিয়ে ওই যে ওইখানে মনে করেন
পকেট বানা করা বা এগুলো করা,
বেশ ভালো কথা বলে এটা করতেছি, বেশ ভালো দিনকাল যাচ্ছে।
দোকানে কি অবস্থা আপনার? ওই যে দোকানে বসলে?
ওই মামার দোকান ওই দিন থেকে শেষ 6 মাস
পরে। এখন মানে পুরোদমে আর কি
মাস্তানিটা হিসাবে অ্যাকচুয়ালি এটা এলাকার যে এটা এখন তো আমি বলতেছি মাস্তানি, কিন্তু এখন যে ওই সময়টা মনে করছি মাস্তানি, কিন্তু এখন যে কি যে অবস্থা আছে সেটা মনে করি যে মুহূর্তে ঘুরে যাওয়া হলো।
আচ্ছা,
তো তারপরে ভাইয়া ই করলাম, বেশ ভালো কথা চলতেছে, আড্ডা টাড্ডা মারতেছি, বাসায় যাইতেছি রাতে 2টায় 1টায়, বাসার দিকে খেয়াল করে না।
বাসায় কি বাজে ব্যাপারটা করছেন?
না, বাসায় ওই যে সবসময় থাকে না, কথা আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, সবসময় বাসায় মনে করেন যে আমার তো জেগে থাকতো, মাথা বের করে গেটের দিকে তাকায় মাথাটা আমার কথা মনে করে
মায়ের মন তো না।
হ্যাঁ ভাই, আমার কথাটা এখন মনে করলে আমার মনে করেন যে আমি কথাটা বলতেই পারবো না।
আচ্ছা, আমরা আমরা আপনার ঘটনাতেই থাকি, ধীরে ধীরে আপনার এই যে ক্রাইম জগতে প্রবেশ আমরা সেগুলো এখন শুনতে চাইব, কিছু কিছু ঘটনা করে কিভাবে প্রথম অপরাধের সবকিছু।
তারপরে বলতেছি, বলার পরে আমাদের ওই ফ্রেন্ডটার ইয়াটা হয়ে যায়, বারবার ইয়াটা আসে,
মানে কি হয়ে যায়
ইয়াটা, এখন মনে করেন যে ও প্রেম প্রীতি করতেছে, বেশ ভালো কথা, একা প্রেম করতে যাচ্ছে আমার সঙ্গে 10-12 জন,
মানে তার সাথে রিলেশন হয়ে গেছে।
হ্যাঁ,
ভয় পেয়ে রিলেশন জড়ালো আর কি না।
তো মেয়েটা ই করলো, 3.5 বছর মেয়েটার সঙ্গে প্রেম করলো, করার পরে এখন মেয়ের ফ্যামিলি থেকে মেয়েকে বিয়ে দিবে। তো আমরা যে দোকানের সামনে আড্ডা মারি, ওই দোকানের সামনে ওই দোকানের থেকে একটা বাড়ি পরেই ওই মেয়েরা থাকে। তো থাকার পরে না মনে করেন যে বাসায় কি ঘটনা ঘটে আমাদের সব
কথা,
হ্যাঁ, আমাদের কানে চলে আসে। তো আসার পরে আমরা একবার আগের থেকে ওদের ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি, তুই কি বিয়ে করবি? হ্যাঁ করবো, ওই ছেলে বলতেছে হ্যাঁ করবো। তো ও ছেলেটা মনে করেন যে প্রচন্ড সাহসী ছিল ভাই, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ রিস্তে নসিব করুক। ওই ছেলেটার স্ট্রিট আমি বলতেছি,
তারপরে
মনে করেন যে ওকে বিয়ে শাদী করে আগে থেকে ডিক্লার দিই যে অমুক তারিখে ওকে নিয়ে যাবো, সবার সামনে দিয়ে নিয়ে যাবো মেয়েটাকে। তো যেটা বলি সেটা ঠিকই কাজ করি। তো আমি আমার বাসাটা একটু যে এলাকায় আড্ডা মারি, আমাদের বাসা আমার বাসাটা একটু অনেক দূরে, দূরে বলতে যেরকম ধরেন দিয়ালা এক এলাকা পড়ে। তো যে দোকানের সামনে আড্ডা মারি আগে থেকে আমাদের ডিক্লার দেওয়া থাকে, আর এই সাইড দিয়ে সবুজ ছেলেটাকে বলা হয় যে এই কর, তুই বিয়ার মার্কেটিং কর, সবকিছু মার্কেটিং টার্কেটিং সবকিছু করে নিয়ে পুরো কমপ্লিট। তো আমার বলতেছে বাবু এই কর, তুই মেয়েটাকে নিয়ে। তো আমি শুধু মেয়েটাকে, তখন সন্ধ্যা সাতটা বাজে, মেয়েটাকে বুঝে বলছি তুমি রেডি? কয় হ্যাঁ। তাহলে যেহেতু তুমি রেডি, তুমি আমাদের এখানে আবার একটা খাল আছে, তো আমি বলছি তুমি ওই পার দিয়ে যাও আর আমি এই পার দিয়ে যাই, তুমি গিয়ে ওই জায়গাটাকে দাঁড়াবা। বেশ ভালো কথা, যে দোকানের সামনে আড্ডা মারি তখন বাজে সাড়ে আটটা। তো দোকানদার বলতেছে যে মামা ভালো লাগতেছে না, বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে তো বলতেছে কি যে তোরা এত তাড়াতাড়ি সবটি চলে যেতেছিস, কারণ দেখি? তখন বলতেছি না মামা ভালো লাগতেছে না, আমি বলতেছি মামা ভালো লাগতেছে না, বাসায় ঘুমাই গা। তো এরকম এক একজন করে 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 মনে করেন যে যে ওই বিয়ার ইয়াটা জানতাম চার থেকে পাঁচ।
এই বিয়ের সাথে কি আপনার অপরাধী হয়ে ওঠার সূত্র আছে? তাহলে আমরা শুনছি। হ্যাঁ,
ওই ইয়াটা ই করি, ওই বিয়া শাদি করাই। করানোর পরে ওই মেয়ের বাবা, ওই মেয়ের ভাই আরেকটু ইয়া টাইপের মাস্টার টাইপেরই ছিল। তো এখন সে আমাদের এলাকার সিনিয়র যে পার্সন গুলো ছিল সবাই সবার কাছে বিচারটা দেয়। তো দেওয়ার পরে এখন যে ওনাদের ফ্যামিলি থেকে যে কাকে সন্দেহ করবে, শুধু জানে যে ওই ছেলেটা নেই, ওই মেয়েটা নেই, কিন্তু এছাড়া যে আমাদের যে বন্ধু বান্ধব আমাদের কখনো ইয়ে করতে পারতেছে না।
আপনাদের ঠিক কাকে দায়ী করবে এটা খুঁজে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ, কারণ যখন মেয়েটা যায় তখন আমি যে দোকানের সামনে আড্ডা মারি, ওই দোকানদারে বলে গেছি যে মামা আমি চলে যাচ্ছি বাসায়, আর সবাই আগের থেকে বলছে মামা বাসায় চলে যাই। তো এই মুহূর্তে সবাই যার যার বাসায় গেছে, কিন্তু যে যে কাহিনীতে থাকবে সেসব তত্ত্বের নাই। বেশ ভালো কথা, মেয়েটাকে বিয়ে শাদি করলাম। করোনার পরে ভাই ছেলেটা পুরা আমাদের সঙ্গে থেকে আমাদের কাছ থেকে পুরা আলাদা সাইড হয়ে গেল। কিন্তু ভাই ছেলেটা ছিল বরিশালা, ওদের হোম ডিস্ট্রিক্ট ছিল বরিশাল। তো ছেলেটা খুবই সাহসী ছিল আর খুবই স্বার্থপর জাতীয় ছিল। যে কোনো জিনিস একটা জায়গায় গেলে ও বেশি খাবে, একটা সাথে বেশি কিছু আসলে ও
বেশি,
ও মনে মনে নিজেকে খুবই মনে করে। বেশ ভালো কথা, ছেলেটাকে বিয়ে শাদী করালাম, বাস বাস ভালো কথা, ছেলেটা সংসার করতেছে, আমাদেরও বুঝাইতেছে যে দোষ
ভালো না ছেলে,
যা করতেছ ভাই এডি ভালো না, হাতের একটা কাজ কাম শিখ।
তো তখন সে কি করতেছিল মাস্তানি ছেড়ে দিয়ে?
সে একটা ইসের ইয়া সিকল আছে না, যে সিকলের কারখানায় চাকরি করতো, হ্যাজ বোল্ড বানাইতো, তারপর আপনার দরজার
হাতে। সে তার ভালোবাসা মানুষকে নিয়ে কষ্ট করে হলো ভালো থাকতে চায়। এটার সাথে আপনার ঘটনাটা আমার খুব দ্রুত একটা আপনার ঘটনা জিতেছে।
হ্যাঁ ভাই যাচ্ছি, তখন মনে করেন যে এটা না করলে তো হবে না। তো ওই ছেলেটা ই করে সংসার ভালো মতন করতেছে, করার পর একদিন রাতে আপনার ছেলেটাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ছেলেটাকে বাসা থেকে ডেকে নিয়ে আমাদের এখানে হাসনাবাদ একটা জায়গার নাম আছে, ইকুরি একটা জায়গার নাম আছে,
কে ডেকে নিয়ে যায়?
ওই আমাদের এক ছোট ভাই।
আচ্ছা,
কিন্তু ওর সঙ্গে কি হয়েছে না হয়েছে ভাই সেটা আমরা কিন্তু জানি না, কারণ দেখি যে ও কাজ করে সময় মতন বাসা চলে যায়, আমাদের সঙ্গে দেখা হলে কেমন আছে ভালো আছে এই পর্যন্তই, আমাদের সঙ্গে সে সময় দেয় না। বেশ ভালো কথা ভাই, ওইদিনকার রাতে সাড়ে এগারোটার সময় ইয়া দেড়টার সময় আমরা বৃহস্পতিবার শুক্রবার দিন রাত আমরা আড্ডা টাড্ডা মেরে বাসায় যার যার বাসায় শেষে যাচ্ছি। তো ওই মুহূর্তের সঙ্গে দেখা, কিরে কই যাস, কয়েকটু পোস্ত খোলা যেমন, কিরে পোস্ত খোলা যাবি কি লিয়া, কয় কাজ আছে?
মানে ওই যে আপনার বন্ধু বিয়ে করছে,
যাকে বিয়ে শাদী করালাম, সে বলতেছে কাজ আছে, কিরে চড়ে এত রাত্রে কাজ? বেশ ভালো কথা ভাইয়া, ওই ছেলেটা ওই দিন রাতে সবকিছু কালো পড়ছে, শুক্রবার দিন সবকিছু, ওর জুতা থেকে শুরু করে মোজা পর্যন্ত জাহাজ সব কালো। কি হচ্ছে আজকে এত কালো জিনিস লাগাইছ, কারণটা কি? ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, এই জন্য পড়লাম এটা। বেশ ভালো কথা, তখন রাতে সাড়ে বারোটার সময় ডেকে নিয়ে যায়। তো ওনার ওর বয় ওর ওয়াইফ শুনছে জানে কি ডাইকে নিয়ে যেতে, যে কে ডাইকে নিয়ে গেছে, দুইটাই ডাক দিছে আর নাম ধরে ডাইকে নিয়ে যাওয়ার পরে কে ডাক দিছে ওয়াইফ তার দেখে নেই। বেশ কথা, ভালো কথা। আমার রাতে তিনটা বেজে যায় আসে না, রাতে চারটা বেজে আসে না, সারা রাত এরকম ই করে উট করে উট করতে 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 নয়টা বেজে যায় আসে না, একদিন কেটে যায় তাও আসে না ভাই, এরকম রাতও কেটে যায় তাও আসে না। তো আমরা রবিবারের দিন তো যেরকম আমাদের আস্তে আস্তে পোলাবান্ত মনে করি যে বন্ধু বান্ধব তো অনেক জায়গা ছড়াই গেল। তো একজন ইকুরের একজন বলতেছে যে অমন জায়গায় একটা লাশ পাওয়া গেছে, কিরকম এই অবস্থা। ওরা মনে করেন যে ভাই চিনা যায় না যে ওকে যে ই করছে কোপাইছে, কার যেভাবে কোপায় না, যে আমাদের ঢাকায় বাসে যেটা বলে লাকড়ি, ওই লাকড়ি যেভাবে কোপায় ঠিক ওর মাথার এখান দেয়া এইখান দেয়া এইখান দেয়া, মনে করেন ফেসটাই মনে করেন চারটা চাইনিজ কল দেখো, আর মুরব্বা যেভাবে কেচে না ওইভাবে কেচে, প্রত্যেকটা জয়েন্টটা শুধু চামড়ার সঙ্গে লাগানো। তো লাস্টটা পালাম পেলাম গিয়েছে গিয়ে মিট ফুডে। তো মিট ফুডে আনার পরে ই করলাম, ই করার পরে ওই যে মিট ফুডে ই করার পরে লাস্টটা আনলাম, আনার পরে সবাই জানাজা টানাজা দিয়ে আসলাম, জুরাইন কবরস্থানে মাঠা ইয়া দিয়ে আসলাম। গোসল টোসল গোসল করাবে যখন, তখন ডাক দিল যে ভাই আপনাদের এখানে থেকে দুইজন লোক আসেন, যে লোকটা দাফন কাপড় পরায় সে বলতেছে আপনাদের এখান থেকে দুইজন আসেন, দুইজন যাবে, কে কে যাবে সিলেট, কেউ কেউ যাওয়ার ইচ্ছুক না। তখন আমি বলতেছি ঠিক আছে আমি যাব, আর ওই যে ইয়াটার ছেলের খালু আমরা দুইজন গেলাম। ভাই বিশ্বাস করবেন না এভাবে মানুষ মানুষকে মারে না।
যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলতে চাই, শুনছেন অন্ধকারের গল্প, আজ আমাদের সাথে আছেন ঘোড়াবাবু, যাকে ঘোড়াবাবু নামে অন্ধকার জগৎ চিনে থাকে, এবং তিনি গাড়ি ছিনতাইয়ের যে ঘটনাগুলো আছে সেগুলো ফাঁস করতে শুরু করবেন, এবং তার আগে তার অপরাধে জড়িয়ে পড়ার যে জীবনের ভাজে ভাজে যে ধরনের ঘটনা থাকে সেগুলোই আমরা শুনছি। আর আপনি টিউন ইন করেছেন ঢাকা এফএম 90.4, যারা খানিকটা পরে জয়েন করলেন তাদের জন্য বলতে চাই যে আপনি কিন্তু ফেসবুকে এসে ছবি দেখতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এর বাইরেও কিন্তু আপনি SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। অনেকের SMS কমেন্টগুলো পেয়েছি, ফেসবুকের কমেন্টগুলো পেয়েছি, সেগুলো কিন্তু পড়ব। আর অনুষ্ঠানটির জন্য আমি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামি এবং ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাত ফেরদৌস শিপন সহ সবাইকে। আর যারা আছেন আপনাদের ছাড়া কিন্তু আয়োজন একেবারেই বৃথা। আজকের অতিথি ঘোড়াবাবু, তার কাছ থেকে আমরা সেই গাড়ি ছিনতাইয়ের ঘটনাগুলোই শুনব, মূল ঘটনা এখনই যেতে চাই, ইভানকে শুনছেন অনেকটা সময় পর্যন্ত শুনবেন। বাবাই আমরা একদম মূল ঘটনা যেতে চাই আপনার এখান থেকে, এই ঘটনাটা একটু অল্প করে শুনি কিভাবে আপনার প্রথম
অপরাধ। সেটা বলতেছি আমি, যে এটার ভিতর দিয়ে করতেছি, তো ছেলেটা মারা যাওয়ার পরে আমাদের যে একটা ইসে থেকে ওই যে ইকুরা থেকে একটা ইয়া হয়, একটা ছেলে আসে, আসার পরে ওর একটা বড় ভাই থাকে ইকুরার যে ছেলেটা, ও ছেলেটা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আড্ডা আড্ডা মারে, মারার পরে আস্তে আস্তে ওদের যে সার্কেলের যারা ছিল এক একজন করে নিয়ে আসে। তো আনার পরে ভাইয়া করে আমাদের এক বড় ভাই সবাইকে বড় ভাই হিসাবে পরিচয় করা দেয়, পরিচয় করা দিলে পর ভাই পরিচয় করা দিলে পরে আস্তে আস্তে বড় ভাইকে খুব ই করি, ইজ্জত সম্মান করি। করার পরে ভাই এই যে আস্তে আস্তে মনে করেন যে আমার অকর্ম
সাহসটা বড় হয়ে গেছে, তারপর সেই অপরাধে জড়িয়ে পড়া, সেটা একটু শুনি আমরা।
তারপরে কোন কাজ কামি তো কিছু করি না, পড়ালেখা অত তো জানি না, আর ইও করি না, আপনার কোনো কিছু তো নাই, কি করব। তো এখন ওনারে বলি যে ভাই খুব অবস্থা খারাপ, ও ভাই আমি তো মাঝখান থেকে অনেক কথাই বলে গেছি, আমার আম্মা মারা যায় 2001, আমার একটা কথাটা ভুলে গেছি, আম্মা মারা যায় 2001, তার তো ওর ভিতরে ভাই খুবই কষ্ট কষ্ট করতে করতে এত বড় এই পর্যন্ত আসলাম। আসার পরে আবার বাবা মারা যায় 2007, এই যে আস্তে আস্তে মনে করেন যে আমার কুকুর অপরাধ জগতে থাকি ভাইদের কাছে, সমস্যা নেই, কিন্তু ভাইদের ভিতরে থাকলে কি হয়, খেলেও আসি না খেলেও আসি, আমার জন্য রুম আমার রুম আলাদা, যখন ভালো লাগতেছে তখন রুমে গিয়ে শুচ্ছি, যখন ভালো না লাগতেছে রুমে গিয়ে শুইতেছি না। তো এটা না করার পরে, এটা করার পরে ভাই দেখি কোনো খেয়াল বাল কিচ্ছু নাই। ওই যে যদি মনে চায় তাহলে ভাবির প্লেটে করে ভাত দিবে, যদি মনে না চায় তাহলে দিবে না, কাউকে কিছু বলতে পারে না। আগে যেরকম ধরনের মা থাকতে ই করত, মাথাটা বাইর করে দিয়ে গেটের গেটটা খুলে মাথাটা বাইর করে তারা থাকতো। যে ভাই আসতো সেই ভাই জিজ্ঞাসা করতো, কি রে কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন বলতো যে আমার এ আসে নাই, আমার ও আসে নাই, ও আসতে আমার ও আসে নাই। মনে করেন যে এত রাত করে বাসার থেকে বাসায় ফিরতাম, ভাই বা দেখবো আপনি দেখি আপনি কি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবেন? কই তুমি কি আমাকে এই বিশ্বাসটা করো? আমি কই না, যেহেতু আপনার আমার বড় ভাই আপনাকে তো অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। তখন কি করলাম ভাইয়া, তখন বললো যে ঠিক আছে তুমি কি মোবাইল চালাও? তখন বললাম হ্যাঁ ভাই মোবাইল চালাই। তখন বললো নাম্বারটা দাও, নাম্বারটা দিলাম ভাইয়া। দেওয়ার পরে আস্তে আস্তে বললো তুমি ই করো সকালে আসো। সকালে কোথায় আসবো? কয় তোমার সকাল আমি তোমাকে ফোন দিব, আমি ফোন দিব। ঠিক আছে ভাই, তো সারাত মনে করেন যে ঘুম আসে না, সারাত কোনো ঘুমাইতে চেষ্টা করি কিন্তু ঘুমাইতে পারি না। যে কি করবো, এখান থেকে বাবা মারা গেল, মা মারা গেল, পৃথিবীতে রইল না কেউ, কারণ ভাইয়েরা বিয়ে করলে যে অবস্থাটা হয়। সকাল সাড়ে আটটায় ফোন দিল। ফোন দেওয়ার পরে ই করলাম, কই তুমি? বলছে ভাই আমি ঘুমাচ্ছি। কয় তাহলে ইসে আসো, মালিবাগ আসো। আচ্ছা ভাই মালিবাগ আসতেছি, কতক্ষণ লাগবে? ভাই রাস্তা তো যানজট, আসতে তো মনে করেন যে ঘন্টাখানিক সময় লাগতে পারে। কয় ঠিক আছে তো আসো, আস্তে আস্তে আসো। বেশ ভালো কথা ভাই, আস্তে আস্তে আসলাম। আসার পরে মালিবাগ, তা আমি আবার মালিবাগ এসে ফোন দিলাম, ভাই কোথায়? ভাই আপনি কই? তখন বলতেছে যে তুমি করো ওই যে মালিবাগ রেল লাইন আছে না? হ্যাঁ, মালিবাগ রেল লাইনের এখানে একটা ইসের একটা চার দোকান আছে, এখানে দাঁড়াও। বেশ ভালো কথা ভাই, রাস্তা ইসে মালিবাগ ওইখানে চার দোকানে দাঁড়ালাম। তো 10-15 মিনিট পরেই একটা ছেলে আসলো। তো আসার পরে আমাকে বলতেছে যে ছেলেটা কথা শোনো ভাই, চোরে চিনে তো ছেলেটা আমাকে ডাইরেক্টলি বলতেছে যে আপনি বাবু? তো বলছি হ্যাঁ। তো বলতেছে ভাই ওইখানে বসে আছে, আসেন। তখন গেলাম ভাইয়ের কাছে। যাওয়ার পরে ভাই আস্তে আস্তে সিন্ডি ওই যে ইয়ারটাগের সঙ্গে পরিচয় করে দেয়, আর এই যে সিন্ডিকেটের সঙ্গে পরিচয় করে দেয়। বেশ ভালো কথা ভাই, পরিচয় হলাম। হওয়ার পরে ওইখানে মনে করেন যে ঘন্টা তিনি আড্ডা মারলাম কি সকাল 12টার সময় আসছি, বা ওইখানে আসতে আসতে 12টা বেজে গেছে, 12টা থেকে 3টা পর্যন্ত। তো এখন বললো যে এখন তো কোনো কাজকাম হবে না, ই করো সবাই বাসায় চলে যাও।
কি ধরনের কথাবার্তা হইলো
ওইখানে? আমার সামনে কোনো কথা বললো না। তো এদিনকে বললো যে ঠিক আছে সবাই বাসায় চলে যাও। তো বেশ ভালো কথা, বাসায় চলে যাবো। ভাই আমি যে বাসায় যাবো, আমার কাছে টাকা নেই। তো ভাই কি করলো, মানিব্যাগ থেকে 100 টাকা দিল। দেওয়ার পরে বললো বাবু তোমার আমি কালকে ফোন দিচ্ছি। কালকে ফোন দিলে যেখানে আসতে বলবো সেখানে আসব। আচ্ছা ভাই। তো বেশ ভালো কথা, এলাকায় গেলাম, বাসায় যেতে যেতে 4টা বাজে গেল। বাসায় গিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু ই করলাম। করার পরে বাসা থেকে বেরোলাম আপনার ছটা সাড়ে ছটার দিকে। বাসা থেকে বের হয়ে আমাদের যেখানে ওই যে ছোটবেলা থেকে যেখানে আড্ডা মারি সেখানে এখন আড্ডা মারি, তো ওইখানে আড্ডা মারতেছি। তোমার আর পরে বাসায় গেলাম, আবার রাত হয়ে গেল, বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ভাবতেছি যে সে আমাকে কি এমন কাজ দিতে পারে।
ততক্ষণে আপনি কি মানে অপরাধ জগৎ বা এরকম কোনো কিছু বুঝতে পারছেন
না? সেটা আমি এখনো বুঝতে পারতেছি না।
আচ্ছা বাবু, আমরা আপনার কথাগুলো শুনবো, আমরা খানিকটা সময়ের অল্প ছোট একটা সময়ের বিরতি বলতে আসলে গান শুনবো একটা, ওই গানের কারণ বাবু ভাই তিনি কথা বলতে বলতে অনেকটা অনেকটা কি বলবো এটাকে একটা দম নেওয়া তার দরকার। সেই জায়গা থেকে আবার আমরা আসবো এবং এরপরে এসে সরাসরি আপনার গাড়ি চিন্তাই সেই ঘটনাগুলোই শুনবো, প্রথম অপরাধ কি সেটাই শুনবো। তবে ফ্রেন্ডস, ঢাকা এফএম 90.4 এর সাথে থাকুন, ইমান আছি আপনাদের সাথে। এবং আমরা বলতে চাই যে আজ আমাদের সাথে গাড়ি চুরির সমস্ত ঘটনা এই সমস্ত রহস্যই কিন্তু ফাঁস করছেন বাবু ওরফে ঘোড়া বাবু, তার কাছ থেকে সেই ঘটনাগুলো শুনছি। আপনাদের এসএমএস কমেন্টগুলো পড়তে থাকবো আমি এবং অন্ধকারের গল্প শুনছেন। অন্ধকারের গল্পের আজকের যে অতিথি আছে তার ছবিটি দেখার জন্য ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন, সেখানে এসে লাইক করে রাখবেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন পোস্টটি। ওকে, আমরা একটি গান শুনবো, গানটা শুনে আবারও ফিরে আসছি, মাত্র 3 মিনিট 41 সেকেন্ড একটি ব্রেক, তারপর আবারও ফিরে আসছি এবং সরাসরি আমরা সেই অপরাধ জগতের ভিতরে ঢুকে যেতে চাই তখন। সো স্টে টিউনড ঢাকা এফএম 90.4।
এই গানটি আপনার ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে গ্রামীণ ফোন নম্বর থেকে SMS করুন। টাইপ করুন WT স্পেস গানের কোড 4422526 আর পাঠিয়ে দিন 4000 নম্বরে।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন অন্ধকারের গল্প, 11:55 এবং আজকের এই ক্যালেন্ডারের পাতা যে দিনটি আছে সেটির একদম শেষ সময় চলে এসেছে এবং নতুন একটি দিন আবার শুরু হবে, মানে নতুন একটি প্রভাব শুরু হয়ে যাবে। আজ আমরা অন্ধকারের গল্পে গাড়ি ছিনতাইয়ের ঘটনাগুলো শুনছি। এখনো আমরা আমাদের অতিথির সাথে আবারও জয়েন করব, তার আগে আপনাকে বলতে চাই যে অন্ধকারের গল্পের আজকের পর্বে যিনি অতিথি হয়ে এসেছেন তারা খানিকটা পরে ডিউরিং করলেন ঢাকা FM 90.4, তাদের জন্য বলছি বাবু ওরফে ঘোড়া বাবু, যিনি ফাঁস করবেন গাড়ি ছিনতাইয়ের সবকিছু। মানে এই ঢাকা শহরের কথা যদি বলি, এত মানুষের এই শহরে কিভাবে গাড়ি ছিনতাই করা হয়, পরিকল্পনা থেকে শুরু করে টাকার ভাগ পর্যন্ত সব অজানা তথ্য আমরা জানব। আপনারা লিখতে পারেন, ফেসবুকে এসে ছবিও দেখতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, অন্ধকারের গল্পের নিজস্ব পেজের ট্র্যাক সেখানে দেওয়া আছে, সেখানে এসে লাইক করে রাখতে পারবেন। তাহলে হবে কি, যতগুলো প্রোগ্রাম আছে অন্ধকারের গল্পের সেগুলোর আপডেট আপনি পেতে থাকবেন। এর বাইরে আপনি SMS কমেন্টগুলো করতে পারেন, শেয়ার করতে পারেন এই পোস্টটি, আর SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। অ্যান্ড একটু ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জানাতিন, ফিরদৌস শিপুন, আর ইভান তো আছে আপনাদের সাথে। রোববার রাতে হাজির হয়ে যায় অন্ধকারের গল্প নিয়ে। আমরা ছিলাম বাবু ভাইয়ের কাছে, বাবু ভাইয়ের যে ঘটনাগুলো আমরা শুনছিলাম, যারা খানিকটা পরে টিউনিং করলেন তাদের জন্য একটু বলতে চাই যে সেই ছোটবেলায় ছোটবেলা থেকে উড়ু উড়ু মন পড়া, স্কুলের পড়া বা মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় তিনি পড়ার সুযোগ পেয়েছেন সেটা ভাল লাগে না, তারপর কাজে তিনি নানান ধরনের চাকরি করেছেন, কোথাও মানসিক অত্যাচার শারীরিক অত্যাচারের কারণে সেগুলো তিনি পড়েন নাই, মানে সেই চাকরিগুলো করেন নাই তিনি, এবং তার একটা বড় ভয় ছিল কারণে অকারণে তাকে মারধর করা, শারীরিকভাবে অত্যাচার করা, বিশেষ করে ফ্যানের সাথে একটা বাচ্চাকে ঝুলিয়ে মারা, এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। এবং তার বাবা মা, তাদের কথা যদি বলি, তার বাবার দুটি সংসার ছিল, তিনি প্রথম সংসারের সদস্য, এবং নানান ধরনের ঘটনা আছে। টাকা হারিয়ে তিনি একবার চলে যান তার নানা বাড়িতে এবং সেখানে সময় কাটে, পরে ঢাকায় আসেন, সেখানে তার প্রায় 20 জনের মতো একটি বন্ধু বান্ধব সার্কেল ছিল, তাদের নিয়ে একটা 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 কি বলে এটাকে, একটা গ্যাং বিচ্ছু বাহিনী ছোটবেলা থেকেই, এবং তারা মারামারি পটকাবাজি বোমাবাজি এগুলা শুরু করেন, এবং তাদের এক বন্ধু তার কথা বলছিলেন এবং সেই বন্ধুটি একজনকে ভালোবেসে ফেলেন, এবং তার পিছনে 2 বছর সময় নষ্ট হয়নি, সময়টা নষ্ট হয়নি, তারপর সেই প্রেমের বিয়েটা হয়, সেখানে সংসার করেন, সেই মানুষটাকে আবার খুন করা হয়। এরকম নানান ঘটনার মাঝখান থেকে বাবু যখন বড় হয়ে উঠলেন, ধীরে ধীরে তাকে ভয় পাওয়া শুরু করলো সবাই, তাদের গ্যাংকে সবাই সময় করতে শুরু করলো, সময় মনে ভয় মাস্তান বা বকাটে এই ব্যাপারটা তাদের ভিতরে চলে আসলো, এবং যখন পড়াশোনা তার নেই, কিছুই করার নেই, তখন পরিচয় হলো এক ভাইয়ের সাথে, বড় ভাই, সেই বড় ভাই একদিন মালিবাগে তাকে যেতে বললো, সে গেল সেখানে একটি একটি সিন্ডিকেট তার ভাষায় মানে আরেকটি গ্রুপের সাথে তার কথাবার্তা হলো, এবং সেই ভাই বাবু ভাইকে বললেন যে তিনি তাকে আবার ডাকবেন, কোন কাজ দিবেন তাকে। এখন বাবু চিন্তা করছেন সেটা কি কাজ হতে পারে, এবং তারপর থেকে অন্ধকার জগতে জড়িয়ে পড়া, সেইখান থেকে আমরা এখন শুনবো। বাবু আমরা সেখানে ছিলাম, সেইখান থেকে একদম সরাসরি আপনার অপরাধ জগতের কথাগুলো শুনতে চাই।
জি ভাইয়া, তখন বড় ভাইটা সারা রাত টেনশন করলো যে ভাই কি কাজটা দিতে পারে আমাকে, তো আগে ভাই বলতে যে আমি এটা ওইটা, তো ভাবতাম হয়তো ভালো কোনো কাজ দিব।
কি ধরনের বলতে, শুনি আমরা কি বলতে।
দেখা যাচ্ছে যে আমি আমার এই জায়গায় ব্যবসা আছে, ওই জায়গায় ব্যবসা আছে, কি ব্যবসা সেটা তো সঠিক বলতো না, তো ভাবতাম যে বড় ভাই যেহেতু উনি যেহেতু এত দেখতাম যে এক 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 সিট নিয়ে আসতো, মোবাইল নিয়ে আসতো,
৫০০ টাকা
নোটের বান্ডিল, তখন মনে করেন যে ২০টা ছেলেকে নিয়ে হোটেলে নিয়ে খাওয়ানো, ভাবতাম যে হয়তো
দাদা হইতে গেলে যেগুলো লাগে সব ছিল,
তো ভাবতাম যে ভাইয়াটা হয়তো ভাইয়াটার কাছে লাইগা থাকি, হয়তো মনে করেন যে একটা যেকোনো একটা কিছু পাওয়া যাবে। তখন সারাটা রাত বালিশের মাথা দিয়ে মরমর করতে করতে ভাবতে ভাবতে একচুয়ালি চোখটা লাইগে আসে, তখন লাইগে আসে আপনার 3:30-4 দিয়ে পর্যন্ত চোখটা লাইগে আসে। আসার পরে তখন ভাই আমাকে ওইদিন আর ফোন দেওয়ার কথা ছিল, আমি তো মনে করেন যে ঘুমায় আছি, যে ভাই তোমার ফোন নিয়ে দিবে, তখন আমাকে ওইদিন আর ফোন দিল না। না দিলে জানতে বাসার তো পরেশানি যে কি ব্যাপার, কিছু খরচ না কেন, বড় তো কম হস নাই, কিছু খরচ না কেন, বড় তো কম হস নাই, পড়ালেখা খরচ নাই, যে ভালো কোনো কাজ করবি, এখন যে একটা ব্যবসা বাণিজ্য করবি সেটাও তো মনে করেন যে ইয়া পড়াশোনা লাগে। আর আমি বললাম যে ব্যবসা বাণিজ্য করবো সেখানে তো টাকা লাগে, কে দেবে টাকা? তো তখন কথা শোনা যাবে যে যে কোনো সময় যে সবাই একটা কথা বলতে পারে, সবাই কিন্তু বিনা পয়সা, সবাই কিন্তু বিনা পয়সায় সাজেশন দিতে পারে, কিন্তু কিছু করে দিতে পারে না ভাইয়া। তো এখন সবাই সাজেশন দেয়, খালি কান পেতে শুনি যে কি করা যায়। তখন ওই দিন বিকালবেলা বড়টা বড় ভাইয়ের সঙ্গে দেখা হলো, যে আমাদের এলাকার যে বড় ভাইটা, বড় ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই তো খুব আকুল হয়ে বললাম যে ভাই কি করবো এখন, নাকি কি মারা যাবো? তখন উনি হাইসা দে বলে, পাগল মারা যাবে কিসের জন্য, আজকে না হয়েছে দুদিন পরে হবে। তখন বললাম ভাই আমি তো না খেয়ে আছি, কি করবো, আমি কিন্তু বাসায় বলতে পারতেছি না। তোমার ভাইটা কি মরে গেছে? তো কথাটা শুনে খুব ইয়ে হইলাম, যতটা কষ্ট পেলাম ততটা খুশি হইলাম, তার চেয়ে বেশি খুশি হইলাম যে এরকম মাসটা কয় ভাই দেয়। কিন্তু বড় ভাইটা আবার ওই দিনকা পকেট থেকে 200 টাকা বাইর করেছে, যে এটা রাখ, এটা দিয়ে খাওয়া দাওয়া করিস, আর আমি তোরে ফোন দিলে তুই আইস। বেশ ভালো কথা, ভাইয়ের ভাইয়ের তো মনে করেন যে পুরা মহান মনে করছি, যে এত বড় মনের মানুষ 200 টাকা দিল, বেশ ভালো কথা। ওই দিন রাতকে ওই দিনকে রাতে ই করলো আপনার, ফোন টোন দিল না, সকালবেলা হয়েছে ফোন দিছে, বাবু কই তুমি? তখন বললাম ভাই বাসায়, যখনই ফোন দিত তখনই বলতো কই তুমি, তখন বলতাম ভাই বাসায়, বাসায় তাহলে ই করো, এসে আসো তোমার কারণ মাজার আসো ভাই। তখন আমি কিন্তু সত্য কথা ভাই, আজ থেকে 3-4 বছর আগে রাস্তাঘাট কিন্তু চিন্তার না, কারণ বাজার যাবো কিভাবে? তখন বলতে আসছে যে একটা ই করো, 8 নম্বর গাড়িতে উঠো। তো যেহেতু এলাকার ভিতরে 8 নম্বর গাড়ি তো আমাদের এলাকার ভিতরে চলে, অ্যাকচুয়ালি 8 নম্বর গাড়ি দেখলাম ভাই ভাড়া নেবো কত, 10 টাকা। তুমি 8 নম্বর বাড়িতে গাড়িতে উঠলাম, উঠার পরে কারণ বাজারে এসে নামলাম, নামার পরে ফোন দিছে কই তুমি? আমি ভাই আমি মুচুর এসে আন্ডারগ্রাউন্ডের এখানে। তখন বলতেছে দাঁড়াও দাঁড়াও বলে ই করলো, দাঁড়াও বলে কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে। তো কত বলে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখি ভাই একটা রিক্সা নিয়ে আসছে, রিক্সার ভিতরে বসা একটা রিক্সা নিয়ে আসছে। তো উনি একা আসছে, তো আসার পর রিক্সাওয়ালার ইয়া দিল আপনার 50টি একটা নোট দিল, কোথা থেকে আসছে সেটা তো জানি না, 50টি একটা নোট দিল। দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম ভাই কইতে এলেন? কয়ে আসলাম ওদিকে থেকে, তবে 50 টাকা ভাড়া দিলেন, রিক্সা ভাড়া 50 টাকা দিলেন, আমার কাছে কিছু দিন কারণে কথা আগে বেড়াতে আমি নেই কি করুন, সে 50টা নোট দেওয়া দেশে আমার কাছে মহান হয়ে গেল, বেশ ভালো কথা ভাই। তো ভাই এখন কি করতে গেল কয় আহ। তো আমার হাঁটতে 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 কারণ বাজার যে ইসে রেল লাইনটা আছে না, রেল লাইনে এখানে নিয়ে আসলো। ওনার পরে ভাই কি অবস্থা? তো কয় আহ আরো কাম কাজ আছে কি করুন দেখতেছি। তো উনি ফোনে জানি কার সঙ্গে কথা বলতেছে, বলতে বলতে ই করলো, ফোনে জানিকার সঙ্গে কথা বলতে বলতে আসতে আসতে আসার পরে উনি বলছে যে কই, ওনারা বলতেছে কই তুমি, আমার যেভাবে যে স্টাইলে কথা বলতো ওনারও সেই স্টাইলে কই তুমি, কই ভাই আমি ইসে অন্য জায়গায়। তো দেখলাম যে ইসের থেকে আপনার কারণ বাজার এফডিসির গেট, এফডিসির সামনে থেকে ই রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে মালিবাগ মুছে রইলো। তখন আমার পা পুরো ব্যথা, কিরে ভাই হ্যাঁ এত হাঁটে গেলি গা। তখন ওই দিনটা তখন রাত হয়ে গেছে, তো বলতে বাবু চলে যাই এলাকায়। ওই দিনে কোনো কাম কাজ করা হইল না, বেশ ভালো কথা এরকম করতে করতে। তখন একদিন খুব বিরক্ত হয়ে গেছি যে কি ব্যাপার, হ্যাঁ এইরকম প্রতিদিন যাই কোনো কাজ নাই কাম নাই, এ মানে প্রতিদিন টাকা দেয় গেলে। তো এখন তো টাকা দেয় আমি টাকা লই কি করুন, কোনো কাজ কাজ নেই, আমার টাকা দরকার। উনি প্রতিদিন আমার দিল 200 করে, বেশ ভালো কথা, চলতেছি ঘুরতেছি ফিরতেছি খাইতেছি। তো একদিন আমাকে বলে বাবু একটু ইয়ে হো চাষাড়া হো, চাষাড়া
নারায়ণগঞ্জ চাষাড়া,
হ্যাঁ চাষাড়া আসো, কারণ আহ বেশ ভালো কথা। ওইখান থেকে দুইটা লোক দেখলাম ওনার সঙ্গে, দুইটা লোক দুইজনে দুইটা রিক্সা নিল, ওনার নিয়ে তিনজন আমার নিয়ে চারজন। তো রিক্সা নিল, নেওয়ার পরে তো উনি আমার বলতেছে বাবু রিক্সা চালাইতে পারো? আমি দাঁড়ায় ছিলাম ভাইয়া, হট করে মাটিতে বুঝে পড়ছি কি ব্যাপার, আপনি আমার রিক্সা চালাইতে বুঝতেছেন ভাই? রিক্সার হ্যান্ডেলটা কীভাবে সেটা তো জানি না। এটা বলার পরে উনি বলতেছে বুঝছি তোমার দেখুন এটা, তখন আমার ভিতরে ভয় কাজ করতেছে যে কি ব্যাপার, হ্যাঁ হঠাৎ করে আমরা যেতেছে রিক্সা চালাইতে পারোনি। তো আমি কইতেছি ভাই কারণটা কি, কয় না এটা বুঝবো না, তোমার দেখাইতে হইব। আচ্ছা ঠিক আছে। তো ওই দিন মনে করো ওই দিনকেও আমার নিয়ে কোনো কাজ করলো না, কিন্তু ওনার সঙ্গে যে দুজনে যে ইয়া ছিল, একজন ছিল লুঙ্গি পরা একজন ছিল প্যান্ট শার্ট পরা। তো যেটা লুঙ্গি পরা ছিল আমরা ছিলাম আমার পিছে পিছনে রিক্সায়, যেটা মনে করো লুঙ্গি পরা ছিল যেটা প্যান্ট পরা ছিল ওটা কি করলো পাশ থেকে স্যান্ডেলটা খুলে দিল, খুলে ফাল্লাইয়া রিক্সাওয়ালা কি বলো ছিল না কি জানি রিক্সাওয়ালা বললো যে ভাই ইয়াটা নিয়ে তো মনে করেন এখান থেকে ইয়া প্রায় দশ বিশ গজ দূরে গেছে ফাঁকা রাস্তা। তো রিক্সাওয়ালা রিক্সা তুই করতে গেছে ইয়া আনতে গেছে স্যান্ডেল আনতে গেছে, উনি তো ভদ্রলোক, ওনার তো ইয়া পড়া ই করা আছে প্যান্ট শার্ট পরা, আর যেটা লুঙ্গি পরা ছিল উনি গিয়ে ধান করে গিয়ে স্টার্টিং ইয়া রিক্সা এসে গিয়ে বসছে গদিতে বসে রিক্সা চালাচ্ছে। তারপর তো পিছাতে দেখতেছি, তা উনি আমাদের বলতেছে বাবু দেখো ভালো করে যে কি করে। তখন রিক্সাওয়ালায় পিছদের ধরে তাদের কইতেছে ভাই আমার রিক্সা লেগেছে রিক্সা লেগেছে। তো ওই লোকটা কি করছে স্যান্ডেল দু হাজার দু একটা তো আগে ফলাইছে তৃতীয়টা ফলাই দিছে, ফলাই দিয়ে সুন্দর করে চালাই যাচ্ছে। অনেক ব্যাটারটা ফাঁকা জায়গা, ওই যে আমি বলি স্টেডিয়ামটা আছে না চাষারা থেকে স্টেডিয়ামটা ফতুল্লা স্টেডিয়ামটা ওইদিকে ফাঁকা রাস্তাটা ওইদিকে চলে আসছে। আসার পরে কি করলো রিক্সাটা নিয়ে আসলো, তো লোকটা তো কান্নাকাটি করতেছে, এখানে মনে করেন আশেপাশে কোনো মানুষ নেই, উনি যে লোকটা রিক্সা চালাইতেছে ওনারা যাইতে ওনারাই দেখা যাচ্ছে রিক্সাওয়ালা। তো বেশ ভালো কথা ভাই, ওইদিনকে মনে করেন যে আমাদের এটা তখন মাগরিবের আজান দিবে দিবে ভাব, বেশ ভালো কথা ভাই ওইদিনকে রিক্সাটা নিয়ে আসলো। আনার পরে ভাই এটা কি হইব কইরি আজকে ব্যবসা, ভাই এত সহজে ব্যবসা বাইরের ভিতরে আমি নেই, এর ভিতরে যদি ধরতে পারে ভাই ঘর্ণপিটন দিয়ে মেনা লইব, ঘর্ণপিটন দিয়ে মেনা লইব ভাই। আমি ভাইয়ের তো যে ফ্যামিলির তো খাইছি ভাই, আমি রাস্তাঘাটে পাবলিকের মায়ের খাইতে রাজি নেই ভাই, আমার ভাই কিরকম ভয় লাগতেছে ভিতরে ভয় কাজ করতেছে। তখন বলছি কি ব্যাপার তুমি এত ভীতু, সেটা তো আগে জানতাম না, আগে জানলে তো তোমাকে আমি ইসে নিয়ে আসতাম না এই লাইনে নিয়ে আসতাম না। তখন ভাই আমার যত বলেন আমি তত ওনার কাছ থেকে আমি সাইড কাটতে চাচ্ছি। এখন বলতেছে বাবু এটা তো সম্ভব না ভাইয়া, তোমার যে আমি এখন এত সহজে ছেড়ে দিব এটা তো সম্ভব না,
দেখে ফেলেছেন সবকিছু,
হ্যাঁ তুমি রিক্সাটা দেখতেছি ভাই বেশ ভালো কথা। এখন মনে করেন যে পেটেও ক্ষুধা, কি করবো তো কোনো কাজও জানি না, পেটে তো প্রচন্ড ক্ষুধা। তো এখন ওই রিক্সাটা কত দিয়ে বিক্রি করছে সেটাও জানি না, রিক্সাটা মনে করেন যে আপনার দেলপাড়া আছে না সাইনবোর্ড ওইদিকে দেলপাড়া একটা জায়গা না আছে ওইখানে ঢোকাই দিল রিক্সাটা, রিক্সাটা ঢোকাই দেওয়ার পরে দেখলাম যে ওনারে 3,000 না 4,000 টাকা দিল। ওই যে ভদ্র লোকটা বসা ছিল আমাদের আর ভিতরে নেই, উনি আমরা রাস্তা থেকে যে বসে
দেখতে,
হ্যাঁ হ্যাঁ বেশ ভালো কথা ভাই, তো কঠিন সিস্টেম অ্যাকচুয়ালি, ভয়ও লাগতেছে আবার মনে
করো
ভালো লাগতেছে, হ্যাঁ বেশ ভালো কথা ভাই, এটা কি করা যায়। এতো আস্তে আস্তে মনে করেন যে আমি আর খুবই উন্নতি হইতেছে,
উন্নতি বলতে তো সাহস হচ্ছে আর কি,
হ্যাঁ উন্নতি হইতেছে সাহস হইতেছে, প্লাস মনে করেন যে ক্রাইমটা যে কত সহজে করা যায় যে এত সহজ, তো কঠিন মজা নগদ টাকা মনে করেন যে সাহেবের মতন ঘুমের থেকে উঠা প্যান্ট শার্ট পরে দামি দামি কাপড়ের প্যান্ট, মনে করেন যে পারফিউম টারফিউম ইউজ করে মনে করেন যে ভদ্রলোক, এ পর্যন্ত মনে করেন যে ভাই টুকটাক 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 করতেছে। আজকে মনে করেন যে করছে আপনার ইসে নারায়ণগঞ্জে ইয়া চাষাড়ায় কালকে আসছে গেছে সদরঘাটে, এক এক দিন এক এক জায়গায়। বেশ ভালো কথা। তো এখন মনে করেন যে আমার আগে যেরকম ধরনের গিয়া কান্নাকাটি করতাম না, তখন কান্নাকাটি হই না, মনের ভিতরে সাহস এসে পড়ছে।
ওগুলো তো আসলে আপনার মনের ভিতরে আগের দিকে ছিল, কোন ট্রেনিং নেওয়া হয়নি,
ওটা সাহসটা চলে আসছে। যা আজকে মনে করেন যে ভাই এটা করে, আচ্ছা ভাই আপনি বহেন, আজকে আমি করুন, আজকে আমি করুন, কিন্তু আমি রিক্সা রিক্সা চালাতে পারবো না, তাহলে কি করতে পারবো, আমার জন্য দিবেন, আমি এটা করুন, আমি কি করুন, আপনি কোন কোন জায়গায় মিটালে আমি মিটালে দিচ্ছি, এইভাবে যেভাবে পারি। ভাই আমার লোকে দিল, আমার তো স্বাস্থ্যবান লোক, আমার মনে করেন যে ভালো টরে কাপড়ে শার্ট গায়ে দেওয়া, মনে করেন চুলগুলো ছোট ছোট, এই যে এখন মনে করেন যে ভদ্রলোক খুবই, তখন সপ্তাহে মনে করেন যে তিন থেকে চার দিন শেভ করতাম, চারবার শেভ করতাম, দুদিন পরপর শেভ করতাম, একদিন পরপর শেভ করতাম। তো এখন ভাই এটা করার পরে কি করলাম, বেশ ভালো কথা, ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে।
প্রথম প্রথম আপনার অপরাধটা বলেন, মানে আপনি প্রথম কি করলেন প্রথম দিন?
আমি প্রথম দিনই ওই যে ওই লোকটা নিয়ে ওনারা যেভাবে যেভাবে কাজটা করলো, যে সেম যে
রিক্সা রিক্সার ঘটনা, রিক্সা চিন্তাই,
হ্যাঁ রিক্সা রিক্সাটা চিন্তাই করে নিয়ে আসলো। আনার পরে আমি সেম যে উনি ওনার সঙ্গে আমার কথা কি ছিল, যে তুমি রিকোভারি ধরবা না, রিকোভারি কি বুঝছেন, যে তুমি রিক্সার যাত্রী সাজবা, যদি কোনো ঝামেলা হয় যাত্রী তুমি সাজবা, তুমি এখানে ই করবো না, তাতে ভালো কথা,
মানে ঘটনাটা আগের থেকে সাজানো হয়, যে আমি যে রিক্সাটা টার্গেট করবো সেই রিক্সাটা,
রিক্সাটা মনে করেন যে হ্যাঁ একটা রিক্সা টার্গেট করবে, যে দেখবে যে উত্তরবঙ্গে থেকে কোন লোক আসছে, নতুন আসছে, আর ভাই আমাদের যে এখন ওই পেশায় আমি জড়িত গেছি, আমাদের যে একটাই একটা ইয়া ছিল, টার্গেট ছিল, যে আমরা লোক দেখলে বুঝতে পারতাম যে লোকের সাথে এটা করা সম্ভব। তো বেশ ভালো কথা ভাই, এটা শুরুতেই তো রিক্সা বেশ ভালো কথা, একটা রিক্সা নিই, নেওয়ার পরে ছেলেটা খুবই ইয়া দরিদ্র মনে করেন যে
ছেলেটা রিক্সা ছিল,
হ্যাঁ ছেলেটার সঙ্গে আগে হঠাৎ করে জানি কিভাবে জানি মুখ দিয়ে বেরিয়ে গেছে, কিরে মামা তোর বাড়ি কই, তোর বাড়িতে কে আছে, সেম ভাইয়া ও হচ্ছে গিয়ে অসৎ পথে, সৎ পথে ইনকাম করতেছে, আমি অসৎ পথে ইনকাম করতেছি, ওর সাথে আমার সাথে এতটুকু একটা ডিফারেন্সটা। তো বেশ ভালো কথা ভাই, ছেলেটা এখন মনে করেন যে স্যান্ডেল তো ফালাই দিছে, ওই যে যে আমার সঙ্গে যে লোকটা লুঙ্গি পড়া রিক্সাওয়ালাদের মতন দেখতে দেখা যাচ্ছে, তো ও তো মনে করেন স্যান্ডেলটা ফালাই দিছে, ফালাই দেওয়ার পর মামা তো ফাঁকা জায়গায় নিয়ে এমন এমন স্পটে নিয়ে যায় যে আশেপাশে কোনো মানুষ থাকে না ভাই, এমন এমন গলিতে নিয়ে যায়। বেশ ভালো কথা ভাই, ওই ছেলেটা স্যান্ডেল আনতে গেল, ও রিক্সা চালায় সুন্দর করে চলে আসলাম ওইখানে যেখানে আসার কথা ছিল। বেশ ভালো কথা, তারপর বড় ভাই ধন্যবাদ দিতেছে, যাক তুমি পারবা, তুমি শিখে গেছো, শিখে গেছো ভাই কেমনে, আমার ভিতরে কিন্তু তখনও ভয়টা কাজ করতেছে যে কি শিখলাম, তো মনে করেন যে নিজেই তো ইয়া করতেছি, আমি নিজেই তো আমার নিজেরও ঘোরা হইতেছে, টাকাও পাইতেছি, সেখানে মনে করেন এক টাকা সারাদিনে পেতাম না, সেখানে মনে করেন যে টাকা আসতেছে, বেশ ভালো কথা ভালোই লাগতেছে। এখান থেকে এলাকায় কোনো বন্ধু বান্ধব বলতে পারতাম না যে আমি যে এটার সঙ্গে জড়িত হয়ে গেছি, আর এলাকার বন্ধু বান্ধব বেকার ঠিক আছে ভাই, আজকে যদি ওরা এটা জানে, এটা জানার পর হয়তো মনে করেন যে আমার সঙ্গে চলাফেরা করবে না। তখন ভাইয়া কি করলো, বড় ভাই বললো বাবু এটা তো কাজটা ছোট হয়ে যেতেছে, এটা কাজটা ছোট হয়ে গেছে, এবার খাওয়া দরকার চেঞ্জ,
নিজের লিড দিয়ে
পোলাপান বাবু কই,
অন্ধকারের গল্পে আজ আছেন ঘোড়া বাবু, যিনি গাড়ি চিন্তায়, রিক্সা বলেন, সিএনজি বলেন, এগুলো চিন্তায় ঘটনাগুলো কিভাবে পরিকল্পনা করা হয় সবকিছুর তথ্য কিন্তু ফাঁস করছেন। একদম সরাসরি শুনছেন অন্ধকারের গল্প আপনারা 12:14 এই মুহূর্তের সময়। আর আপনি টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4। ফ্রেন্ডস, আপনারা কিন্তু ফেসবুকে আসতে পারেন, আমি চাইব যে আপনারা ফেসবুকে আসুন, আমি কারণ সেখানে একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি, পাশাপাশি আপনার মতামতগুলো অনেক বেশি দরকার, অনেকের মতামত আছে, আমরা সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই কথা বলবো। তবে এখন একটা নাম আমরা বাবু তার কথাই শুনতে চাই, এবং আমি অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ দিতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জানাতুল, ফিরোজ শিপনকে, আর ইভানকে আপনারা শুনেন অন্ধকারের গল্পের সাথে। এবং অন্ধকারের গল্পের এই আয়োজনটি আমরা সবসময় কিছু কথা বলি, সে কথাগুলো হচ্ছে যে আমরা শুধু অন্ধকার গুলি সেই ঘটনাগুলো, যারা সেই অন্ধকারগুলিতে থাকেন সেই মানুষগুলিকে এই অন্ধকারের গল্পের টিম প্রচন্ড ঝুঁকি নিয়ে প্রচন্ড চেষ্টা করে শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই বলেন, আর একটা সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে একটা অক্লান্ত চেষ্টা মাত্র বলেন, সেই জায়গা থেকে আমরা এই মাইক্রোফোনের সামনে এসে সরাসরি উপস্থাপন করি আপনাদের সামনে। এবং আমরা কোনো ধরনের সমাধান দেবার কেউই না, ওই সামর্থ্য আমরা রাখি না, আমরা শুধুমাত্র মানুষ হিসেবে আপনার একজন হয়ে আপনার জন্য অনুষ্ঠানকে আয়োজন করি এবং সেই মানুষগুলোকে সরাসরি নিয়ে সেখানে কথা বলি। আপনার বিবেকের জায়গা থেকে, আপনার জায়গা থেকে আপনি কতটা সচেতন হবেন, চারপাশের আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে কতটুকু মিল আপনি খুঁজে পান, সেই জায়গা থেকে সমাধানের পথ বা যা কিছুই সেটা আপনার নিজের মতো করে আপনি তৈরি করবেন। এবং এখান থেকে আসলে আমরা আলোর দিকে যেতে চাই, সেরকম একটি ইচ্ছে বা চেষ্টার জায়গাও আমাদের থাকে। এই হচ্ছে মূল কথা। এবং আমরা এখন আবার ফিরে যাব বাবুর তার কাছে, আমরা রিক্সা চিন্তার যে ঘটনা সেটা মোটামুটি শুনলাম, এবং আবার মাইক্রোফোন দিতে চাই বাবু আপনাকে।
তারপরে ভাইয়া আস্তে আস্তে মনে করেন যে সিএনজিটা তো, এখন হুট করে মাথায় একটা প্ল্যান আসে যে ভাই সিএনজিটা তো রিক্সের ব্যাপারটা হয়ে যেতে পারে, তো বলছে তো কি করতে চাচ্ছ? তা আমার এটা, আমার একজনে ওই যে লোকটা আমার সঙ্গে রিক্সা চালায় যেত না, ওই লোকটা আমার বলছে যে ভাই, উনি আমাকে ভাই ভাই বলতে বলতো, যেহেতু বড় ভাইয়ের ভাই আমি, ভাই বাইরে কর না, যে হ্যাঁ ভাই যে বাইরে কর না, অনেক সময় রাস্তা দিয়ে সিঙ্গেলে যাত্রী যায় না, হ্যাঁ যায়, তখন বলতেছে ভাই চারজন হইলে আনা, চারজন লিখাই সে কাজটা করতে পারবো। সে কাজটা কি, যখন মনে করেন যে ইয়াটা রিক্সাটা, উনি আমাকে বলতেছে যখন রিক্সাটা সিরিয়াল ভাবে যাবে না, তখন অনেক সময় সিঙ্গেল লোক যায় ওনাদের পকেটে, অনেক সময় ভাই টাকা পয়সা নিয়ে যায়, যেরকম ধরেন মার্কেট থেকে, যারা মার্কেট থেকে বাসা যাচ্ছে 11:30-10:30 এরকম টাইমে, যারা মার্কেট থেকে বাসা যাচ্ছে তাদের ধরলে হয়তো কিছু টাকা পাই, ভাই কিভাবে ধরবো? তাই লোকলে বলতেছি ভাই কিভাবে ধরবো, আমার বলতেছে আমার ইজি আমার সহজ কাজ দিত, তো বলতো ভাই এই যে ধরেন বেগুন বাড়ি যে কোনো একটা না সাতরাসের মোড়টা, তো আমার ফার্স্টে সাতরাসের মোড়ে নিয়ে আসছে, তখন রাত্রে বাজে 1:30-1:15, তো আমার প্ল্যানটা শিখাইছে যে আমরা এখানে মানুষ পাঁচজন, আমার দায়িত্ব ছিল কি আমি মেন হচ্ছে রিক্সাটা দাঁড়া করে দিব, রানিং রিক্সা দাঁড়া করে দিব, যখন দেখবেন যে সিরিয়ালের রিক্সাগুলো চলতে থাকে তখন কিন্তু সিরিয়ালে চলতে থাকে, তো উনি আগে থেকে দেখতে টের পায়, আগে থেকে বলে যে ভাই ওই যে ওইটা থামাইতে হবে, ওই রিক্সাটা থামাইতে হবে, বেশ ভালো কথা, আমি রিক্সাটা থামাইতাম, রিক্সার সামনে গিয়ে কি করতাম জানেন, যে রাস্তা পার হবো গিয়ে করতাম, করার পরে যে সিনথেটা শুরু করি, এই যে মনে করেন রাস্তাটা পার হচ্ছি, তারপর রিক্সাটার সামনেটা ইয়ে ধরে রাখছি, ধরে রাখার পরে পেছনে যে দুজন ছিল একদম ধরতাম, যে সারিবদ্ধ রিক্সা বলা যাচ্ছে, যাওয়ার পরে একবারে পেছনে যে রিক্সাটা সেটা ধরতাম, যে আগে পিছিয়ে কোন রিক্সা নেই ফাঁকা জায়গা, তো ধরলাম, ধরার পর আমার আমি যে রিক্সাটা থামাই রাখছি, আমি কে বোঝাচ্ছি যে আমি পথচারি আমি রাস্তায় যাচ্ছি, তো পেছন দিয়ে দুজনে টাইনে ধরছে আর পেছন দিয়ে একজনে ই করে ধরছে, ধরার পরে ওই লোকের কাছ থেকে ঝাঁপ পেলো সবকিছু ধরলো, টাকা পয়সা যা নিল, নেওয়ার পরে বেশ ভালো কথা ভাই, ওই দিনও মনে করেন যে রিক্সা চুরি করে পাইতে মনে করেন যে হাজার দশ সারাদিন মনে করেন যে 1,000-1,500 পেতাম, আস্তে আস্তে এই হচ্ছে, তো এখন মনে করেন যে ওইটা চিন্তাই করলে মনে করেন যে ভালো দেখে একটা লোকরে ধরতে পারলে ওর পকেটে যা থাকবে সবই আমাদের,
মানে মানুষ চিন্তাই শুরু হলো,
হ্যাঁ মানুষের কাছ থেকে টাকা ডাইরেক্টলি যেটা চিন্তাই বলে,
আচ্ছা
ওই চিন্তাই, যে সাত রাস্তার মোড়ে
কয়েকটি স্পট বলেন তো এরকম যে সমস্ত জায়গায় বেশি বেশি হয়,
এটা বেশিরভাগ হয় সাত রাস্তার মোড়টা, যেমন এই যে সাত রাস্তার মোড়টা
কোন কোন টাইম টাইম
টাইমটা হচ্ছে গিয়া আপনার জাস্ট 9:30 থেকে
রাত 9:30
হ্যাঁ রাত 9:30 থেকে রাত যত গভীর হবে কিন্তু যত গভীর হবে ততই কাজটা বেড়ে যায়
মানে বিশেষ করে হচ্ছে রিক্সায় সিঙ্গেল যাত্রী
যারা সিঙ্গেল থাকে কারণ সে তো দেখতে পারতেছে না যে আমাকে কে ধরছে পেছন থেকে হঠাৎ করে ধরে বসে আর দুই সাইড দিয়ে এক সাইড দিয়ে ধরে একটা রিক্সা আলো সেগুলি কতটুকু শক্ত এখান থেকে সামনে তো একজন চেপে ধরছে পেছন থেকে একজন ট্রেনে ধরছে মানুষ কিন্তু পাঁচজন তো তিনজন কিন্তু এই কাজে লেগে গেছে আর দুইজন ওর পকেটে যা থাকবে সব নিবে বেশ ভালো কথা ভাই এটা আজকে ধরেন করে গেছে ইসে সাত রাস্তার মোড়ে কালকে গেছে মগবাজার এরকম এক এক দিন করে এক এক জায়গা দেখে দেখে এই স্পটটা পাওয়া বেশ ভালো কথা ভাই একদিন আমার চোখের সামনে ওদিন আমরা ছিলাম 6-7 জন তো আমার ওই দিনটা আমি বলতেছি ভাই এটা আমার ভালো লাগতেছে না ভাই আমার ভিতরে জানি কিরকম একটা ভয় ভয় কাজ করতেছে ভাই আমার এটা ভালো লাগতেছে না আমি এটা করবো না তখন বলতেছে বাবু তোমার আমি এত কিছু বানাইতেছি তোমার এত কিছু শিখাইতেছি তুমি এখন যদি পেছনে গাইটা যাও তাহলে কাজটা ভালো হবে না আমি সাধারণত রিক্সা চুরির থেকে রিক্সা চিন্তাই করতো তারপরে বেশ ভালো কথা ভাই আমার তো ছাড়বো না বেশ ভালো কথা তাই চিন্তা করে চলো যদি রাস্তায় যদি আল্লাহ তালা যদি মৃত্যু লেগে থাকে তাহলে আমার রাস্তায় মরতে হবে বেশ ভালো কথা ভাই ওই দিনকার রাতে ওই দিনকে আমি কাজে বেরোয় আমার মনে করেন যে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে কিছু দিন সেটা আমি নিজেও জানি না ওই দিন কিন্তু আবার লোক দুজন ভাড়ে আনছেন তো এটা হচ্ছে কি আপনার এই গত রমজান মাসে ই করছে রিক্সাটা সিগন্যাল দিছে ভাই আগে মনে হয় জানি না কি আগে হয়তো মনে করেন এখান থেকে কেউ করে গেছে আমরা তো জানি না ভাই কিন্তু পেছন দিয়ে যখন মনে করেন যে ওই লোকটা যে পেছন দিয়ে যখন ধরছে ওই লোকটা মনে হয় খুব এলাকারই ওই লোকটা ও ধরছে ও মনে করেন যে এইভাবে বসছে যে আমার হয়তো কেউ পেছন থেকে অ্যাটাক করতে পারে ওরকম সিচুয়েশন নিয়ে বসছে বসার পরে ভাই যখন ও ধরছে তখন ওর হাতটা কামড়ে ধরছে আর যখন সামনে দিয়ে গেছে না দুইজন দুই দুই ইয়া দেয়া দুই হাত দিয়ে দুই কলার থাপাই দিয়ে ধরছে ভাই দেখলাম যে বৃষ্টি যেভাবে পড়ে না ওইভাবে ওদের তিনজনের পেটে পড়তেছে ভাই যে জামে পড়তেছে ভাই ইট দিয়া ইট দিয়া ইটা দিয়া তারপরে যে হাতে যেটা পাইতেছে এটা পাওয়ার পরে ভাই দুজনে মনে করেন যে স্পটে তিনজনে ধরে নিয়ে গেল তিনজনে আমি মনে করেন জানলায় যে কিসের জন্য বাঁচা রাখছে সেটা আমি নিজেও জানি না তখন আমাকে আমি ওইখান থেকে আল্লাহ তাআলা জানি কিভাবে আমি যে বেঁচে গেছি সেটা আমি নিজেও জানি না তখন ই করলাম ওদেরকে ওইখান থেকে মেরে টেরে ই করলো থানায় দিয়ে দিল থানায় দেওয়ার পরে তখন ভাইরা বললাম ভাই এটাও করবো না ভাই তখন বলতেছে যে ঠিক আছে কয়দিন রেস্ট হলো বড় ভাই বলতেছে কয়দিন রেস্ট নে বেশ ভালো কথা ভাই রেস্টে নিলাম যে কটাকা জমাছিলাম সেই টাকাটাও
এখন মনে করেন
আসি আধা ঘন্টা পরে দেখবেন আমি অনেক জায়গায় অন্য জায়গায় এই জন্য মনে করেন আস্তে আস্তে টাইটেলটা হয়ে যায় তো ওই যে 1000 দশের ট্যাগ আছে বেশ ভালো কথা বললাম ভাই কোথা থেকে ঘুরে আসি কতদিন কোথা থেকে ঘুরে আসবি কই যাবি ভাই সিলেট থেকে ঘুরে আসি তো ভাই কইতেছে সিলেট যাবি তো আইবি কদিন কদিন পরে আইবি ভাই আপনার যখন প্রয়োজনীয় কথা অনেক ফোন দিয়ে না বলুন বেশ ভালো কথা ভাই ভাইরে বইলে তো গেছি সিলেটে সিলেটে যাওয়ার পরে ঘুরে টুরে আসলাম তো ভাই ওইখান যা ই করতেছে যে প্ল্যান করতেছে সিলেটে গিয়ে কোনো কাস্টম করা যায় কিনা তো ভাই আমার বলতেছে বাবু কই তুমি তখন আমি বলতেছি ভাই আজকে তো তিন দিন থাকাকালীন ফোন দিচ্ছে বাবু কই তুমি নাইটে চলে আসবো, তো বলতেছে ভাই আমি তো সিলেটে চলে আসতেছি, তো বলতেছে সিলেটে চলে আসতেছ, আচ্ছা ঠিক আছে যেহেতু চলে আসতেছো আসো একটা কাজ পেয়েছি। ভাই কি কাজ? কয় না মোবাইলে বলা যাবো না, তুমি এলাকায় হো।
সিলেট গেছিলেন কেন?
এই যে ঘুরতে গেলাম।
আচ্ছা আচ্ছা। তারপর বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকেন,
যাতে কেউ ফলো না করতে পারে।
আচ্ছা,
তখন ই করার পরে সিলেটের থেকে ঘুরে আসার পরে ভাই একদিন ঢাকা এলো বাড্ডা, এক এক সময় এক এক জায়গা আসতে বলতো যে বাড্ডা আসো। ভাই বাড্ডা কোথায় আসবো? হোসেন মার্কেট, হোসেন মার্কেট আছে না, হোসেন মার্কেট আসো। তো বললাম ভাই বাসে আসবো না সিএনজি তে, বাসে তো আসলে লেট হয়ে যাবে, তুমি সিএনজি নিয়ে আসো। তো ভাই সিএনজি নিয়ে আসলাম। আমাদের গেট আপটা একটা এজেন্ট ছিল মনে করেন যে ভদ্রলোক।
আচ্ছা, মানে এটা আপনাদের একটা কৌশল সবসময় মানুষ জন্য দেখলে
ভদ্রলোক
কোনোভাবেই আপনারা সন্দেহ না করতে পারেন।
হ্যাঁ, আমাদের সঙ্গে এমন এমন লোক আছে ভাইয়া দেখলে বিশ্বাস করবেন না যে এই লোকে এটা করে, কিন্তু তাদের সামনে আমরা যদি দাঁড়াই না তারা বলবে যে এরা করে আমরা করি না, পাবলিকে বুঝবে। তো এখন ভাইয়া ওইটা করার পরে ই করলো আমার হোসেন মার্কেট বাড্ডা আসলাম, আসার পর উনি আমাকে ভিতরে কোন জায়গার নাম জানি বললো, অন্য জায়গাটা রিক্সা নিল, নিয়ে গেলাম। যাওয়ার পরে ভাইয়া এমনই একটা ব্যক্তির সামনে নিয়ে দাঁড়া করেছে, সেটা আমি কখনো কল্পনা করতে পারবো না যে এই সব লোকেরই করে। পাচক তো নামাজ পড়তে পড়তে ভাইয়া কপালে এখানে দাগ ফেলা ফেলাইছে, মুখে চালম্বা, মুখে এত বড় দাড়ি, সাদা সাদা যোগ্য পরে পড়ার পরে তো বলতেছে এটা কে? লোক বলতেছে এটা কে? আমার ছোট ভাই। তো এখন বলার পরে বলতেছে কিরে সিএনজি খাইতে পারবি? আস্তে আস্তে আমার ইয়ে হইতাছে, অপরাধ জগতে বেশিটা জড়া যাচ্ছে, আগে করছি আগে রিক্সা এখন সিএনজি, পর দুদিন পরে বলবে যে ইয়া গাড়ি, সেটা বলতে মনে হয় কোনো ইয়া করবে না, দ্বিধা করবে না। তো ভাই ওইটা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলো যে একটা সিএনজি আইনা দিলে ইয়া দিবে 60,000 টাকা করে দিবে। তো 60,000 টাকা করে দিবে, সিএনজিটা নিব কোন দার থেকে? তো ভাই আমাদের শিখাই দিল, উনি আমাদের সঙ্গে আরো ভদ্রলোক আরো দুজন আনলো। তো আমাদের ওই দিন আমরা পাঁচজন ছিলাম, পাঁচজন জাস্ট মনে করেন যে আমাদের স্পটটা দেখাই দিল যে এইখানে হয় নাই বেশ ভালো কথা, ওইখানে নিয়ে যাবা, ওইখানে হয় না ওইখানে নিয়ে যাবা। ধরেন
মানে সিএনজি ওয়ালাকে ভাড়া ঠিক করে তাকে সুযোগ মতো যে কোনো জায়গায় নিয়ে
যাও, যে নীরব জায়গা দেখেন।
ধরেন আমি উত্তরে ঠিক করলাম, এখন উত্তরে গিয়ে আমি নীরব জায়গা পেলাম না,
উত্তরে গিয়ে
ওইখান থেকে আমি আবার তাকে ধানমন্ডি নিয়ে গেলাম।
হ্যাঁ, উত্তরে গেছি বেশ ভালো কথা। তাই আমি বললাম যে মামা তুমি 10 নম্বর সেক্টরে যাও। তো 10 নম্বর সেক্টরে ইয়া দেখতেছি না, কোন পজিশন দেখতেছি না, কি করা যায়। হঠাৎ করে একজন হুদায় ওদের মোবাইলটা বাইর করে, হ্যাঁ ওই মামা বাসাটা কোথায় জানো? ওই 7 নম্বরে, নিজেই কথা বলতেছে, সিএনজি চালাচ্ছে। বেশ ভালো কথা ভাই, ওইখান থেকে তো মনে করেন যে কোনো ইয়া হইল না, ভাই এইভাবে স্পটটা দেখা দিল। তো আমাদের একটা কথাই বলছি যে কখনো তোমরা কোন স্ট্যান্ড থেকে সিএনজি নিবা না।
স্ট্যান্ড বলতে
যেরকম ধরনের একটা জায়গায় যে এখানে সিএনজির স্ট্যান্ড, এখান থেকে সিএনজি নিবা না, কারণ স্ট্যান্ড থেকে সিএনজি নিলে স্ট্যান্ডে কিন্তু পোলাপান থাকে, লোকজন থাকে, ওরা হয়তো ফলো করতে পারে যে এই সময় এই সিএনজিটা ওই নিয়ে
মনে রাখতে পারে ঘটে।
হ্যাঁ, তখন আমরা বেশিরভাগ সময় আমার এলাকাটা হচ্ছে যাত্রাবাড়িতে, আমরা যাত্রাবাড়িতে এসে ঘুরতাম না, এটা ঘুরতে আমি সেই গিয়া বাংলা বাজার গিয়া সরদি কলেজটা আছে না, কলেজের এই পাশ থেকে আইসা একটা সিএনজি রানিং সিএনজি সিগন্যাল দিতাম, মামা যাইবা? কই? ইসে এয়ারপোর্টে। এরপরে যেমন কত এত উনি যা বলতো না তার থেকে ২০ টাকা ৩০ টাকা ৫০ টাকা আপডাউন করতাম, কারণ আমাদের তো ওদের টাকা, হ্যাঁ ওদের টাকা দিয়ে বুঝাবো, মাঝখান দিয়ে আমরা টাকা পয়সা নিয়ে যাবো। বেশ ভালো কথা ভাই। ওইখানে গেলাম ফার্স্টের দিন গেলাম এয়ারফোর্টে, বেশিরভাগ এইসব কাজটা বেশিরভাগ হইতো আপনার শীতের ভিতরে, কোন কোন শীত তখন তখন ওই যে তখন কিন্তু ভাই আমরা যখন সিএনজি যখন আমাদের সিএনজির কাজটা চলে তখন কিন্তু ওই যে সিএনজির ততটা ইয়া ছিল না, গেট ট্রেট লাগানো ছিল না, তখন আরো ইজি হইতো। তো এসে গেলাম আপনার এয়ারপোর্টে, গেলাম এয়ারপোর্টের ভিতর না ঢুকে ওই যে এয়ারপোর্টের ভিতর এয়ারপোর্টের বাম পাশে রেললাইনের এই পাশে ফাঁকা একটা জায়গা আছে, ওইখানে ফাঁকা জায়গায় নিয়ে সিএনজি আলাটা আল্লাহ জানে যে ও কি বলদ নাকি আল্লাহ জানে। তো ওরে বলছি যে মামা তুমি সিএনজিটা থামাও, এখানে প্রস্রাব করি, প্রস্রাব করবো। তো এটা বলার পরে ভাই ওই লোকটা সিএনজিটা সত্যি ব্রেক করছে, ব্রেক করার পরে ভাই আমার সঙ্গে যে ইয়া লম্বা লম্বা দুটা ভাই দেখলে বলবেন না যে লোকগুলাই ঘোলা করে। আর এসব কথা ভাই যে যে শুনছেন যে ভাই আমার কথাটা যদি বুঝতে পারে বুঝেন তো এইসব লাইনে কেউ কখনো থাকবেন না। তখন খুব উঁচা লম্বা লোকটার রানিং এ একটা লাত্তি মারলো, লাত্তি মারার পরেই আমি কিসের প্রস্রাব করবো, আমার তো জাস্ট সিএনজিটা থামানোর দরকার। লোকটারে এমন এই যে এইখানটা পাশ ইয়া ইয়েটা পাশের দিক দিয়ে এমন এভাবে বসে কিডনিটার এখান দিয়ে এভাবে তো বসে রয়েছে, স্লো করে বন্ধ করে বসে রয়েছে, লাম করে লাত্তি মারলো। মারার পরে ও লোকটা ভাই হঠাৎ করে যদি একটা লোকটা লাত্তি মারা হয় নিশ্চয়ই তেমন লোক দুই তিন মিনিট ইয়া থাকবে না, সেন্স থাকবে না। তখন ভাই ওই দিনকে মনে করেন যে প্রথম দিনই আমরা কাজটা সাকসেস করলাম। সাকসেস করে ওইখান থেকে আমরা আবার ওর দেখেন আমরা তো গেছি মনে করেন যে সোজা কুরুল বিশ্বরোডের দিকে আইসি, ইঞ্জিনিয়ার নিয়ে কুরুল বিশ্বর দিকে থেকে আইসা ইসের আপনার ওইখানে একটা ভাঙ্গা আছে নতুন বাজার আইসা, নতুন বাজার আইসে আবার সিএনজিটা ফটকে ঘুরায় উত্তরা চলে গেছি। কিন্তু আমরা ওইখান থেকে গেছি, ওইখানে কিন্তু মানুষ জম্পা, তো আমাদের স্পটটা ছিল আপনার ইসে উত্তরা ১০ নম্বরে। বলছিল অমুক জায়গায় অমুক একটা লোক দাঁড়ান থাকবে, তোমরা শুধু ওনারে দেখা দরকার নেই, শুধু তোমরা সিএনজিটা দিয়ে আসবা, দেখবা তোমাদের মোবাইলে ফোন আসছে, উনি পেলে ফোন দিবে না পেলেও ফোন দিবে। তো ভাই এটা যদি অবৈধ কাজ হয় কিন্তু ওদের ইয়াটা নিয়োগটা এক ইয়া ওদের ইয়াটা মুখের জবানটা একটা ইয়া সত্য রাখে। তো রাখার পরে ভাই তো আমরা সিএনজি দিয়ে আসা খুব খুশি যে লাইফে প্রথম একটা কাজ করলাম সেটা সাকসেস, বেশ ভালো কথা ভাই এটা সাকসেস হইলাম। তো বাইরে গেলাম ভাই কত টাকা দিচ্ছে, আমরা কিন্তু মানুষ কিন্তু তিনজন ইয়া পাঁচজন বাইরে নিয়ে, আর আমাদের মেন কথা যে সিএনজি আইনা দিলে আমার ৫০০০ অমুকে ৩০০০ এরকম করে করে ইয়াটা মনে করেন সেটা অ্যাকাউন্টটা খুললে মনে করেন যে ২০০০০ ৩০০০০ টাকার মতন খরচ হয়, আর বলে যে এটা ফান্ড, ফান্ডের কথা কি ফান্ডটা কি বুঝছেন, হ্যাঁ এটা জমা রাখবেন কিসের জন্য, তখন বলতেছে ধরো যদি একটা দুর্ঘটনাটা ঘটে কেউ তো ফ্যামিলি থেকে টাকা দিয়ে ছাড়া আনবে না, কোন ফ্যামিলি থেকে টাকা দিয়ে ছাড়া আনতে হবে না আনবে না, এটা আমাদের টাকা দিয়ে আমাদের ছাড়া আসতে হবে। তো এটা আর কেশিয়ার ওই যে আমার যে বড় ভাইটা এলাকার বড় ভাইটা তো উনি হচ্ছে এটার কেশিয়ার, বেশ ভালো কথা ভাই। আজকে তো মনে করেন যে কাজ করছি ১৫ দিন পুরা রেস্ট, আবার আজকে আবার জিগাইতেছে, আজকে আমরা জিগাইতেছে ভাই আজকে চাট কোন জায়গায় কিভাবে সংযোগটা ব্যবহার করি, ভাই আজকে চারটা কোন জায়গায় বলতেছে যে আজকে চারটা তোমার ইসের থেকে গাউসিয়ার থেকে এই যে ইসে আপনার গাউসিয়া চিনছেন, গাউসিয়া থেকে একটা সিএনজি নিয়ে গাউসিয়া দিয়ে আসবা, গাউসিয়া থেকে কোথায় আসবো এবার আসবা থেকে ইসে তালতলা আগারগাঁও তালতলা, আগারগাঁও তালতলা বেশ ভালো কথা আসলাম, কিন্তু ওটা ওটাও স্টান থেকে না, স্টান থেকে একটু সামনের দিকে এসে সিগন্যাল দিছি যে যাবা কোথায় তালতলা, কত ৪০০ টাকা ভাড়া, না ভাই ৪০০ টাকা না ৩০০ টাকা দিব ভাই ৮-১০ টাকা দিয়ে, আমাদের কথা যে একটাই যে আমাদের তো পকেটের টাকা না, আমরা যা দেবো ও যা বলবে তাই নিব, কিন্তু যা বলবে সেটা নিলে হয়তো মাইন্ড করতে পারে, সন্দেহ করতে পারে। তখন ভাই করলাম, করার পরে আসলাম আগারগাঁও তাতালায়, তাতালায় আসলাম, পাসপোর্ট অফিসের যে ইয়াটা আছে না আগারগাঁও তালতলা যে পাসপোর্টটা, পাসপোর্ট অফিসটা আছে না ওইখান থেকে একটা ফাঁকা একটা জায়গা আছে, তো এখানে নিয়ে গেলাম। তা ভাই ওই লোকটা যখনই মনে করেন যে বললাম যে ভাই পোর্সা পুরম ইয়াটা একটু থামান, সোলো করেন এখানে পোর্সা করে নি। আর ওই দুইজন, ওই একজন আমি ছিলাম বাম পাশে বসা সাইডে, আর ওরা দুইজন এক সাইডে বসা। তো একজন লাথিটা দিতে যে দেরি লোকটা পাড়া ধরে হলেছে, দৌড়াই চিল্লা ফাল্লা মা গো মা গো বাবা গো বাঁচাও, আমার গাড়ি নিয়ে যেতেছে। বেশ ভালো কথা ভাই, গাড়ি নিয়ে গেছে। আমি মনে করেন যে আমার কথা যে আমি পোশাক করতে যাব, আর ওরা বেশি দূরে না, আপনার আমার এখান থেকে যে ওই যে ওই কন্যাপন্থুর কন্যার পর্যন্ত। তো ওই লোকটা দেখতেছে যে ডান পাশ দিয়ে নামতেছে, আমি যে বাম পাশ দিয়ে নামছি ওই লোকটা কিন্তু আমাকে ফলো করে নি। তো ও যে বাম পাশ দিয়ে লাথি নেমে যে লাথিটা দিছে, তখনই পাড়া ধরে করছে, পাড়া ধরে চিলাইতেছে মা গো বাবা গো মা গো বাঁচাও। তখন ভাই এলাকার ভিতরে পুরা গিরায় ফেলাইলো।
এটা খুব কোন এলাকা?
এটা হচ্ছে ইসে আপনার আগারগাঁও তালতলায়, এলাকাটা ঘুরে ফেললো গিরা ফেলায় ভাই মার জানে বলে ভাই রক্ত আর রক্ত,
মানে
আমিও কিছু খাইছিলাম কিন্তু আমি ছোট দেখা বলছিল ও না, তার মানে বলছিল আমাদের একটা উপস্থিত একটা বুদ্ধি চলে আসে মাথায় যে এখানে এখানে আমার আত্মীয়র বাড়ি আছে, এমন 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 আত্মীয়র নাম বলে বলবো যাতে মনে হয় সত্যি বিশ্বাস করতে হবে যে নিশ্চয় এখানে ওরকম আত্মীয় আছে। বেশ ভালো কথা ভাই, ই করলো ওই দুইটা মাইরা মহিলা ধরাই দিল। আমি নগদ ধরতে যত দিলে আমি নগদ ভাইরা ফোন দিলাম, ভাই এখানে তো মনে করেন যে মামা বিলা, মামা বিলা মানে বললাম যে ভাই ওরা তো ইয়া হয়েছে। তখন ভাই বলতেছে তুমি কই, আমি সাইডে কত তুমি এখান থেকে সেফ হো, সেফ হ্যাঁ অমুক জায়গা যাও গা, আমার আমার ইয়ার লোক আছে, আমাদের যখন একটা স্পট ইয়া থাকে তখন তো আগে ওইখান থেকে ও আগের থেকে ওইখানে আমাদের লোক ইয়া থাকে সেটিং থাকে। তখন আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে ভাই আমার ওই লোকটার নাম্বার দিল, ওই লোকটা আমার রিসিভ করলো, রিসিভ করে বলতেছে ভাই না ইয়া ছোট ভাই কোন ব্যথা ব্যথা পাইছে নাকি, তখন বলছি ভাই আমার ঘাটটা ঘাড়ে একটা ইয়া বাড়ি লাগছিল ঘুষি লাগছিল, তখন বলছি আমার ঘাটটা ইয়ে করতে পারছি না, তোমার ঘাটটা একটু মেসেজ করে দিল, দেওয়ার পরে ওনার বাসায় নিয়ে গেল, ওই রাত্রে বাসায় যাওয়া হলো না। ভাই ভাই ওনাদের থানায় থানায় ওনাদের লোক পাঠালো, লোক পাঠানোর পরে থানায় গিয়া রিমান্ডে টাকাটা রিমান্ডে দিবে, রিমান্ডে নিবে, নেওয়ার জন্য ওইখানে রিমান্ডে টাকা দিল, রিমান্ডটা কাটাইলো।
ভাই কার টাকা দিল?
থানায় টাকা দিল
পুলিশকে।
হ্যাঁ
পুলিশের তো সিন্ডিকেট থাকে কি?
হ্যাঁ সেটা আমি এতটা জানি না, এই যে আস্তে আস্তে জানতেছি যে একটা কথা বলছে যেখানে যে সমস্যা হয় আগে আমাকে ফোন দিবা, ওইখানে হয়তো আমি একটা কিছু করবো, কিন্তু কি করবে সেটা তো বলে না। তখন উনি ওইখান থেকে ফোন দিল, দেখলাম যে দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে পুলিশ চলে গেল, যাওয়ার পরে যে পুলিশের কাজ, পুলিশ নিয়ে আসলো, আসার পরে থানায় নিয়ে আসলো, নেওয়ার পরে ই করলো আপনার থানায় আনার পরে ওদের রিমান্ড কাটাইলো, রাতে খাবার টাবার দিল। তা আমার ভাই ফোন দিল, কই তুমি? তো বললাম ভাই আমি তো ওই যে আপনার ওই লোকের কাছে। তো বলতেছে তুমি কি রাত্রে বাসায় চলে আসতে পারবা? তুমি বলতেছি না ভাই আমি রাত্রে বাসায় আসতে পারবো না। তখন রাতে পৌনে বারোটা বেজে গেছে, বাসা আসতে পারবো না। তো এখন ভাই কইলো কি যে ঠিক আছে ওর ওরে ফোনটা দাও, তো ওকে ফোনটা দিল। ফোনটা দেওয়ার পরে আমার বললো যে ও আমার ছোট ভাই সমস্যা নেই, ওকে নিয়ে রাতে রাখো। তো আমার আগে রাত্রে নিয়ে ওনাদের বাসায় রাখলো, রাখার পরে ঘুম তো আসেই না, সকাল সাড়ে নটা দিকে উঠলাম, উঠার পরে হাত পা দিয়ে বেরোলাম। বেরোনোর পরে ভাই আমার জিজ্ঞেস কই তুমি? তো আমি বলছি ভাই আমি তো ওনার বাসা থেকে বেরোইছি, সোজা একটা কাজ করো কোর্ট কাছারি চলে আসো। বেশ ভালো কথা ভাই, এইভাবে ই করলাম, সেনজি দুইটা খাইলাম, খাওয়ার পরে তিনটার সময় তো মনে করেন যে পুরো ভেজাল ভেজাল লেগে গেল। ওই যে মানুষ অ্যারেস্ট হয়ে যায় আমাদের সিন্ডিকেটটা পুরো ভাঙা, সব সিন্ডিকেট ভাই জোগায়, তো ভাই জোগানোর পরে ই করলো আপনার সিন্ডিকেটটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আবার কতদিনের জন্য বেকার হয়ে গেলাম, বেকার বলতে দুই তিন মাস কোন কাজ কাম নেই। আর আমার যে ওই যে এলাকার যে বন্ধু বান্ধব ওদের কাছে কিছু বলতে পারি না। আমার বাসার থেকে মনে কোনো খবর নেয় না, বাসার থেকে মনে করেন যে ছন্দ তারা, কারণ কথা আছে যে ভাই পৃথিবীতে যার বাপ মা কেউ না থাকে, যার পৃথিবীতে বাপ মা কেউ না থাকে তার পৃথিবীতে কেউ থাকে না ভাই।
আচ্ছা, আমরা আমরা একটা কাজ করি, এরপর ধীরে ধীরে নিশ্চয়ই আমরা সেই গাড়ির ঘটনাগুলো শুনবো। অনেকের অনেক কমেন্ট এসএমএস চলে এসেছে, আমরা বাবু আপনার কাছে আবার আসবো। আমি একটু একটু বলতে চাই ফ্রেন্ডস, যারা অন্ধকারের গল্প শুনছেন তাদের জন্য বলি, ইভান আছি আপনাদের সাথে এবং আমাদের এই আয়োজনের জন্য আসলে ধন্যবাদ তো জানাতেই হবে প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারিক আহমেদ এবং মঈন জান্নাতুল ফেরদৌস শিপন, অন্ধকারের গল্পের একটি টিম কাজ করে আপনাদের জন্য। আর শুনছিলাম আজকে আমরা ঘোরাবাবু তার কথাগুলো এবং শুনবো আর অনেকটা সময় জুড়ে শুনবো। আমাদের সাথে যারা জয়েন করেছেন মনে হচ্ছে যে কেন এস এম এস বা কমেন্টগুলো পড়ছি না, অবশ্যই পড়বো, ডেফিনেটলি পড়বো। আসলে ঘটনাটা আমাদের আগে জানা দরকার এবং সেই অন্ধকারে গলি সেই ঘটনাগুলো এত এত খোলাসা করে বাবু বলছেন সেজন্য তাকে আমি ধন্যবাদ দিতে চাই। আর ঘটনাক্রমে অনেকগুলো ঘটনা অনেকগুলো কথা চলে আসে যে কথাগুলো পার্সোনালি কাউকে আঘাত করার জন্য না, এটা হচ্ছে কথা। আর অন্ধকারের গল্পের টিম কখনোই আসলে সমস্যার সমাধানের দিকে যায় না, আমরা সমস্যাকে উপস্থাপন করি এবং আমরা বিশ্বাস করি যে মানুষ হিসেবে আপনার সেই পরিমাণ ম্যাচিউরিটি বা বিবেক মূল্যবোধের জায়গা আছে যেটা থেকে আপনি নিজেই বিচার করবেন কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না, কি করা উচিত কি করা উচিত না। এর মাঝখান থেকে আমরা আলোর পথটা আসলে আমাদের একটাই উদ্দেশ্য ওইটি যে আলোর পথ যতটুকু সম্ভব সেটা আমরা বের করবার চেষ্টা করি, তারপর আমাদেরও সেই চেষ্টার জায়গায় আমাদের সাথে আপনাদেরকে ছাড়া আসলে চেষ্টাটা একেবারেই একেবারেই সম্ভব না। আমার সাথে অনেকেই জয়েন করেছেন, তাদের এস এম এস কমেন্টগুলো পড়বো। ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে আসলে যেটা হবে যে একটি ছবি আমরা দিয়েছি বাবু, তার ছবি তিনি স্টুডিওতে বসে আছেন, সেরকম একটি ছবি সরাসরি কথা বলছেন আজকে, আপনি দেখতে পারেন এসে। যেভাবে আসবেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। অ্যান্ড আপনি চাইলে কিন্তু এস এম এস করতে পারেন 16260 এই নাম্বারটিতে। একটা না অনেকক্ষণ কথা হলো, আমরা একটি গানের বদৌলতে মানে উছিলা বলে না সেরকম করে একটা ছোট বিরতি নিয়ে আসি এবং তারপরে সে আবারও কথা বলবো। আমি চাইছি যে আপনি অন্ধকারের গল্পের সাথেই থাকবেন। আর এখনো আমরা অনেক কিছু জানবার বাকি আছে, আপনাদের কথাগুলো শেয়ার করবারও বাকি আছে। সো অন্ধকারের গল্প শুনতে হলে আমাদের সাথে থাকতে হলে একেবারে একেবারে অল্প সময়ের জন্য 3.5 মিনিট মানে 3 মিনিট 41 সেকেন্ডের একটা বিরতিতে যাবো, এই গানটা শুনতে শুনতে ফিরবো আবার। সো টিউন করে থাকতে হবে ঢাকা এফ এম 90.4, ফিরছি।
এই গানটি আপনার ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে গ্রামীণ ফোন নম্বর থেকে SMS করুন। টাইপ করুন WT স্পেস গানের কোড 4422526 আর পাঠিয়ে দিন 4000 নম্বরে।
This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, যেমনটা বলেছিলাম যে অন্ধকারের গল্প চলছে, খানিকটা সময় আমরা একটু দম নিয়ে ফিরলাম, একটা গান শুনতে শুনতে সরে সেই সময়টা নিলাম। আজ আমরা শুনছি বাবু ওরফে ঘোড়া বাবু, তার কথাগুলো অন্ধকারের গল্প। আপনি শুনছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি FM রেডিও স্টেশন ঢাকা FM 90.4। ইভান আছি আপনাদের সাথে এবং অন্ধকারের গল্পের একটি টিম যে কাজ করে তাদের নামগুলো একটু স্মরণ করতে চাই এবং পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ প্রডিউসার সাদেক সামিকে, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ মঈন এবং জানাতুল ফেরদৌস শিপন সবাইকে। এবং ধন্যবাদ আসলে বেশি জানাতে চাই আপনাদেরকে, কারণ আপনাদেরকে ছাড়া আপনাদেরকে ছাড়াই আমাদের আয়োজন বলেন, যা কিছুই বলেন, যা কিছু করছি আমরা, এটা একেবারেই বৃথা হয়ে যাবে, মানে বিগ জিরো। সো আপনাদের প্রতি ধন্যবাদ, ভালোবাসা, যাই বলেন, আপনাদের দিকে চেয়ে থাকা সব আপনাদের আপনাদের জন্যই। এবং অন্ধকারের গল্পের একটি কথা না বললেই না, সেটা হচ্ছে আমরা সবসময় বলি আমাদের উদ্দেশ্য কোন সমাধান না, মানে কোন যে গল্পগুলো আমরা এখানে শুনি সেগুলো গল্প না, প্রত্যেক জীবনের ঘটনাগুলি। এবং অন্ধকারের গল্পের টিম অন্ধকার গলির সেই গল্পগুলো প্রতি রোববার রাতে ঢাকা FM 90.4 এর এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে। এবং আমরা বিনয়ের সাথে বলি যে আমাদের উপস্থাপন করতে গিয়ে আমাদের টিমটা যে অক্লান্ত পরিশ্রম করে, সেখানে যারা এসে কথা বলেন সেগুলো আপনাদের কাছে আমরা শুধুমাত্র উপস্থাপন করি, আপনি আপনার মূল্যবোধ, বিবেক, আপনার এডুকেশন সবকিছু দিয়ে বিচার করবেন, পাশাপাশি আপনার মূল্যায়ন, মন্তব্যগুলো আমাদেরকে শেয়ার করবেন। এগুলো মিলিয়ে আমরা অন্ধকারটাকে কাটাতে পারি কিনা আর সবাই মিলে আর কি সেই চেষ্টাটা থাকে, সেইটাই আমাদের উদ্দেশ্য। আর এই অনুষ্ঠানটা যেহেতু আমরা সরাসরি করি, এখানে এসেই কথা বলেন, সো ফিল্টার করার পর কিছুই নেই, যিনি অতিথি হয়ে আসেন তিনি প্রশিক্ষণ নিয়ে কেউ এখানে আসেন না, তিনি সেই কথাগুলো বলেন, সেই কথাগুলো এমনই সরল বা সহজভাবে বা সাহস করে বলবো আমি এমন করে বলেন, সেই কথায় যদি কাউকে আঘাত বা এরকম কেউ পেয়ে থাকেন সেজন্য আমরা পার্সোনালি এই অন্ধকারের গল্পের টিম আপনাদের কাছে একদম ক্ষমা চেয়ে নেই সবসময়। কিন্তু ওই যে উদ্দেশ্যের জায়গাটা ঠিক, যে আমরা আপনাকে উপস্থাপন করছি, আপনি আপনার বিবেকের জায়গা থেকে সেটাকে বাছা বিচার করবেন আর কি। আচ্ছা, আমাদের এই উদ্দেশ্য এবং এই আমাদের কর্ম আসলে এগিয়ে চলবে শুধুমাত্র আপনাদের কাছ থেকে যদি আমরা সেই ফিডব্যাকগুলো পেতে পারি, এবং সেটা একটা ফিডব্যাক দেখানোর একটা জায়গা আছে, সেখানে আপনারা আসতে পারেন, মানে ফেসবুকে যে ফ্যান পেজ রয়েছে আমাদের, সেখানে ওই লাইক বলেন বা কমেন্ট বলেন সেগুলোর পার্টিসিপেশনটা যদি বাড়ে তখন বুঝতে পারি যে আমরা আমাদের সেই জায়গা থেকে আপনার সারাটা আমরা পাচ্ছি। সেগুলো সব কমেন্টগুলো হয়তো পড়বা আর সুযোগ হয় না, পড়া সম্ভব হয় না, কিন্তু তারপরেও সেখানে যদি আপনি আসেন, কয়েকটা ঘটনা ঘটে। একটা হচ্ছে আপনি দেখতে পারবেন আমাদের অতিথি আজকে বাবু তিনি আছেন, তাকেও আপনারা দেখতে পারেন facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। আবারও বলছি facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন। এবং সেখানে একটা পোস্ট দিয়েছে, পোস্টে কিছু কথা আছে যে কথাগুলো আপনাদেরকে আমিও বলতে চাই, যে অন্ধকারের গল্প চলছে এবং ঘোড়া বাবু যিনি আছেন তিনি ফাঁস করছেন, আসলে রিক্সা থেকে শুরু করেছেন, তারপরে ছিনতে ছিনতে এর কথা বলেছেন, এখন আমরা গাড়ি ছিনতাই, সেগুলো নিয়েও শুনবো তার কাছ থেকে। তো এই কোটি মানুষের এই শহরে কিভাবে আসলে গাড়ি চিনতে করা হয় বা সিএনজি রিক্সার কথা বলি, এবং সে পরিকল্পনা থেকে টাকার ভাগ পর্যন্ত সব অজানা তথ্য, সেই সব জায়গা কিভাবে চিনতে হয়, কোন কোন টাইমে হয়, সেগুলো আমরা অনেকটা বের করবার চেষ্টা করছি আপনাদের জন্য, সচেতনতার জায়গার জন্য। আর এরকম একটি পোস্ট আছে এবং সেখানে অন্ধকারের গল্পের আমাদের নিজস্ব একটি পেজের ট্যাগ দেওয়া আছে, ওই পেজে গিয়ে আপনি যদি লাইক করে রাখেন তাহলে এই সপ্তাহব্যাপী আমাদের পুরনো যতগুলো আয়োজন ছিল, আপনি অনেকেই অনেক সময় বলেন যে মিস করে ফেলেছি, সেগুলোর আপডেট কিন্তু আপনি পেতে থাকবেন। সো চাইছি আপনি লিখুন, আর যদি ফেসবুকে আসা কোনোভাবে সম্ভব না হয় তাও কিছু বলতে চান SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। ইভান আছি আপনাদের সাথে, অনেকটা সময় জুড়ে থাকবো, আমরা আবার চলে যাব বাবু তার কাছে। তার আগে আমি একটু স্মরণ করাতে চাই যারা অনেক পরে টিউন ইন করলেন, ঘুম হয়তো মাঝরাতে ভেঙে গেছে তাদের জন্য। খুব সংক্ষেপে, বাবুর ছোটবেলা খুব কষ্টের, তার বাবা দুই বিয়ে ছিল, তিনি প্রথম ঘরের এবং পড়াশোনায় মন বসে না, দুরন্ত বানা ছিল, দুষ্টামি ছিল। তো তার বড় ভাই আর কি তাকে প্রচুর মারধর করতেন এবং পড়াশোনা না করলে যেটা হয় তিনি বিভিন্ন কাজ নিতে থাকেন, এবং সেই কাজে শিশু মানুষ কষ্টও ছিল, কাজ না পারাতে সেখানেও মার খেতে খেতে একটা এমন একটা মন তার তৈরি হয়ে যায়
ধীরে ধীরে ওই যে বন্ধুদের সঙ্গ সেখানে গিয়ে দুষ্টামি শুরু তার, এবং দুষ্টামি বলতে নানান ধরনের পটকাবাজি বলেন বা যেটা হয় সেই দুরন্ত বানা দুষ্টামির দিকে চলে যায় আস্তে আস্তে, এবং এক পর্যায়ে তিনি ঢাকা ছেড়ে তার নানা বাড়িতে যান, সেখান থেকে আবার আসেন, এরকম করে আস্তে আস্তে তার বেড়ে ওঠা এবং পড়াশোনার ল্যাকিংসটা তার থাকে, আস্তে আস্তে বড় হন, দল পাকিয়ে যে একটা হিরোইজম দেখানোর ব্যাপার সেটাও তৈরি করেন, এর মধ্যে তার এক বন্ধু বাজেভাবে মারা যায়, এক পর্যায়ে পরিচয় হয় এক ভদ্রলোক মুখোশধারি বড় ভাইয়ের সাথে, ভাই বলেন আর কি, আমরা গডফাদারদের ভাই বলে থাকি আর কি, তো সেই জায়গা থেকে ধীরে ধীরে তার প্রথম রিক্সা চিন্তায়ের সাথে জড়িত হওয়া, এরপর সিএনজি চিন্তায়, এমন একটা পথ যেখানে তিনি গিয়েছেন বুঝতে পারছেন খারাপ বা টাকা পয়সা পেয়ে আবার ভালো লাগছে, তো এই ভালো লাগাটাই থেকে গেছেন, অপরাধটা তার হচ্ছে এবং সেখান থেকে বের হয়ে আসলে আসাটাও এত সহজ না, সম্ভব না, এর মধ্যে আবার ওই ধরা পড়া, মার খাওয়া, জেল, এরকম ঘটনাগুলো তার দেখা হয়ে যাচ্ছে, তো যতই দেখছেন ততই শক্ত হচ্ছেন এবং অপরাধের দিকে এগিয়ে যাচ্ছেন, রিক্সা থেকে সিএনজিতে, সিএনজির পর হয়তো গাড়ির ঘটনা আমরা শুনবো, আমরা একটু আবারও ঘোরা বাবু মানে বাবু ভাই তার কাছে যেতে চাই, বাবু ভাই।
তারপরে ভাই আমাকে বললো যে কোর্ট কাছারি কাছে আসো, তো গেলাম, যাওয়ার পরে বলতেছে যে এই পর্যন্ত তো ব্যবসা করলাম দুইটা সাকসেস, তিনটা করলাম, যে ব্যবসা তো তিনটা করছি, ওটা বলে ব্যবসা, যে আমরা তো ব্যবসা করলাম যে দুইটা সাকসেস হয়েছি, তিনটা করতে গিয়ে তো সমস্যা হলো, তো এখন তো ভাইয়া নতুন কিছু করতে হবে, তো আমি যতই মনে করেন যে এটার ভিতরে যতই ইয়ে হচ্ছে ততই আমার ভয়টা কাজ করতেছে, তো আমি বলতেছি ভাইয়া আমার এবার আমাকে ইয়ে করেন, ছাইড়া দেন, তো বলতেছি বাবু এখানে আসাটা যত সহজ, হ্যাঁ এখানে আসাটা যত সহজ যাওয়াটা তত সহজ না, আমি ওনাদের বিস্তারিত সবই বললাম, ভাই আপনি তো জানেন আমার পৃথিবীতে কেউ নেই, আজকে ধরেন যদি আমি অ্যারেস্ট হই তো আমার নির্ঘাত মনে করেন যে এখানে পৌঁছে মরতে হবে, আর আমার মনে করেন যে ফ্যামিলিতে কেউ নেই, বাবা নেই, মা নেই, তখন তো মনে করেন যে ভাইয়েরা আছে কিন্তু তারা কখনো পরিচয় দিবে না, তখন তারা পরিচয় দিবে না, আর এখন তো কোনো খবরই নেয় না, তখন তো এখন যেহেতু বাইরে আছে কোনো খবর নেয় না, তখন যখন ভিতরে থাকবো তখন তো ভাই ই করবে না, ভাই খবর নিবে না, ভাই আপনি আমার মাফ করে দেন, ভাই জোরহাত করে বলি যে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। যখন দেখছি যে এর আগে যে রিক্সা ছিনতাই করতে গিয়া যে একজনে যে মাছটা খাইলো তিনজন, পরে যে দুজন খাইলো, তাদের মনে হয় যে এরা মনে করেন যে যে অ্যারেস্ট হয় তার আর কোন খবর নেওয়া হয় না, হয়তো প্রথম অবস্থায় ইসে যাবে কোর্টে যাবে, দ্বিতীয় অবস্থায় আর কোন যোগাযোগ করবে না, বরং কোর্ট পর্যন্ত ধরে নিয়ে অ্যারেস্ট হইলে মনে করেন থানা থেকে কোর্ট থেকে কবে বের করবে তো কোনো ইয়া নেই, তো এটা দেখে ভাই আমার তো প্রচন্ড ভয় লাগতেছে, তখন আমাকে শুধু একটা কথাই বলে যে বাবু তুমি ভয় করো না, তোমার ভাই আছে, তোমার সমস্যা হবে না, তো জানি না ভাই যে আল্লাহর কাছে যে কি একটা পূর্ণ কাজ করছি, যে আল্লাহ যে কোনো বিপদ থেকে হয়তো আগের থেকে ইয়া করে দেয়, তো সিএনজি তো ভাই বাদ দিলে পরে উনি সব কালেক্ট উনি করত, হ্যাঁ, তো ড্রাইভারদের সঙ্গে দেখতাম যে এক সময় দেখতাম যে এক সে গাড়ি নিয়ে আসতো, ভাই কার গাড়িটা, ওই আমার বন্ধু, ভাই গাড়িটা তো সুন্দর সুন্দর, যে আমার এই বন্ধুটা, ভাই আপনার বন্ধু নিজের গাড়ি, কয় হ্যাঁ, তো মনে করেন যে কতদিন আগে একটা গাড়ি নিয়ে আসে বুকসি গাড়িটা, সেটা মার্কেটে কত টাকা দাম আছে সেটা আমি জানি না, কিন্তু গাড়িটা বুকসি, তখন গাড়িটা হয়তো
বুকসি,
হ্যাঁ বুকসি গাড়িটা, তো গাড়িটা হচ্ছে গিয়া নিয়ে আসছে, আনার পরে তো জিজ্ঞাসা করলাম ভাই এত দামি গাড়ি উনি নিয়ে আসছে, করোনার নিজের গাড়ি, বেশ ভালো কথা, তো ভাই ওটা মনে করেন যে আসছে ঝটপট করে আধা ঘন্টা, আমাদের গাড়িটা ছিল হচ্ছে গিয়া ই কালারের না বেগুনি ইয়া ই কালারটা সবুজ কালারটা গাড়িটা নিয়ে আসছে, আসার পরে কতদিন ঘুরলাম, ভালোই লাগে গাড়িতে ঘুরলে, ভালো লাগে ভাই আমার কথা আছে না যে টোপ দিচ্ছে, তো এখন আমরা বলছে বাবু নতুন একটা ব্যবসা পেয়েছি, করবিনি? ভাই কি ব্যবসা? উনি আমাকে গাড়ির কালারটা দিল, যে ধর যদি সাদা গাড়ি হয় 1,00,000 টাকা দিবে, আর যত কালার হবে তত গাড়িটার দাম বাড়বে, সর্বোচ্চ 5,00,000 টাকা দিবে। সেটা আমাকে কখনো বোঝায় না, বুঝায় নাই আমাকে, কিন্তু উনি এই গাড়ির ব্যাপারটা বুঝায় নাই। বেশ ভালো কথা। তখন বললাম, ভাই গাড়িটা তো বেশি রিক্স হয়ে যায়, তোমার নিয়ে কিছু করা যাবে না বুঝছি। তো ওই যে যে গাড়িটা দেখাইলো, তো উনি ওই যে ওনার যে ফ্রেন্ডটা, গাড়িটার বয়স হচ্ছে মনে করেন 3-4 দিন, ওনার ফ্রেন্ডটা নিয়ে আসছে, উনি কোন কোম্পানিতে চাকরি করে সেটা বলেনি। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ড্রাইভার সঙ্গে, যে আমি আমার তোর একটা পার মারবি কিংবা একটা টান মারবি, আমারে আমি গাড়ি দিয়ে দেবো, আমি গিয়ে বলবো গাড়ি চিন্তাই করতে নিয়ে গেছে। তো উনি আমার বলার পরে, ভাই আমি এটা কোনো ই করি না, কোনো গ্রাহ্য করি না, বলো ভাই আপনার মতো আপনি থাকেন, আমার মতো আমি থাকি। তখন দেখা যায় যেহেতু আহর আহর যে আমি অ্যাভার্ট করে যাচ্ছি, তখন একদিন আমাকে ডাকলো ভালো মতন ভাবে দিঘা গেছি, যাওয়ার পরে কয় চল চিটাং ঘুরে আসি। তো আমি বলছি, ভাই চিটাং যাবেন কেন? কয় চল ঘুরে আসি। বেশ ভালো কথা ভাই, গেলেনার সঙ্গে চিটাং, এই সাইড দিয়ে ভয়ও কাজ করে, আবার এই সাইড দিয়ে যে একটাই মনে বুঝ দিয়ে না, উনি তো বড় ভাই কোনো ক্ষতি করবে না। আপনার মনে হচ্ছে আমাকে হয়তো একবারে মেরে ফলায়ন, কষ্ট দিয়ে মেরেন না আমাকে, কারণ একবারে মেরলে মনে করেন যে কখন রাস্তা পাবেও না, কখন কেউ খুঁজবেও না। তখন উনি আমার মুখে দেখে তাকে বললো, বাবু তুই অনেক শিয়ান। তখন বললাম, ভাই শিয়ান আর কি ভাই, আপনি তো আমার ডিবি তো সবকিছু জানেন। তো এটা চিটাং যাচ্ছি আর বলতেছি, বলার পরে ভাই কইতাছে যে ওইখান থেকে, আমি জানি না যে উনি এইভাবে কিভাবে যে এত লোকটা এতগুলো লোক ম্যানেজ করে, সেটা জানি না। ওটা বাদ, ওই যে প্রাইভেট প্রাইভেট এগুলো বাদ, এটা আমার নিয়ে গেছে চিটাং, চিটাং থেকে মনে করেন যে খালিয়ে থাকবো ব্যবসা করে আসবো। তো এখন সেটা জায়গাটার নামটা বলতেছি না, আন্তঃজেলা ঢুকলো, আন্তঃজেলা তো বুঝেনি ভাই, আন্তঃজেলার ভিতরে ঢুকলো। ঢোকার পরে ওরা জানি কিভাবে জানি বুঝতে পারে যে এই ড্রাইভারটা এরকম, এই ড্রাইভারটা এরকম, ওরা জানি না যে ওটা কি জিন না ভূত, সেটা আমি নিজেও জানি না। তো একটা ড্রাইভারের খুব সিলেক্ট করলো, ওটা হচ্ছে কভার ভ্যান, তার গার্মেন্টস এর ইয়ে আসবে, রোল আসবে। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট ছিল কিনা সেটাও জানি না। তো ড্রাইভারটার সঙ্গে যখন ইস্টানে যায় তখনই ড্রাইভার সঙ্গে কথা বলে। তো ড্রাইভার তো মনে করেন সব প্রতিটা ড্রাইভার, আপনি ইস্টানে গেলে আপনার সঙ্গেও কথা বলবে, তাদের কি হচ্ছে তাদের টিপ দরকার। তো বেশ ভালো কথা, লোকের সঙ্গে ভালো একটা সম্পর্ক করে। তো বলতেছে, ওনার কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার কি কোনো টিপ আছে? তো হ্যাঁ বলতেছে, হ্যাঁ ভাই আমার তো টিপ আছে। কবে? ভাই কাল রাতে এখান থেকে অমুক জায়গা থেকে অমুক জায়গায় লোড হবে, আনলোড হবে। তো আচ্ছা ঠিক আছে, উনি সবকিছু শুনলো। ওইখানে আমরা গেছি কিন্তু আমরা গেছি কিন্তু এক কাপড়ে, ওইখানে গিয়ে জামা কাপড় কিনতেছে সবকিছু, মনে করেন যে হোটেলে গিয়ে ঘুরতে হোটেলে থাকতেছি। আর ওই যে আন্তর্জেলা যে ট্রাক টার্মিনালটা আছে, ওই ট্রাক টার্মিনালে ঘুরলো। ঘুরার পরে কয়, বাবু মামা তো পাইছি এখানে, আমরা আমি আর ওই যে বড় ভাইটা, তো চিটা আমি যেমন লোক আছে সেটাও জানি না। তো উনি কি করলো, যে চিটাং যে লোকটা ছিল ওই লোকটার ফোন দিল, ফোন দিয়ে বললো যে আজকে আমার একটা ব্যবসা উঠাম। তো ওই যে লোকটার ফোন দিচ্ছে ওই লোকটা চিটাই না, ওই লোকটার ফোন দেওয়ার পরে ওই লোকটা একটা মোটর সাইকেল নিয়ে আসছে, উনি আবার মোটর সাইকেল ছিনতাই করে উনি উনি ওনারটা বলতেছে আমি। তখন আমি কে, ভাই এত বাড়ি গাড়ি তো দরকার নাই, করে ওই যে যে লোকটা চিটাং থেকে আস, যে লোকটা চিটাং থেকে আসছে না, উনি সব গাড়ি চালাইতে পারে, এমন কোনো গাড়ি নেই যে না চালাতে পারে। তখন ই করলো গাড়িটা, অনেক সময় হায়ার রোডের ভিতরে ই করে গাড়িগুলো সাইড করে রেখা, একসঙ্গে দশ বিশটা গাড়ি সাইড রেখে ই করে খাওয়া দাওয়া করে। তো উনি আমার নিয়ে গাড়ির ইসে উঠাইছে, ছাদে উঠেছে, ছাদে উঠানো বলতে যেরকম ধরেন যে ছাদের যে উপরে যে ইয়াটা থাকে না, কেরিয়াটা থাকে না, যে একটা ইসের মতন যেখানে যদি কেউ ইয়া কোড়া মোড়া হয় ছোট হয়ে যদি কেউ শুয়ে থাকে না কেউ দেখে না। বেশ ভালো কথা ভাই। তো উনি আমার এত বড় রড, পাঁচশোটা মোটা রড আছে, রডটা নিল। আমি পুরো দেখা কই বাইরে কি করতেছেন আপনি, কই চুপ ভাই, ওই ডিয়াবারটা তো ভাই খাইয়া গাড়িটা টান দিছে ভাই। কিছু দূর আইসা প্রায় ফাঁকা একটা জায়গায় আইসা ঠাড়ায় একবারই গাড়ি ড্রাইভারের মাথায়
চলন্ত গাড়িতে,
হ্যাঁ চলন্ত গাড়িতে, উনি তো উপরেই ড্রাইভার, তো মনে করেন যে গাড়ি চালাচ্ছে, দাম করে মাথা একবারই বাড়ি দেওয়ার পর ড্রাইভার তো মনে করেন যে মা গো বাবা কয়া মাথা ধরে বসছে। তখন হেল্পার যেসব ডিস্ট্রিক্ট গাড়ি যে চালায় ড্রাইভার হেল্পারও কিন্তু গাড়ি চালানো পুরোটা জানে, তো হেল্পারটা গাড়িটা সাইড করলো, উনি তো মাথা ধরে ইয়ে হয়ে গেল, গাড়িটা সাইড করলো, করার পরে আপনার গাড়িটা নিয়ে সাইড করলো, সাইড করার পরে ড্রাইভার হেল্পারটা গাড়ি চাপাইলো, চাপানোর পরে ড্রাইভারে ই করলো, ও নেমে ড্রাইভারে গাড়িতে নেমে ড্রাইভারের ট্রেনে ওর ওর কথা কি যে আমি গাড়িটা সাইড যেহেতু করছি আমার উস্তাদ আমি নামাইয়া একটু সাইড করি। তো ভাই উনি আমার বললো তুই রেডি, আমি বলছি আমি রেডি, মানে কথা কইছি না তাড়াতাড়ি, হয়তো হয়তো এই চান্সে হয়তো বাঁচতে পারবি, বাঁচলে বাঁচবি নাহলে মরলে মরবি, এই চান্সে আমি কিন্তু করতেছি। তখন ভাই গাড়ি থেকে লাফ দিলাম, উনিও খুব দ্রুত লাফ দিয়ে গাড়িটা তো চাবিটা তো স্টার্টিং এ লাগানো, নগদ এমন এক জায়গায় রাখে যে কি বলবো মনে হয় যেটা হাতে গইরা যে মনে হয় তো ড্রাইভারের সঙ্গে শেয়ার করছে যেটা, কিন্তু ড্রাইভার তো কিছুই না, তো আমিও জানি যে ড্রাইভারটা তো কিছুই আনন্দ জেলা থেকে পরিচয় ভাই। এখান থেকে ড্রাইভার মাথা ধরে মনে করেন যে বসে আছে, ওখান থেকে হেল্পার তো চিল্লাচিল্লি করতেছে, গাড়ি তো আমরা নিয়ে ভাইগা নিয়ে আসলাম গাড়ি ভাই, গাড়িটা কোথায় যাবে আবদুল্লাপুর, আবদুল্লাপুর গাড়িটা আমরা বাইপাস দিয়ে ঢুকলাম, ইসে মদনপুর দিয়ে বাইপাস দিয়ে গাড়িটা নিয়ে ঢুকলাম, ঢোকার পরে আবদুল্লাপুর তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে, সার্জেন্ট দাঁড়াবে দাঁড়াবে ভাব। তো আমাদের একটা চিন্তা যে কিভাবে যেভাবে হোক সার্জেন্টে যদি পাঁচ হাজারও দেওয়া লাগে, টাকা তো পকেটে তো অল টাইম থাকে, টাকা যদি পাঁচ হাজার টাকা দেওয়া লাগে তাও সেটা দিব গাড়িটা নিয়ে করতে হবে ভাই। আবদুল্লাপুর এক জায়গায় ঢুকাইলো গাড়িটা, ঢুকানো পরে ই করলো, উনি কারো জন্য ফোন দিল, দেখলাম যে উনি একটা নতুন একটা মোটর সাইকেল নিয়ে আসছে। তো ওনারে বললো যে তুমি আসছো, হ্যাঁ কয় ভাই এই যে এটা কয়টা কেটি কয় গার্মেন্টসের রুল কাপড় আছে না থানের থান কাপড় ওই যে ইয়া গার্মেন্টসের যে রুল বলা রুল। তো ওনারে বললো যে ঠিক আছে তুমি আসছো অনেক কষ্ট করে, এটা কি আমার কথা জিজ্ঞেস করে আমার ছোট ভাই যা করতাম ভাই বেশিরভাগটাই করতাম আমি আর উনি আর ওই যে চিটাঙ্গের যে লোকটা ওনার সঙ্গে কথা হয়েছে যে আমরা এখানে মোটরসাইকেল খাই খাইতে হবে
মানে চিন্তা করতে হবে,
হ্যাঁ মনে করেন যেহেতু কাজ করতেছি আমার তো মনে করেন যে আমি সারাটা দিন সারাটা রাস্তা চোখ লাগাইতে পারি না ইয়া ওই যে ওই ড্রাইভারের সিনটা দেখে জাস্টকে ধরেন যদি এটা যদি উনি যদি আমার বাবা হতো কিংবা উনি আমার ভাই হতো উনি আমার আত্মীয় স্বজন কেউ হতো আজকে তার পরিস্থিতি আমার ওনার মতন হতো তখন এটা মনে মনে চিন্তা করতাম পোটাপ করতে পারতাম না, তখন পোটাপ করলে তো মনে করেন যে এই করতাম না কোনো কিছু আর আমার হয়তো আমাকে বেশি একটা করার জন্য চিন্তা ভাবনা করতো। বেশ ভালো কথা, এখন তো আমি বাইরে জিগাই না ভাই ক টাকা দিছে টাকা পয়সা কত কোনো কথাও জিগাই না, তা আমারে কইতাছে যে বাবু তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো টাকার হিসাব নাই, তোমার যখন যেটা লাগবে তুমি যখন সেটা নিবা। তো ভাই ওটা হয়তো মনে করেন যে পাইছিল ভালো টাকা পাইছিল সেটা জানে না, সেটা জানাই নাই। বেশ ভালো কথা ভাই, তখন তো আমার তো মনে করেন যে পৃথিবীতে কেউই নেই, মা বাপ নাই যেহেতু বিয়া সাদিও করি নাই বউটু সংসার ধর্ম নাই না থাকা পড়লে পরে ভাইয়ের কইলাম ভাই কিছু টাকা দেন বাবু আমি তো টাকাটা একটু কাজে লাগাই ফেলাইছি, কি কাজে লাগাইছেন ভাই আমি জায়গা কিনছি। তো বললাম ভাই জায়গা কিনছেন আপনি, আমার টাকা আমি কি কিছু পাবো না? পাবো পাবো না কেন, পাবা টাকা পাবা, আমি তো বলি নাই তোমাকে টাকা দিব না। তো এখন উনি আমার বলতেছে যে আমি তোমাকে বলি নাই যে তোমাকে টাকা দিব না, তুমি এই হিসাব করতেছো কেন যে বাবু ভাই টাকা লাগবে, তুমি যেটা কখনো মুখ মুখ ফুটে বলো নাই। তখন বলছি ভাই আজকে ধরো যদি আমাকে আমি যদি রাস্তায় মারাও যাই, আমার কোনো লোক নেই কিন্তু ভাই আপনাকে বারবার বলতেছি, তুই বলতেছে বলতেছে উনি বলতেছে বাবু তুমি যদি কথাটা কি করতেছো বারবার বলতেছো, তুমি কি আমাকে কিছু মনে করো? আমি বলি না ভাই কিছু মনে করবো কেন আপনাকে, আপনি তো আমাকে কিছু মনে করতেছেন না। কয় না আমি তোমার ছোট ভাই মনে করতেছি, ওনার যখন এই কথাগুলো বলি না ভাই তখন উনি কথাটা অ্যাভার্ট করে চলে যাওয়ার চেষ্টা করে। তো বেশ ভালো কথা ভাই উনি যাচ্ছেন। তো ওই যে চিটাগাং যে মোটর সাইকেলের কাহিনীটা, তো একদিন যত সব কাজ হয় যে শীতের ভিতরে, শীতের ভিতরে হয়তো মনে করেন যে সবাই শীতে একটা অলসতা কাজ করে, এখানে অলসতার ভিতরে কাজ করে, যেহেতু মনে করেন যে আপনি একটা জায়গায় গরমের ভিতরে বসে আছেন, একটা গরমের ভিতরে বসে আছেন, ওইখান থেকে মনে করেন যে আপনি উঠতে যাবেন না, যে ঠান্ডা লাগতেছে থাক পরেই যাই একটু পরেই যাই। তো উনি মোটর সাইকেলটা একটা ভদ্রলোক দেখলাম যে রাতে তখন 10:30-11 বাজে, আর ইয়াটা সিটি মিল ইয়াটা সিটিটা সিটি গেটটা সিটি গেট থেকে চট্টগ্রাম সিটি গেট থেকে একটু এদিকে আসছে ফাঁকা জায়গায়। তো জানি না যে ওনারা এটা কিভাবে অভ্যাস করে, এমন এক রানিং মোটর সাইকেলে পেছনের চাকায় এইভাবে লাথি মারছে লোকটা, 3 পুল খেলো খাওয়ার পরে মোটর, আর এমন জায়গায় যে লাথিটা মারে যে অমুক জায়গায় থামবে, উনি এইভাবেই করে যায়। যাওয়ার পরে মনে করেন যে মোটর সাইকেলটা নিল, নেওয়ার পরে আমরা 3 উঠলাম, উঠার পরে মোটর সাইকেলটা এক গ্যারেজে নিয়ে বিক্রি করলো 30,000 বিক্রি করলো, বেশ ভালো কথা। তো উনি আমার বুঝে বড় ভাইটা উনি আমাকে বলতেছে যে বাবু তুমি এখানে কতদিন থাকো, আমরা কতদিন ধরে থাকি এখানে, হয়তো কিছু টাকা পয়সা কামাই যাই। তা আমি বলতেছি না ভাই আমার চিটিয়াং ভালো না, আমি ঢাকা যাবো। ঢাকা চলেন, বেশ ভালো কথা, ঢাকা আসার কথা বললাম, আসছি। যে লোকটা চিটাগাঙে যে লোকটা, ওই লোকটা এই কাজ করতে গিয়া পুলিশের কাছে ধরা পড়ল। তো আমাদেরকে নাম বলে নেয়, উনি ওনার সিন্ডিকেট নিয়ে করতে গেছে, ওইখান থেকে ধরা খেলো। খাওয়ার পরে এখন উনি আবার রিভাই করলো যে এখন প্রাইভেট এগুলার হেডলাইট, প্রাইভেটের হেডলাইট, তারপরে আপনার ইয়া হেডলাইট লুকিং গ্লাস, তারপরে ওই যে ভিড গোলা, তারপরে যে গাড়ির ইন্ডিকেটর লাইট গুলা, তারপরে গাড়ির অনেক ধরনের অংশ, হ্যাঁ হ্যাঁ বাইরে যেগুলা থাকে তো ওইগুলাই করলো। তো করার পরে উনি আমাকে গাড়িটার ওই যে একটা ওনার যে একটা ফ্রেন্ড ছিল যে গাড়িটা নিয়ে আসবে, ওনার যে ওই যে বললাম না যে একটা গাড়ি নিয়ে আসছিল এলাকায়, এখন উনি আমার উনি ওনার ফোন দিচ্ছে কই তুই এই গাড়িটা তাড়াতাড়ি করে খাওয়ান লাগবো, আমার চাকরি এখানে থাকবো না। তো এখন উনি কইতেছে আমার কাছে তো পাটিপত্র নাই, গাড়িটা কি করা যায়। তখন উনি কইতেছে ঠিক আছে রাখ, আমি ধলাই খালে যোগাযোগ করতেছি। তো ভাই ওই লোকটা গাড়িটা নিয়ে আসলো মিরপুর বেড়িবাদটা আছে না ভাই, মিরপুর বেড়িবাদে। তখন মাগরিবের আজান দিবে দিবে ভাব সন্ধ্যা, আর সব কাজটা প্রাইভেটের কাজটা বেশিরভাগ করা হয়তো মাগরিবের দিক দিয়া, নাহলে সকাল দুপুর দুপুর 1-2 ভিতরে। হ্যাঁ তখন রোডে কিন্তু সার্জেনও থাকে না, কারণ 1-2 পর্যন্ত 2:30 পর্যন্ত কোনো কিন্তু সার্জেন থাকে না কিছু কিছু জায়গায়। তো আমাদের তো আগের থেকে প্ল্যান যে ওনারে হয়তো একটা টান দিতে হবে, আর নাহলে ওনাকে একটা ই করতে হবে, জাস্ট ওনার শরীর থেকে বড় ধরনের একটু রক্ত বের করা লাগবে। তো ভাই ওই যে আমার যে বড় ভাইটা উনি তো সব গাড়ি চালাইতে পারে, ওনার লাইসেন্সও আছে, বেশ ভালো কথা ভাই। দিনে ইয়া আপনার ইসে তখন মাগরিব আজান দিবে দিবে ভাব, সন্ধ্যাটা বুঝবে বুঝবে ভাব, তখন ওনারে আমি পিঠা থেকে ইসে দেয়া আপনার পিঠে একটা স্টিপ করি, ইয়া দিয়ে খুঁড় দিয়ে পাতি খুঁড় থাকে। তখন মনে করেন যে একটা স্টেপ করা হয়, হওয়ার পরে ওনার উনি বলছিল যে একটু টান দিবা, তা আমি মনে করেন যে ভাই এতক্ষণে নামাই দিছি প্রায় এক ফিটের মতন, এই যে এখান ঘরের এখান থেকে এই পর্যন্ত এমন টান দিছি জিদ্দে, যাতে মনে করেন যে জীবনে তো কিছু মনে রাখে যে এরকম একটা কিছু করতে গিয়ে আমি তার সঙ্গে হয়েছিলাম। করে দিলাম অত অত নিচে নামানো, আগে থেকে ওর সঙ্গে সবকিছু সাজানো, ও শুধু বলছে যে আমার একটা টান টুন দিয়ে নিয়ে যাবেন গাড়িটা, কারণ আমি যদি থাই থাপুর দিয়ে নিয়ে
যাই ইচ্ছে করে দিচ্ছেন নাকি না বুঝাই, মানে প্রথম যেহেতু বুঝতে পারেন নাই,
প্রথম যেহেতু আমি এটা এটা নিয়ে থাকবো না, এটা করবো না।
ও আচ্ছা, এটা রাগও ছিল?
হ্যাঁ রাগও ছিল, আর জিতটাও ছিল, ইয়াটাও ছিল নতুন অবস্থায়। আর আমিও ভাবতে পারি না যে ওটা
এরকমটা হবে,
এরকমটা বসে যাবে,
মিলেমিশে হয়ে গেছে,
হ্যাঁ বসে যাবে। তখন বসে যাওয়া ই করার পরে ভাই ই করলাম, টান দিলাম, টান দেওয়ার পরে উনি আমরা বললো বাবু তাঁতের রোড গাড়িতে দেখেন তো আমরাই আমরাই নাটক তো আমরাই করতেছি, তো গাড়িটা নিয়ে সাইকেল চলে আসলাম। আসার পরে উনি আমরা বললো যে বাবু একটা ইসে রেস্টুরেন্টে একটা ইসে হোটেলে ঢুকাই দিলাম আগে, যে তুমি ঢুকো, তুমি নাম বাসিন করতেছ, তুমি এখানে ঢুকো, ঢুকার পরে নাস্তা নাস্তা খাও। তো আমি ভাই ঠান্ডা ই খাচ্ছি, ঠান্ডা পানি খাইতেছি, আর পুরি পুরি টুরি এগুলো দিচ্ছে, কিছু ভালো লাগতেছে না। তো আমার যে ভাইটা উনি আমারে বসায় রাখলো, রাখার পরে প্রায় এক ঘন্টা পরে আসছে, আসার পরে বাবু হয়েছে আমি আপনার খবর কি কয়, আমার এখানে তো সবকিছু সাকসেস, বিলটা সকালে ওটা মনে। তা আমি বললাম ভাই একটু হিসাব কিতাব রাইখেন, হিসাব কিতাব রাইখেন। তো আমার বলতেছে বাবু তুমি ইদানিং বেশি কথা বলতেছ, ওই যে আমার ওনার ইসের সাথে যতই আমি পূরণ হচ্ছে ততই আমার হিসাব কিতাবটা মনের ভিতরেই আসতো। আগে মনে করেন যে যখন রিক্সা সিএনজি করতাম তখন তো মনে করেন
লোভের জায়গা তৈরি হয়েছে,
হ্যাঁ তখন তো আমার টাকা দিত, এখন তো আমার টাকা দিচ্ছে না। ওই যে ওই দিনকে মনে করেন যে কভার ভ্যানটা করলাম ই করলো না, উনি টাকা দিল না, আজকে মনে করেন যে গাড়িটা না হলে তো তিন চার লাখ টাকা পাবে এখান থেকে, তো আমিও তো যদি অর্ধেক অর্ধেক ভাগ করেন দেড় লাখ টাকা তো পাবো, যদি তিন লাখ টাকা হয় তাহলে দেড় লাখ টাকা পাবো, যদি দুই লাখ টাকা হয় তাহলে এক লাখ টাকা পাবো। উনি আবার আমার বলছে যে উনার যে ফ্রেন্ডটা উনার সঙ্গে পোল্ট্রি দিবে, তো আজকে উনার ফ্রেন্ডের সঙ্গে উনি পোল্ট্রি দিতে পারছে চাইতেছে, তো আমার সঙ্গে যে পোল্ট্রি দিবে না কোনো সিকিউরিটি কোনো এখানে কোনো
গ্যারান্টি নেই।
হ্যাঁ তো বেশ ভালো কথা ভাই। তো ভাই আমার কথা চলো যাই, আজকে তুমি আমার লোক বাসা থাকবা। আর আগে তো মনে করেন যে ভাই আগের থেকে বলছি যে আমার বাবা মা কেউ নেই আমার পৃথিবীতে, তো মনে করেন যে কেউ খোঁজ খবর নেওয়ার মতন কেউ নেই, যে যে আপনাদের এখানে আসছি এখন পর্যন্ত কিন্তু আমার ফ্যামিলি থেকে অন্য কেউ ফোন দেয়নি যে আমি কি খারাপ কোথাও গেলাম না ভালো কোথাও গেলাম না কে আমাকে মেরে ফেলালো, এখনো কিন্তু কেউ খবর নেয়নি। বেশ ভালো কথা ভাই। তো ওনার এখানে থাকলাম, রাতে থাকার পরে খাওয়া দাওয়াটা করলাম, করার পরে ভাই যত দিন যায় ততই রাত্রে ঘুমায় না কিছু জন্য জানি না, যে সারাদিন টেনশন করি কিনা সেটাও জানি না, এটার জন্য ঘুমাচ্ছে নাকি। বেশ ভালো কথা। উনারে ইসের থেকে তা আমারে বলতেছে, তখন রাতে তিনটা বাজে, তো দেখলাম ওনার একটা ফোন আসছে, ফোন আসলে পরে উনি ফোনে কথা বলতেছে, তো বলার পরে বাবা বলতেছে বাবু কালকে আরেক জায়গায় নাটক করতে যাব। কই? জিজ্ঞাসা ভাই কইটা? কই? সে শান্তিনগর। শান্তিনগর ভাই কি নাটকটা করবেন? ওই যে নাটকটা করছি না ওই নাটকটাই করবা, এটা কিন্তু আজকে এটা করে আসছি, কালকে কিন্তু কালকে রাত্রে বলতেছি, এটা আজকে রাত্রে বলতেছে যে কাহিনীটা করতে হবে। তা বলছি ভাই কিছুক্ষণ আগে ওতে কাজটা করে আসলাম, আজকে না ভাই কয়েকদিন সময় কয়েকদিন পরে সময় নেন। তো উনি আমার বলতেছে যে না তোমার কথা তো ঠিকই আছে, কয়েকদিন পরেই করি, দুই চার দিন পরেই করি। বেশ ভালো কথা। তো বাইরে যে গেলাম ভাই ওই বিলটা আনবেন না? কয়? ওই বিলটা আনবো দুদিন পরে। বেশ ভালো কথা, দুদিন কেটে গেছে যে ভাই বিলটা আনছেন কত? তুমি ইদানিং বেশি কথা বলতেছো আমার বলতেছ, তুমি ইদানিং বেশি কথা বলতেছো। আমি বলছি ভাই বেশি কথা বলবো মানে? সেটা তো আপনি ভালো করে জানেন আমি কি কারণে বলতেছি। তো বলছে যে না ঠিক আছে আজকে দিবে না কালকে দিবে। তো কালকে এসে বলতেছে এক লাখ টাকা দিছে, যে গাড়ি মনে করেন যে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা সে গাড়ি বলে এক লাখ টাকা দেয়। আর আয়সা বলতেছে যে ওরে তো তুমি বেশি টান, যে বেশি জোরে টানটা মারছো পরে 50,000 টাকা দিয়ে দিচ্ছি আর 50,000 টাকা তুই মেয়েরামি নিলাম। তখন চিন্তা ভাবনা করতেছে যেহেতু আপনি বলতেছেন এই কথাটা, আপনি আজকে মনে করেন যে আমারে রাস্তায় নামাই নিয়ে আসছেন, আপনি আমার সঙ্গে এই কথাটা বলতেছেন, তা আমিও ভাই কিছু বলি না, কি করবো ভাই নিরুপায়। তখন বলার পরে ই করলাম, আপনার সঙ্গে মিললাম, মিশা থাকলাম। থাকার পরে আপনার ওই যে শান্তিনগরের যে কাজটা, তো আমার কিন্তু এই যে ধোলাই খাল কোথায় মাল দেয় না দেয়, তারপরে আপনার ইসে এই যে বাংলা মোটর কোথায় মাল টাল দেয় না দেয়, এত কিছু চেনা না। ও এই যে গাড়িটা ই করার, শান্তিনগর যে গাড়িটার কথা বললাম ওইটার করলাম না, কারণ মানুষকে মারতে হয় ভালো লাগে না। তখন তুমি কি করবা? আচ্ছা তাহলে সহজে এই যে একটা কাজ দিই, কি কাজ? একটা স্ক্রুড্রাইভার নিয়ে আসলো আর একটা সারাশির মতন একটা ইয়ে নিয়ে আসলো, আর ওই যে চায়না তালা গুলা কাটে না, কাটারের মতন একটা ইয়ে নিয়ে আসছে। ওনার পরে একটা শিকল ধরলো, একটা শিকল নিয়ে আসছে। আসার পরে এইভাবে শিকলটার ভিতরে এইভাবে ঢুকাইলো, ঢুকানোর পর আস্তে করে এইভাবে দুই মাথা ধরে ভিতরে দিয়ে দুই মাথা এভাবে চাপ দিল, চাপ দেওয়ার পরে ওইটা কেটে গেল। কয়টা কি বলতো? তখন বুঝছি শিকল কাটছেন। তখন কইতেছে যে দেখবা যে পেছনে যে লুকিং গ্লাস, মানুষ বেশিরভাগ কিন্তু এখন ওই যে শিকল দিয়ে বাঁধা থাকে, বাঁধা থাকে, ওটা কাটবা, ওটা কাটলে নিজে সমস্যা হবে না। তুমি ভালো কথা ভাই, এবার আসলো এই আস্তে আস্তে মনে করেন যে রাস্তায় নামতেছি। একদিন দেখা দিল উনি ইসে একটা গাড়ির ইয়া লাগবে, লুকিং গ্লাস লাগবে। তো তখন তো ভাই নতুন নতুন রাস্তায় গাড়ির নামও জানতাম না, কিছু জানতাম না। তো উনি আমাদের ফার্স্টে টাইল দিল একটা ইয়া দিয়ে, একটা নর্মাল একটা গাড়ি দিয়ে, মনে করেন যে একটা প্রাইভেট দিয়ে একটা টাইল দিল যে দেখো এই যে গাড়িটা সিগন্যালের ভিতরে দাঁড়ায় আছে, গাড়িটা সিগন্যালের ভিতরে দাঁড়াইছে না, কাজটাকে আমি এখন করবো না সিগন্যালের পরে করবো, আমাদের ওইখানের ভিতরেই যে কাজটাকে আমি সিগন্যালে করবো না, সিগন্যাল ছাড়লে করবো না, গাড়ি টান দিলে করবো। তখন তো আমি তো ভাই নতুন কিছু বুঝি না যে কি করবো। তখন গেলাম ভাই ই করবো, এই জায়গা দাঁড়াই ই করবো, দাঁড়াই গাড়িটা ফলাবো কিংবা টান দিব। তখন আমার ঠাস করে দিল, তখন আমার থাপ্পর মারলো। মারার পরে তোমার বলছে যে একটাই করো, তুমি এখান থেকে রাস্তায় ইয়া উপরে যাও, উপরে থেকে তুমি ওই রাস্তাটা ওই পার হবা। এখন আমার বলতেছে যে তুমি রাস্তা থেকে উপরে উঠো, উপরে উঠা তুমি রাস্তাটা পার হবা। বলছে যে রাস্তাটা পার হবো কি কারণে? বলছে যে যাও পার হও রাস্তার ভিতরে। কিন্তু পার হলাম। তো আমার জিজ্ঞাসা করলো যে তুমি রাস্তায় কিছু দেখছো? আমি বলি না তো, না তো, যাও আবার পার হও। আবার পার হবো মানে আপনি কি আমার খাড়াইতেছেন? আমি বলছি আপনি আমাকে খাড়াচ্ছেন? কয় না, তোমার এটা যতক্ষণ মাথায় না আসবে ততক্ষণ এইভাবে পার হবা। তো আমি জানি না যে উনি মানে কীভাবে ই করতেছে। তো এখন আমি যে রাস্তাটা পার হয়েছি, আমি তো ফার্স্ট টাইম যে রাস্তা পার হইনি, ওইখানে গিয়ে ডান বাম দেখে, ডান বাম দেখে রাস্তাটা কিন্তু পার হয়েছি। এই জন্য উনি আমার তিনবার রাস্তাটা পার করাইলো। আমি ফার্স্টে রাস্তায় উঠলাম, উঠার পরে মেন রোডে ইসে গেলাম, মাঝে গেলাম যে ডান পাশ দেখলাম, দেখা একটু দাঁড়াইলাম, দাঁড়ায় ডান পাশ দেখার পরে রাস্তাটা পার হইলাম। হওয়ার পরে এখন বলতেছে যে তোমার আমি এটার জন্য এটা করাইলাম, তো এইবার গাড়ির যে ইয়াটা খুলবা, লুকিং গ্লাসটা যে নিবা, কিভাবে নিবা? তখন একই অবস্থা যে ভাই পারতেছি না। উনি জানেন একটা গাড়িটা কিভাবে লুকিং গ্লাসটা কিভাবে যেন ধরলো তা উনি জানেন, আল্লাহ জানে। হাট করে ধরলো গাড়িটা, মনে করেন গাড়িটার সিগন্যালটা ছাড়ার পরে গাড়িটা টান দিল, টান দেওয়ার পরে লুকিং গ্লাসটা ওনার হাতে, লুকিং গ্লাসটা ওনার হাতে কয় দেখছো ওইখান থেকে কিন্তু। আর আমরা তখন আমি আর উনি আরেকটা ছেলে নিয়ে নিছে ওর কাছে ব্যাগ, ওই যে সিমেন্টের ব্যাগগুলো আছে না, সিমেন্টের ব্যাগ, ওই যে 10 টাকা দিয়ে করে যে সিমেন্টের ব্যাগগুলো বিক্রি করে, ওই ব্যাগের ভিতরে বেশ ভালো কথা জিনিস ট্রায়াল দেওয়ালো। জানার পরে এখন ফার্স্টের দিন আমার আর ওই ছেলেটা পাঠাইছে, পাঠানোর পরে এখন আমি তো উনি যেভাবে ধরছে না সেভাবে তো আমি পারি নাই, তো এটা আমি টাইল দিতে গিয়েছি আপনার জাগরমুন্ডা খেয়াল আসতেছে না ধানমুন্ডি দিয়ে বত্রিশ নম্বর থেকে যে একটা ফাঁকা একটা ইয়া আইল্যান্ড আছে না ওইখানে টাল দিতেছি, তো উনি আমার পেছনে আমি জানি না, তো আমি মনে করেন টান দিছি না গাড়িটা মনে করেন যে টান দিছি কিন্তু আমার হাতটা হাতে জায়গা রয়ে গেছে কিন্তু উনি গাড়িটা টান দিছে কিন্তু ড্রাইভারটা ফলো করছে, ড্রাইভারটা হয়তো মনে করছে যে হয়তো আমি গাড়িতে এমনি হাত দিছিলাম, বুঝতে পারছি না আল্লাহর রহমতে মনে করেন এখান থেকে বেঁচে গেলাম। যাওয়ার পরে উনি আমার পেছন থেকে এসে ঠাড়া এক চটকানো কাজ করতে পারো না, তখন আমার বলতেছে কাজ করতে পারো না ভাগ তো ঠিকই চাইতে পারো, তো আমি বললাম ভাই আপনার কাছে আমি কোন সময় ভাগটা চাইলাম, তুমি আমার কাছে কখন ভাগটা চাও নাই, এক পর্যায়ে তো ওনার সঙ্গে অনেক কথা কাটাকাটি হইল, হওয়ার পরে বলতেছি ভাই আপনার সঙ্গে আমি এই ব্যবসা বাণিজ্য করবো না, আমি জানতাম তো তুমি এমন কিছুটা বলবা এই জন্য কোনো টাকা পয়সা দেয়নি, তো না দিলে ভাই তখন চিন্তা ভাবনা করলাম যে আজকে তো হয়তো এখন কোথায় যাবো না সঙ্গে ই করে আসবো রাগারে ই করে আসবো, তারপরে কার কাছে যাব কে দিবে টাকা, তখন মনে করলেন যে খুব ই করে জিত আমারও খুব জিত ছিল, তো একদিন ওনার সঙ্গে যোগাযোগ করি নাই, যোগাযোগ না করলে যোগাযোগটা করতেছি না, না করার পরে উনিও যে যোগাযোগ করতেছে না, উনি চাচ্ছে যে ওনার কাছে আমি সাইতে যাই, তা আমিও চাচ্ছি যে উনি আমারে ফোন দিক, একবার ফোন দিলে আমি ওনার কাছে যাবো, তো এখন উনি তো চিন্তা ভাবনা করছে যে আমার তো টাকা পয়সা সব ওর কাছে, আমার টাকা পয়সা ওনার কাছে না, তো এখন একদিন দুই দিন হয়ে যায় কোনো খবর নেয় না, তিন দিন হয়ে যায় কোনো খবর নেয় না, চার দিন হয়ে যায় কোনো খবর নেয় না, এরকম সপ্তাহখানেক হয়ে যায় খবর নেয় না, একদিন ফোন দিলাম ভাই কই আপনি, কই আমি তো দেশের বাড়িতে, তা ভাই আসবেন কবে, কেন আমার জিজ্ঞাসাবাদ আছে, সে আমাকে উল্টা প্রশ্ন করছে কেন, কিন্তু ভাই এটা দরকার ছিল, তো আমি বললাম ভাই ঢাকায় আসবেন, কই হ্যাঁ ঢাকায় আসবো, তুমি ওর কি মন দিলে ভালো হয়েছে, তো আমি বলছি হ্যাঁ ভাই হয়েছে, তো বলতেছে যে ই করো আমি ঢাকায় আসতেছি এবার কাজকাম করলে ভালো মতন করা লাগবে মনোযোগ দিয়ে করা লাগবে, আমি বলছি ঠিক আছে ভাই, তো উনি যেদিন আসার কথা বললাম যেদিন আসার কথা বললাম ওদিনও আসলো না, উনি ভাবছে যে ওনার ঢাকার আসার কথা বললে হয়তো যদি ওনাকে আমি পুলিশের কাছে ধরাই দিই, বুঝতে পারছেন যেদিনকার কথা বলছি ওদিন আসে নাই, তার দুই দিন পর্যন্ত মোবাইল বন্ধ সঙ্গে কোনো যোগাযোগ নেই, তো উনি তো আমার তো মনে করেন যে পকেটে টাকা পয়সা নেই ভাই, আগের থেকে মনে করেন যে হাটটা বড় বানা ফেলাইছি, টাকা মনে করেন যে খরচ করতে করতে এমনও দিন গেছে মনে করেন যে প্রতিদিন বন্ধু বান্ধব নিয়ে দুই তিন হাজার টাকা ফেলাইছি, কিন্তু নিজে কিন্তু বাজারে কিছু খাই না কিন্তু বন্ধু বান্ধব নিয়ে খাইছি খাওয়াইছি, এরকম মনে করেন যেরকম কামাইতে সেরকম খাচ্ছি, আস্তে আস্তে টাকা শেষ হয়ে গেল, ওনার ওনার যেদিন আসার কথা ছিল সেদিন আসে নাই, ওই দিনেও মোবাইল বন্ধ তার পরের দিনও মোবাইল বন্ধ, তো একদিন মাগরিবের দিকে ফোন দিছে বাবু কই তুমি, তো আমি বললাম ভাই আমি তো ইসে এলাকায় আছি, এলাকায় আছে এলাকায় কই আমি বা মুছে আছি, আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমার কইল ইসে আসতে পান্তপথের মোড়ে আপনার যে ইসে থেকে আপনার পান্তপথের মোড়টায় গেছি, তো আমি বলছি কি সোজা আসবো না, বলছে যে না তুমি বামে আসো পান্তপথের মোড়ে আসো, বেশ ভালো কথায় গেলাম বসুন্ধরা সিটির সামনে গেলাম, তো বললাম ভাই আমি তো পান্থপথের মোড়ে কয় বসুন্ধরা সামনে আসো, তো গেলাম, যাওয়ার পরে ভাই উনি আরেক ড্রাইভারের সঙ্গে এভাবে কথা বলতেছে, আরেক ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে তো জানি না যে উনিগুলো কিভাবে ম্যানেজ করে, তো আজকে বলতেছে যে বাবু আজকে গাড়িটা পুরাটাই খেয়ে দেব, এর সঙ্গে পোল্ট্রি এর সঙ্গে পোল্ট্রি দিবেন, জাস্ট মনে করেন ড্রাইভারের কথা কি জানেন যে আমি এইখান থেকে গাড়িটা বের করে দেবো, বের করে আমি যাবো বলতো হয়তো বলবো যে গ্যাস আনতে যাচ্ছি যে কোনো জায়গার কথা বলবো, ওই একই সিন হয়তো মনে করেন যে সিগারেট খাওয়াই দিবা সিগারেটের ভিতরে হয়তো কিছু মিলাই দিবা, ভাই এই যে এত টাকা দিয়ে যারা গাড়ি কিনে তারা শুধু ড্রাইভারের উপর ডিপেন্ড করে কিন্তু গাড়িটা কিনে, ড্রাইভারগুলো এইগুলো করে বেশিরভাগ, তো ড্রাইভারটা মনে করেন যে গাড়িটা ই করে ওরা একটা সিগারেট খাওয়ায়, খাওয়ানোর পরে সিগারেটের ভিতরে কি মিশায় দেয় না দেয় সেটা আমি জানি না, উনি দেয়। তো সিগারেটের ভিতরে ওই দিনকে উনারে সত্যি খাওয়াই দিছে। তো খাওয়াই দিলে পরে ধরেন পান্থপথের মধ্যে থেকে একটু কোনো আয়সা ফাঁকা একটা জায়গায়, এখন মনে করেন যে আমার কাছে লাইসেন্স আছে, তো পুলিশে তো জানবে না যে গাড়ির নাম্বার সঙ্গে লাইসেন্স মিলানো কিনা, যেহেতু গাড়িটা রাস্তা নিয়ে বাইরায় তো অবশ্যই তো মনে করেন যে গাড়ির কাগজপত্র তো থাকেই। তখন উনার কাছে সবকিছু আছে, লাইসেন্স ফাইসেন্স সব আছে, উনার দেখতে দেখা যায় ভদ্র খুব। তখন লাইসেন্সটা নিল, নেওয়ার পরে গাড়িটা চালায় ডাইরেক্ট ইসে নিয়ে বিক্রি করলো, আবারও ধোলাই খাল। তারপরে আস্তে আস্তে ধোলাই খালের থেকে ওটা ওটাও বিক্রি করছে, বলছে বাবু আর বেশি না, লাইক আরো দুই তিনটা কাজ করবো, তিনটা কাজ করবো, তিনটা কাজ করে হয়তো আগে দুইটা করছি গাড়ি, এবার তিনটা কাজ যা করবো সব তোর। আমি বলছি ভাই আপনি এখন ছেলের বাপ হইলো আপনি, মেয়ের বাপ হইলো আপনি, এখন তো ভাই আমার কিছু করার নেই এখানে, আপনি তো দেখতেছেন। তখন বলার পরে উনি করলো, আবার রাতে ফোন আসছে ওনার ইয়া লাগবে, এক লোকের গাড়ির ভিড় লাগবে। তা আমার বলতেছে যে গাড়ির ওই যে যে গাড়ির যে দরজাটা থাকে না, দরজার ওইখানে যে ভিড়টা বড় ভিড়টা ওই ভিড় লাগবে। তখন উনি আমার বলতেছে তুমি এটা খুলতে পারবা? আমি বলবো আমি কীভাবে পারবো, এটা দেখিনি কখনো। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি নিজে যাচ্ছি। তো গাড়ির ভিড়টা খুলে স্ক্রু ড্রাইভারটা আছে না, স্ক্রু ড্রাইভারটা ঢুকায়া চার দেয়, যেরকম চার দেয় ওরকম টান দেয়, ভাজে ভাজে টান দেয়। তো টান দিলে পরে ভিড়টা আইসা পড়ে, তো ভিড়টা আসছিল যে দরজার যে লাগানো ছিল না ওই সামনে থেকে কেটে গেছে, একটু যারা কেটে গেছে ওইটা হবে না, তখন তো ওটারও কোনো কাজ হবে না, ওটা রাস্তা ফেলাইতে হবে। আর ভিড় তো সব মনে করেন যে মাপ মতন কাটা থাকে, তখন উনিও ভিড়টা ম্যানেজ করতে পারতেছে না, যে ভিড়ে সিটে আনতে যায় সেই ভিড়টাই কেটে যায়। তখন উনি বলতেছে না এটা হবে না। তখন একদিন একটা রড নেয়, ওই যে রিক্সার যে স্ক্রুগুলো আছে না, স্ক্রুগুলো রডগুলো নেয়, নেওয়ার পরে এলের মতন দেখা করে, এলের মতন দেখা করে আস্তে করে ঢুকা লকের ভিতরে। ওনার মেন কথা যে আমার এতটুকু এক চুল পরিমাণ ফাঁকা থাকলে হবে, ওই ফাঁকার ভিতরে আমি ঢুকাই দেব। তো এখন উনি ওই ফাঁকার ভিতরে ঢুকাই দিয়ে স্ক্রুটা ঢুকাই দিয়ে দেয় চার, চার দিলে গেট খুলে যায়, লকটা যে অটো লকগুলো আছে না ওর লকের ভিতরে বাজায় দেয়, বাজা দিলে আস্তে করে টান দিলে খুলে যায়, খুলে গেলে ওনার কাছ থেকে ইজি হয়ে যায়। পকেটে সবসময় থাকে স্ক্রু ড্রাইভার একটা, আর ওই যে শিকগুলা একটা দেখা যাচ্ছে যে শিকটা নিয়ে হাতে নিয়ে ঘুরতেছে, পুলিশও মাইন্ড করতেছে না যেটা শিক দেখি করবে। তখন ওটা দিয়ে মনে করেন যে ভিড়টা খুললো, খোলার পরে গাড়িটা গাড়িটাও নিয়ে আসলো। ওনার পরে তখন ওনার বলতেছে কি গাড়িটা কি পুরো খাইয়া দেবো? কি ভাই ভাবত জীবনে বহুত করছেন ভাই, গাড়িটা পুরো খাওয়ার দরকার নেই, আপনার যেটা যেটা লাগে এটা এটাই ভাবে নিয়ে দরকার বলে আমরা মোজা ফালাই দিলাম, মানুষের আর ক্ষতি করার দরকার নেই, নিজের কাছে তো খারাপ লাগতেছে, কারণ আমি যতটা অপরাধ করছি তার চেয়ে বেশি খারাপ লাগতেছে আমার। এটা বলার পরে ওনার ওনার হয়তো জানি না যে ওনার আল্লাহ তাআলা ওই সময় ওই মুহূর্তে কি রহম করছে কিনা সেটা জানি না, উনি করলো, করার পরে গাড়িটা ফালা দিয়ে গেল। আমরা আমাদের যা যা লাগে, আর বাংলা আমাদের দেশে এমনই পরিস্থিতি দেখা যাচ্ছে যে পুলিশের সামনে কিছু করতেছে পুলিশও কিছু খেয়াল করতেছে না, পুলিশও মনে হয় দেখে না দেখার মতন ভান করে,
ঝামেলা হয়ে যায় অনেক।
হ্যাঁ, এটা করার পরে তো আমরা গাড়িটা ওই অবস্থা ফালাইতে গেলাম, ফালাইতে গেলাম, তারপরে জানি না যে গাড়িটা কি হয়েছে। হওয়ার পরে ওই ভাইটা আমার সঙ্গে দিন দিন খারাপ ব্যবহার শুরু করছে, খারাপ ব্যবহার শুরু করতে 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 আজকে মনে করেন যে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে হয়তো ভাইটার সঙ্গে থাকবো না, আর থাকবো না, ওনার সঙ্গে থাকলে হয়তো আমার মনে করেন যে ই হবে আমার লাইফটা, হয়তো জেলে কাটাইতে হবে না লিসে কাটাইতে হবে।
আমরা বাবু তার ভেতরে যেমনটা শুরুর দিকে বলছিলাম যে বাবু তিনি অন্ধকারের গল্প শোনেন নিয়মিত, এবং শোনার পরে তার ভিতরে যে রিয়েলাইজেশনের জায়গাটা ছিল সেই জায়গা থেকে তিনি এসেছেন সেই কথাগুলো বলতে। আচ্ছা বাবু, আপনি যে আজকে আমাদের সাথে ঘটনাগুলো বললেন, এই ঘটনাগুলো তো আপনার পার্সোনালি কোন প্রবলেম হবে কিনা সেরকম ভয়ও তো আছে, সেই জায়গাটা আপনি তো সেটাও তো আপনার মাথায় ছিল।
সেটা ভাই আমি জানি না যে আমি এলাকায় গেলে আমার কি অবস্থা হতে পারে।
আমরা সেই জায়গা থেকে অবশ্যই আপনার প্রতি প্রার্থনা বলেন বা সেই জায়গাগুলো আমাদের আছে। আর কিছু বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি যখন কথাগুলো বলছিলেন যে আমি কিছু প্রশ্ন আপনাকে করি, প্রশ্নগুলোর প্রথম কথা হচ্ছে আপনি তো অপরাধ জগতের এই গাড়ি চুরি ছিনতাই সহ অনেক ঘটনার কথা বললেন, আরেকটা অপরাধের সাথে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে আপনি ছোটবেলা থেকে দুষ্টামি বলেন বা সেই পটকাবাজি বলেন বন্ধুদের সাথে মাস্তানি বলেন সবকিছুই করেছেন, আপনি কখনো ড্রাগ নিয়েছেন কিনা?
জি না ভাই,
কখনো এই টাইপের কোনো কিছুর মধ্যে জানি বা মেয়ে রিলেটেড কোন ধরনের অপরাধ জগতে আপনি ছিলেন কিনা? এই ঘটনাটা বলার কারণ হচ্ছে শ্রোতা কোন ধরনের কোন দিকে আমরা ঘটনা টার্ন করাতে চাই না, আমরা ঘটনার সমস্তটুকুনি আসলে সমস্তটুকুনি আপনাদের সামনে যেমনটা বলছিলাম যে উপস্থাপন করতে চাই যে বাবু ঘোড়া বাবু তিনি যে নামে পরিচিত একটা ঘটনা আমরা হয়তো বিচার বিশ্লেষণ করতে পারি, আমি জানি না আপনাদের মন্তব্য আমরা পড়ব। তিনি যা কিছু করেছেন তার ভেতরে কিন্তু একটা আলাদা মন ছিল, সে হয়তো পড়াশোনা করে নাই, সে হয়তো সেই কাজগুলো করে নাই, কিন্তু সে জায়গা থেকে তার মনের ভেতরে জায়গাটা ছিল যে আমি এগুলা অপরাধে না চাইতে তিনি কিন্তু জড়িয়ে পড়েছেন ধীরে ধীরে, এবং ক্রমশ সেটা যখন বড় আকার ধারণ করেছে ততই তার মন তাকে পিছনের দিকে নিয়ে এসেছে, এবং সেটা কিন্তু তার কথা থেকে আমরা বা আমরা যখন তার সাথে কথা বলছি সেটা বুঝতে পারছি। তারপর অপরাধ অপরাধী সেই জায়গা থেকে এটা মানুষ যে রিয়েলাইজ করছেন যে না আমি সেই জায়গা থেকে ফিরে আসতে চাই বা সেই ঘটনাগুলো মাইক্রোফোনের মাধ্যমে সরাসরি বলা, একদম যারা অনুষ্ঠানটি অন্ধকারের গল্পটি পুরোটা সময় জুড়ে শুনেছেন তারা জানেন আমরা যতটা সম্ভব তথ্য বের করে নেওয়ার চেষ্টা করেছি, রিক্সা ছিনতাই বলেন সিএনজি ছিনতাই বলেন প্রসিডিউরটা কি হয়, কোন এলাকায় বেশি হয়, কোন সময়টাতে বেশি হয়, কি ধরনের ঘটনা দিয়ে সেই ঘটনাগুলো ঘটে, এরকম কিছু ঘটনা আমরা বের করার চেষ্টা করেছি যেটাতে আমরা নিজেরা সতর্ক হতে পারি, আপনারা যারা শুনছেন তারা সতর্ক হতে পারেন। এবং আরেকটা ব্যাপার আসলে এত কিছুর মাঝখানে ভালো লেগেছে যে এত অপরাধের মাঝখান থেকেও তিনি কিন্তু নিজেকে ড্রাগ থেকে দূরে সরিয়ে নিয়েছেন, এটাই কারণে ভালো লাগার যে ড্রাগ আর অপরাধের সাথে রিলেটেড করায় বেশি, তো সেই অন্তর্দহনের জায়গা থেকে হোক যেভাবেই হোক বাবু তার কথাগুলো বলেছেন শুনেছেন। আমরা আপনাদের কাছ থেকে মন্তব্যগুলো এখন চাই, লিখতে পারেন আমাদেরকে 16260 এবং আমি চাইছি ফেসবুকে আসেন, কারণ এর আগেও বলছিলাম যে ফেসবুকে আপনাদের অংশগ্রহণ আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এবং আমাদের এই কাজটা কতটা ঝুঁকির বা কতটা পরিশ্রমের সেটা তখনই ভালো লাগে বা করতে ইচ্ছে হয় যখন আপনাদের পার্টিসিপেশনটা আমরা পাই। যারা জেগে আছেন যারা আমাদেরকে শুনছেন একটু কষ্ট করে ফেসবুকে আসতে পারেন এবং ফেসবুকে এসে আপনার মূল্যায়নগুলো শুনে চাই, আপনার মন্তব্যগুলো চাই, আমাদেরকে লিখতে পারেন। আপনি facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আবারও বলছি facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করলে আমাদের ফ্যান পেজটি পাবেন। শুরুতেই দেখবেন যে স্টুডিওতে বসা বাবু ওরফে ঘোড়া বাবু তার একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি এবং সেখানে কিন্তু অন্ধকারের গল্পের নিজস্ব পেজও ট্যাগ করা আছে, সেখানে আপনি ঠিক লাইক করে রাখতে পারেন। এ কারণেই যে আমাদের যতগুলো পর্ব হয়ে যায় সেই পর্বগুলোর বা যে কোনো কিছুর আপডেট সেই পেজে আমরা দেই, সো আপনি সেটাতে লাইক করে রাখলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন। আমরা কিছু কমেন্ট পড়তে চাই এবং দেখতে চাই কারা কারা আছেন, অনেকক্ষণ ধরে অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আছেন এবং যারা লিখছেন আমি অনেক কমেন্টই পড়েছি, অনেকে সবগুলো পড়া সম্ভব না। নৌরিন অনন্যা তিনি ঢাকা থেকে বাড্ডা থেকে লিখেছেন, আই হোপ আপনি বদলে যাবেন। অনিমেষ হালদার তিনি বলেছেন পিরোজপুর থেকে, থ্যাংকস ফর দিস প্রোগ্রাম, ইউ আর ওয়েলকাম। অ্যান্ড লিখেছেন আমাদেরকে ডক্টর মাহতাব জুরাইন ঢাকা থেকে, ইভান বাবু যে কাজ করছে সেটা কিছু আচ্ছা ডাকাত হওয়া, আচ্ছা ও আচ্ছা বুঝলাম, যে মানে ছোট থেকে শুরু করে আস্তে 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 বড় বিপদে জড়িয়ে পড়া, হ্যাঁ সেরকমটাই। এবং তারপরও ভালো লাগছে যে রিয়েলাইজেশনের জায়গা থেকে তিনি বলেছেন, নিশ্চয়ই আমরা অনেক বেশি উপকৃত হবো আজকে ঘটনাগুলো শুনে। আর যারা যারা আমাদেরকে শুনেছেন এতক্ষণ ধরে আপনাদের কাছ থেকে এখন আমরা চাইছি আপনার মন্তব্যগুলো পাঠান আমাদেরকে, বাবু ভাই আপনি কি আচ্ছা মাদকের কথা আমি তুলে এনেছি না, সেই ঘটনা কিন্তু আমরা বাবু তার কাছ থেকে শুনেছি এবং তাকে আমরা যতটুকু দেখতেও পাচ্ছি যে ড্রাগে তিনি মোটেই এডিক্টেড না। এদিকে আছেন জহিরুল হক, আছেন আছেন আমাদের সাথে ঘোড়াবাবু, আপনি যদি আপনার ভুল বুঝে থাকেন তাহলে অন্যায় পথ ছেড়ে আসেন, এরকম কিছু আবেদন আপনার প্রতি আছে। আচ্ছা দোলা বিশ্বাস তিনিও লিখেছেন, আমি একটু ফেসবুকে আমাদের ফ্যান পেজে যেতে চাই, সেখানে যারা যারা জয়েন করে আছেন অনেকক্ষণ ধরে আমাদেরকে আসলে লিখছেন অনেকেই, এতক্ষণ আসলে ঘোড়াবাবু তার কথাগুলো শুনছিলাম যার ফলে আমি কমেন্টে যাইনি,
মোহাম্মদ মিজান আছেন আমাদের সাথে, সাথী আছেন, তিনি ঢাকা এফএম এর আয়োজনের জন্য তিনি আমাদেরকে নাইস একটি কমেন্ট করেছেন। রাতুল অভি জয়েন করেছেন, আবদুল্লাহ আল মামুন থ্যাংক ইউ ঢাকা এফএম অন্ধকারের গল্প আয়োজনের জন্য, আল্লাহ আমাদের রক্ষা করো, এরকম কমেন্ট তিনি বলেছেন। নাজমুল হাসান রিহান স্পেশালি বলতে চাই, একদম শুরু থেকে আপনি একদম আমাদের সাথে ছিলেন, অনেক কমেন্ট আপনার কাছ থেকে পেয়েছি, তিনি বোর্ড বাজার থেকে শুনেছেন এবং তিনি জানতে চাইছেন সিএনজি চুরি করে কোথায় বিক্রি করা হয় বা অবশেষে কোথায় নিয়ে যায়, এবং একজন লোকের কথা বলেছিলেন তিনি, সেই মুখোশধারী মানুষটার বা তার ভাষায় সেই শয়তানটার কি খবর, সিএনজি গুলো যে নেওয়া হয় এটা আসলে কোথায় ন্যাচুরালি বিক্রি করা হয় বা কিভাবে সেটা যদি বলেন।
আমাদের দায়িত্বটা থাকে আপনার হচ্ছে গিয়ে অন্যরা একটা স্পটের কথা বলে, যেমন জায়গা জায়গা যাও, বেশিরভাগ হচ্ছে উত্তরা সাইডটা বেশি করে।
আচ্ছা আচ্ছা, এদিকে মহিউদ্দিন খান তিনিও আমাদের সাথে আছেন, রাতুল অভি, সবাই প্রোগ্রামটার প্রশংসা করছেন, প্রশংসা বলতে এটাই আমাদের অনুপ্রেরণা আর কি, অনুপ্রেরণা দেয়। জয়েন করেছেন হীরা খান, এদিকে জয়েন করেছেন আমাদের সাথে শাফায়তুল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্প হচ্ছে প্রতারণা, সাথে জয়েন করেছেন কানকন, আই এম ভেরি প্রাউড অফ মাই চ্যানেল ঢাকা এফএম 90.4, থ্যাংক ইউ ভেরি মাচ। এদিকে জয়েন করেছেন নারায়ণ বর্মন, ভেরি গুড ভাই, আমি প্রথম থেকে শুনছি এখনো শুনছি, মোহাম্মদ মিজান আপনাকে ধন্যবাদ, এবং আরো কিছু কমেন্ট আমি পড়ব নিঃসন্দেহে, যারা এখনো চাইছেন লিখবেন, লিখতে পারেন facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। অভি খান অয়ন জয়েন করেছেন, এরকম একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে। মোহাম্মদ করিম জয়েন করেছেন, এই অনুষ্ঠানকে আমি খুব ভালোবাসি, ধন্যবাদ, আপনাদের ভালোবাসা আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমাদেরকে সাহস দিবে ভালো কিছু করার। জয়েন করেছেন আমির সোহেল উৎপল, প্রোগ্রাম আচ্ছা আমরা আসলে প্রোগ্রাম শেষের দিকে যে ঘটনাটা করি সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো উপস্থাপন করলেন এখানে আমাদের কাছে, একদম সত্যি কথা বলি মানে বিনয়ের সাথে বলি যে অপরাধটা মুখ্য, অপরাধীনা অপরাধটা কি ধরনের হচ্ছে, সেই অপরাধকে অন্ধকার জগতের জায়গা থেকে এসে অপরাধীর মুখ থেকেই তার রিয়েলাইজেশন এর জায়গা থেকে আমরা সেটাকে উপস্থাপন করি, ওটা ধরে আমরা সামনে আলোর দিকে যেতে চাই, এবং সেখান থেকে যতটুকু কি করা সম্ভব না সম্ভব সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আমরা চিন্তা করতে চাই। আমরা এখানে মাইক্রোফোনের সামনে হয়তো বসবার সুযোগ পেয়েছি, তো আমরা এমন সাহস কিংবা এমন সামর্থ্য রাখি না সবকিছু সলিউশন করে দেবো, সলিউশন হচ্ছে আপনাদের সবাইকে নিয়ে, কারণ সবাইকে নিয়ে আমাদের সমাজটা, সবাইকে নিয়ে আমাদের চেষ্টা। আর হাবিব রহমান জয়েন করেছেন, সব দোষ আচ্ছা সেটাই না, ওইটা হচ্ছে যে আমি একটু বলি, আপনি পুলিশকে একতরফা আসলে দোষারোপ করতে পারেন না, পুলিশের এরকম বহু ভালো ঘটনা আছে পুলিশের কারণে, আমি কয়েকদিন আগে দেখলাম যে কিন্তু রাস্তা পার করিয়ে দিচ্ছেন একজন পুলিশ, একদম আমার চোখের সামনে দেখা ঘটনা। তো সব জায়গা দিয়ে আমরা যে যে জায়গায় কাজ করছি সেখানে প্রত্যেক জায়গায় কিছু অসৎ কর্মচারী থাকেন, কিছু অসৎ লোক থাকেন, সেটা হয়তো আমরা একতরফা এভাবে দোষারোপ করতে পারি না, আর আমরা চাই যে যে যার জায়গায় আছেন তার দায়িত্বগুলো তারা ঠিক মতো আসলে পালন করলে হয়তো তলদার থাকতোই না, এরকম কোনো কিছু থাকতো না, সেটা হলে খুবই ভালো হতো। মোহাম্মদ করিম আছেন, জীবনে অনেক ঘটনাই ঘটে, অনেক কিছু বলা যায় না, রাইট। আছেন আমাদের সাথে আরো অনেকে, হাবিব রায়হান আছেন, সুবিন ইসলাম আছেন, অনেকে জয়েন করেছেন। আমরা একটু আবারও বাবুভাইয়ের বর্তমান সময়ের কথা শুনতে চাই, যে এত সব অপরাধ, এত সব অপরাধের পর এখন যে তিনি রিয়েলাইজেশন নিয়ে এসেছেন, তিনি অন্ধকারের গল্পে ঘটনাগুলো শেয়ার করলেন, তিনি যেমনটা বলছিলেন যেগুলো আসলে আমার আর ভালো লাগছে না, এক একটা ঘটনা ঘটতে থেকে মন থেকে আমি সেই সারাটা পাচ্ছি না, এবং তার প্রত্যেকটা দীর্ঘশ্বাস সেগুলো কিন্তু প্রমাণ করছে। এখন তিনি আসলে কি চাইছেন, কেনই বা এখানে এলেন, কি হবে তার ভবিষ্যৎ, ভবিষ্যতে তিনি কি করবেন বলে ভাবছেন, আমরা একটু বাবু আপনার কাছ থেকে শুনি।
জি ভাই, আমি সকল লিসেনারকে একটা কথাই বলবো যে আমার এখন, আমি কথাটা না বললে নয় যে আমি যে এখন এলাকায় গিয়ে বাসায় গিয়ে যে কি করব সেটা আমি নিজেও জানি না, কিন্তু ভাই এই মুহূর্তে আমার সবচেয়ে বড় দরকার একটা কাজ, যে কাজটা আমি আর ওই যে ইসের অপরাধ জগতে আমি যেতে চাচ্ছি না, আর এটা ইয়াটা আমিও বুঝতে পারছি যে এটার লাইফটা ভালো না। আজকে মনে করেন যে কয়েকটা দিন ধরে, প্রায় ছটা মাস ধরে এটার জন্য আমি ভাবছিলাম যে আমি কি করব। তো এখন এক আমাদের এক বড় ভাই নেমাত্র আমাকে বলল যে বাবু তুমি একটা কাজ করো, তুমি ঢাকা এফএম এ এসে গিয়া এটা শেয়ার করো, দেখো যে তুমি হয়তো এই যে টেনশন, যে জ্বালার থেকে, যে জ্বালার ভিতরে কষ্ট পাচ্ছ, দেখো এই জ্বালাটা কিছুটা হয় কি না।
আসলে এটাই বোধ হয় আমাদের প্রাপ্তির জায়গা, আর যে মানুষগুলো শুনছেন এই ব্যাপারটাগুলো ব্যাপারগুলো ডিপেন্ড করে আপনাদের উপর। এই বাবু ভাই, আপনি
তো পড়াশোনা ভাবে কোনো কিছু করেননি, আপনার একটা চাকরির কথা বলছেন, আপনি বেশ তরুণ একজন মানুষ এবং শরীর ফিটফাটি বলা যায়, আপনার মাসিক কি ধরনের একটা খরচ বা কি ধরনের কাজ আপনি আসলে করতে পারেন বা করবেন?
ভাই আমি এখন যে কোনো একটা কাজ করতে চাই, কারণ এই যে অপরাধ জগতের কাজটা আমার ভালো লাগে না ভাই, কারণ সারাদিন চোরের মতন থাকতে হয়, চোরের মতন থাকার থেকে ভাই আমি আলোতে আসা মানুষের মতন থাকতে চাই। পৃথিবীতে কত মানুষই তো আছে, তাদের ভিতরে হয়তো আমি ভালো মানুষের সাথে থাকতে চাই।
আমি আমি এই জায়গাতে আবার আসবো বধুরা, আপনাদের জন্যই সবকিছু এবং আপনারা আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারেন। আমি এ পর্যায়ে অনুষ্ঠানে আমাদের মাইক্রোফোনে নিতে চাই আমি সাদিক সামি ভাইকে, এবং তাকে নিয়ে আমরা আরো কিছু কথা নিশ্চয়ই বলবো আপনাদের এসএমএস কমেন্টের অপেক্ষা আছে। সামি ভাই
অনেকটা ধন্যবাদ ইভান ভাই, মানে এই মুহূর্তে আজকে আমাদের যে উপস্থিত আছেন আমাদের মধ্যে বাবু ভাই, আমি আসলে প্রথমে ওনাকে অনেক 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 ধন্যবাদ দিতে চাই। অনেকে হয়তো আমাদের প্রশ্ন করেন কেন আমরা এমন লোককে নিয়ে আসি, তাদেরকে কেন আমরা এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আসলে এই পুরো আয়োজনটি আপনারা কি চিন্তা করতে পারবেন যে এই যে আজকে বাবু ভাই যে কথাগুলো বলল, বাবু ভাইয়ের কথার এইভাবে যদি না বলতো, এরকম একটি মিডিয়াতে যদি সরাসরি না বলতো, আপনি কি কথাগুলো কখনো এইভাবে এবং সরাসরি কি কখনো শুনেছেন একজন অপরাধী সরাসরি যিনি বলছেন যে তিনি আসলে কিভাবে অপরাধ করতেন, কিভাবে উনি চুরি করেছেন রিক্সা, কিভাবে উনি চুরি করেছেন সিএনজি, কিভাবে উনি ছিনতাই করেছেন, সরাসরি উনি বলেছেন। আপনি আমি হয়তোবা খুব কম মানুষই হয়তোবা এরকম আছেন যারা সরাসরি এরকম ভাবে একজন অপরাধীর মুখ থেকে কথাগুলো শোনার জন্য তাদের সৌভাগ্য হয়েছে। হয়তোবা বাবু ভাই আজকে আমাদের মধ্যে এসেছেন বলেই হয়তোবা প্রচুর প্রচুর লিসেনার কিন্তু এই মুহূর্তে সরাসরি শুনতে পাচ্ছেন বাবু ভাইকে। এই জন্যই আসলে আমাদের এই প্ল্যাটফর্ম যে বাবুভাই আসুক, বাবু ভাইয়ের মতো মানুষগুলো আমাদের এখানে আসুক এবং তাদের যে একটি পরিবার রয়েছে তারাও কিন্তু একজন রক্ত মাংসের কিন্তু মানুষ, তাদেরও একটি পরিবার রয়েছে, তাদের মা বাবা ভাই বোন রয়েছে, তাদের আজকে যে রাতে তারা ঘুমোতে যাবেন তাদেরও কিন্তু একটি বিছানা রয়েছে, তারাও কিন্তু স্বপ্ন দেখেন, তারাও কিন্তু ঘুমোতে জানেন এবং দিন শেষে কিন্তু তারা মানুষ। আপনি আমি যেভাবে চলাফেরা করি তারাও কিন্তু ঠিক তেমনটাই চলাফেরা করে, আপনার আমার এবং একজন অপরাধীর মাঝখানে কিন্তু সামান্য একটু পার্থক্য, হয়তোবা আমি আপনি খুব ভালো একটি অপরচুনিটি পেয়েছি হয়তোবা খুব ভালোভাবে চলাফেরা করার জন্য, কিন্তু বাবু ভাইয়ের মতো লোকেরা তারা হয়তোবা সেই অপরচুনিটি সেই সুযোগটি তারা পায়নি, হয়তোবা পেলেও তারা ঠিকমতো সেই অপরচুনিটি বা সেই সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি বলেই আজকে তারা অপরাধী। কিন্তু একজন অপরাধীকে যদি আমরা সবসময় বলি যে সে অপরাধী, সে পচুক, সে তাকে গ্রেফতার করা হোক, তাকে নিয়ে যাওয়া হোক, এটিতেই কিন্তু সমস্যার সমাধান না। আমরা যদি চেষ্টা করি যে একজন মানুষ খারাপ ছিল তাকে আমরা চেষ্টা করি তাকে কিভাবে আসলে সেভাবে ভালো করা যায়, আমার মনে হয় বিষয়টি হার্ড লাইনে না গিয়ে যদি সফট কর্নার থেকে যে আমরা চেষ্টা করি একজন মানুষকে কিভাবে ভালো করা যায়, আমার মনে হয় সেটি খুব বেশি ইফেক্টিভ হবে যখন একজন বাবু তার নিজের অনুশোচনা এবং তার বিবেকের জায়গা থেকে যখন সে জাগ্রত হবে যে আমি ভালো হব, তখন কিন্তু আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন আমি আপনি যেভাবে ঘৃণা তাদেরকে ঘৃণা করছি সেটা কিন্তু করতে হবে না, তার নিজে থেকেই কিন্তু সে অনুশোচনা বোধ করবে। আসলে আমরা কিন্তু বলি যে হয়তোবা অনেকেই দেখেছেন যে অনেক সিএনজির পিছনে লেখা থাকে মানুষের বিবেকই কিন্তু সবচেয়ে বড় আদালত, আমরা সেই সেই জায়গাটি বলতে চাই যে মানুষের বিবেকটা যদি যখন জাগ্রত হয় এবং বাবুর মতো বউয়ের মতো মানুষেরা যখন নাকি এই অপরাধী এবং এই অপরাধ থেকে তারা যখন পেছনে আসতে চায় তখনই কিন্তু আসলে সমস্যার সমাধান হয়, বাবুর কথা থেকে বেশ কিছু সমস্যার সমাধানও কিন্তু বেরিয়ে এসেছে। এবং একটি ব্যাপার আমি লক্ষ্য করেছি যে বাবু ভাই যখনই অপরাধের কথা বলছিল এবং একটি অপরাধ যখন উনি ঘটাচ্ছেন তখন কিন্তু তার মধ্যে একটা অনুশোচনা এসেছে যে আমি এই কাজটি করছি না, আমি এই কাজ থেকে দূরে চলে আসবো, কিন্তু সে কিন্তু পারছে না। আমার মনে হয় সে যেভাবে চাচ্ছে যারা আরো এরকমভাবে অপরাধ করে তারা কিন্তু চায় যে আমরা পেছনে চলে আসি। বলা হয় যে ওয়ান ওয়ে রোড, কিন্তু ওয়ান ওয়ে রোড না, মানুষ পারে না এমন কিছু নেই, হয়তোবা তার জন্য অনেক বেশি কঠিন কারণ তার কাছে অনেক বেশি থ্রেট আসে, সেই কাজটি সে যখন করতে যায় তখন তাকে বিভিন্ন জায়গা থেকে বাধা দেওয়া হয়। কিন্তু আমি আপনি একজন অপরাধী খুব গুটি কয়েক মানুষ, কিন্তু আমরা কিন্তু আমরা 16-17 কোটি মানুষ, আমরা কিন্তু অনেক বেশি, আমাদের সংখ্যা অনেক, আমরা কিন্তু চাইলেই কিন্তু তাদেরকে সাপোর্ট করতে পারি এবং সাপোর্ট করলেই আমার মনে হয় তাদেরকে একজন অপরাধী তাদেরকে থ্রেট করে হয়তোবা যতটুকু থামাতে না পারবে আমি আপনি যখন আমরা তাদের পেছনে থাকব যে বাবু ভাই আপনি চলে আসুন আমরা আপনার সঙ্গে আছি, বাবু ভাই কিন্তু সেই সেই জায়গাটি এবং সেই প্রেরণার জায়গাটি বাবু কিন্তু খুব দ্রুত চলে আসতে পারবে। বাবু ভাই একদম শেষের দিকে এবং কিছু ফাইন্ড আউট আমরা হয়তো বা করব একদম শেষের দিকে যে কি কারণে এগুলো হয়েছিল এবং আজকের প্ল্যাটফর্মে আমরা কেন এনেছি বাবু ভাইকে, বাবুর কথা আমরা শুনতে চাই। বাবু ভাই একদম শেষের দিকে আপনি যেমনটা বলছিলেন যে আপনি এই পর্যায়ে একটু ভালো হতে চান, ভালো হতে চাচ্ছেন গত 6 মাস থেকে, এই যে ভালো হওয়ার যে কথাগুলো, এই কথাগুলো কি শুধুমাত্র আজকে আপনি এই অনুষ্ঠানে এসেছেন আমাদেরকে একটু দেখানো যে আমি হ্যাঁ ভালো হয়ে যাব সেই জায়গা থেকে, নাকি আসলে সত্যি যে আপনি কালকে দিন? কিন্তু অনেকে বলে যে হ্যাঁ আমি কাজ পেলে ভালো হয়ে যাব, কাজ পেলে আমি কোন একটা চাকরি পেলে ভালো হয়ে যাব, কোন একটা উপার্জন পেলে। কিন্তু অনেকের মধ্যে আমাদের কিন্তু একটি ধারণা হয় যে অপরাধী কখনো সে যে জায়গায় চলে যায় সেখান থেকে সে কখনো আসতে পারে না। এটা কি আসলে সম্ভব? একজন অপরাধী কি আসলে আসতে পারে কি?
সেটা ভাই আমি অন্য কোন অপরাধীর কথা বলতে পারি না, কিন্তু আমার নিজেরটা আমি নিজে বলতে পারি যে আমি আজকের পরে থেকে যে ইসে আছি, যে সিচুয়েশনে আছি সেটা থাকবো না ভাইয়া। কিন্তু আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো বারবার যে ভাই আমার এই মুহূর্তে একটা চাকরি দরকার ভাইয়া, আর আমি এই অপরাধ জগতে আর যেতে চাই না। কারণ দেখি তো ভাইয়া রাস্তাঘাটে অনেক মানুষই তো হাঁটে চলে ফিরে, সেটা তো তাদের মতন তো আমারও চলাফেরার কোনো তাদের মতন তো চলাফেরার অধিকার আছে। তো আমি চাই না ভাই যে অন্ধকার জীবনটা আমি চাই না ভাই, এখন একটু আলোতে থাকতে চাই।
আচ্ছা বাবুভাই, এই মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে লাখ লাখ লিসেনার, কিন্তু লক্ষ লক্ষ লিসেনার এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে। আপনি কিন্তু একা নন, যেমনটা ভাবে আমি রয়েছি, ইবান ভাই আমাদের সঙ্গে রয়েছে, মঈন রয়েছে, তারেক রয়েছে আপনার সঙ্গে এই স্টুডিওতে, হয়তো আপনি আমাদেরকে দেখছেন, কিন্তু এর বাইরে কিন্তু এই মুহূর্তে যারা ফেসবুকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছেন, যারা এস এম এস করছেন, এই মুহূর্তে লক্ষ লক্ষ লিসেনার আমি বিশ্বাস করি আন্তরিকভাবে যে তারা এই মুহূর্তে শুনছেন, এবং তারা আপনাকে এতটুকু পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আপনাকে ঘৃণা করেছেন তারা হয়তো বা চাবেন যে কোনো উপায় হোক বাবুভাইকে ফিরিয়ে আনা যায় কিনা। আমি তাদের প্রতি একটি অনুরোধ যে একজন বাবুভাইকে কি আমরা পারবো এমন একটি পথ থেকে ফিরে আনার জন্য আপনি আমি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম, আমরা যে যার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে একটু চেষ্টা করলাম আমার কাজটি আপনাদের কাছে উপস্থাপন করা, এটা কিন্তু আমার কাজ, আমি উপস্থাপন করলাম আপনাদের কাছে যে আসলে কি করা যায় কিনা। আপনি আপনার জায়গা থেকে দেখেন, আপনি এরকম দু একজনকে বলে দেখেন যে একজন বাবুভাইকে কি আসলেই এরকম ভালো রাস্তায় আনা যায় কিনা। এটি খুব বেশি কঠিন না, কারণ আমি আপনি যখন আমরা দশের লাঠি, কিন্তু যখন আমরা একসাথে হয়ে যাবো তখন কিন্তু খুব বেশি কঠিন কাজ আমার মনে হয় না। আমরা দেখতে চাই যে আগামীকালকে এবং আগামীকাল থেকে আমাদের কোনো না কোনো একজন লিসেনার আমাদেরকে ফোন করবেন, যারা চাবেন যে বাবুভাইকে কোন একটি কাজের মাধ্যমে ওনাকে সহযোগিতা করার জন্য, কোন একটি কাজ দেওয়ার জন্য, এবং সেই আত্মবিশ্বাসটুকু হয়তো বা রাখবেন। এবং আমরা একটু বলতে চাই,
আমি আসলে আপনাকে এখানে একটু অলরেডি কিন্তু আমাকে অনেকেই লেখা শুরু করেছেন যে কিভাবে বাবুভাই আপনি একটা স্বচ্ছ ধারণা যদি দেন যে আপনার কি ধরনের আর্নিং, মানে কত টাকা একটা মাসে খরচ হয় খাবার জন্য, বা সবকিছু মিলে আপনার কত টাকা হলে এখন মোটামুটি হলো চলে যাবে, বা আপনি কি ধরনের কাজ করতে পারবেন, কারণ লিসনাররা কিন্তু তারা তাদের যে মানসিকতা জায়গা থেকে আপনার এত অপরাধের কথা শুনেও এরকম যারা এখন রেসপন্স করা শুরু করেছেন, এটা আপনার মানুষ হিসেবে সুযোগ এসেছে, দায়িত্ব আপনার, আপনি সেই কথা আপনার রাখবেন এবং নিজের পরিশ্রম দিয়ে ভালো সৎভাবে জীবনযাপন করবেন। আমাদের সেই ধারণাটা দিলে লিসেনারদের জন্য সহজ হবে, এবং যারা আমাদের সাথে বাবুভাইয়ের সাথে থাকতে চান আমরা সরাসরি কথা বলিয়ে দিব, একদম সরাসরি আমরা কথা বলিয়ে দিব বাবুভাইয়ের সাথে।
জি ভাই, আমি সবাইকে একটা কথাই বলবো যে আমার মতন এরকম অপরাধ জগতে কেউ যেন না আসে, কারণ আজকে মনে করেন যে আমি অপরাধ জগতে আসছি সেটা যেটা আমি বুঝতে পারতেছি, আর একটা লোক ঢাকা শহরে থাকতে তো মনে করেন জানেই নি ঢাকা বাসা ভাড়া আছে সবকিছুই আছে, তো এটা বুঝেই তো বুঝেন যে ভাই
আপনি তাও আমাদের একটা ধারণা দিন, একটা বলুন যে আপনার মোটামুটি কিরকম মান্থলি।
ভাই আমি এমন একটা ইয়া চাই যাতে মনে করেন যে আমি ডাল ভাত খেয়ে ভাই বাঁচতে পারি,
মনের কথা আমি যেমনটা সামি ভাই বলছিল যে আসলেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান শুনছেন, আপনাকে কিন্তু অনুষ্ঠানে আবারও আমরা নিয়ে আসবো যদি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি কেউ আপনার পাশে থাকবেন। তারপর আমরা নিয়মিত কিন্তু আপনার সেই খোঁজ খবর রাখবো, আপনাকে আবার আমরা এসে যেমন আমি সরাসরি একটা অফার করি আপনাকে, যে বাসু দে তিনি বলেছেন আমি তাকে একটা চাকরি দিতে চাই, সিকিউরিটির চাকরি, অনেক ভালোভাবে চলতে পারবে, তিনি করবেন কিনা? বাসু দে আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন সরাসরি, আমরা আপনার প্রোফাইলটা আমি দেখেছি আমার বেশ ভালো লেগেছে, এরকম অসংখ্য অফারের কথা আছে। আমি শুধু বাবুভাই আপনার কাছ থেকে সেই কমেন্টটা জানতে চাই যে সেই কথাটুকুন একদম সততার সাথে বুকে হাত দিয়ে জানতে চাই যে আপনি যেটা বলছেন বিশ্বাস করে বলছেন কিনা, কারণ অনেকেই কিন্তু আমাদের সাথে আপনার জন্য আপনার পাশে দাঁড়িয়ে আপনার জন্য কিন্তু এখন পজিটিভ কমেন্ট করছেন, অনেকে চাকরির অফারও সরাসরি করছেন, অনেকে আপনার পাশে দাঁড়াতে চাইছেন। আপনার কাছ থেকে আমরা একদম অনেস্টলি জানতে চাই যে আসলেই আপনি সেই কাজগুলো যে কোনো কাজ পেলে পরিশ্রম দিয়ে সেটা করে সৎভাবে জীবনযাপন করবেন কিনা।
জি ভাই, আমি এরকম একটা কাজ চাচ্ছি যাতে মনে করেন আমি সৎভাবে চলতে পারি, সৎভাবে করতে পারি, বলার নেই ভাইয়া।
আচ্ছা, আমি একটু এস এম এস এর নিয়মটা বলি। আমাদের সাথে কিন্তু যারা বাবুভাইয়ের পাশে দাঁড়াতে চাইছেন তাদের জন্য বলছি যে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা সরাসরি বাবুভাইয়ের সাথে কথা বলিয়ে দেব। আমাদেরকে এস এম এস করবেন, এস এম এস অপশনে গিয়ে ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, আরেকটি স্পেস দিয়ে আপনার মোবাইল ফোন নাম্বারটা লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আবারও বলছি, মেসেজ অপশনে যান, টাইপ করুন ওজি মানে অন্ধকারের গল্পের ওজি, স্পেস দিয়ে আপনার নামটি লিখবেন, স্পেস দিয়ে লোকেশন মানে কোথেকে বলছেন, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি সম্পূর্ণ লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, এবং আমরা আপনার সাথে সরাসরি বাবুভাইয়ের সাথে কথা বলিয়ে দিব। আর সাইম ভাই, আপনি আপনাকে মাইক্রোফোনটা দিতে চাই আবার।
হ্যাঁ, আপনারা যারা আসলে সহযোগিতা করতে চান, আমরা এই সহযোগিতা কিন্তু শুধুমাত্র চাকরি দিয়ে না, আপনারা যারা সহমর্মিতা জানাতে চান, যারা চান যে বাবু আপনি এগিয়ে যান, এগুলো কিন্তু আসলে সহযোগিতা, এগুলো কিন্তু সাপোর্ট, যে আমরা আসলে এমন একটি প্রোগ্রাম, এমন একজন মানুষকে নিয়ে আসতে পেরেছি যিনি আসলে অনেক অপরাধ অপরাধী, যার অপরাধ আসলে কখনোই শেষ হবে না, যিনি আসলে যে অপরাধগুলো করেছেন এবং যাদের সঙ্গে করেছেন তারা হয়তো কোনোদিনই তাকে ক্ষমা করবেন না, কিন্তু ভবিষ্যতে যখন বাবুভাই আর যাতে কখনো কোনো মানুষকে যাতে এরকম ফাঁদে কখনো যাতে পড়তে না হয় সেটা থেকে তো অন্তত আমরা একটু বিরত রাখতে পারবো, সেই চেষ্টাটুকু আমরা অন্তত করতে পারবো। এর মাঝখানে আমরা একটু আপনারা যারা সহযোগিতা করতে চান, চান যে বিভিন্নভাবে বাবুভাই আসুক, আমরা কিন্তু চাইলে কিন্তু বাবুভাইয়ের সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পারেন facebook.com/dhakafm90.4, সেখানে বাবুভাইয়ের একটি ছবি দেওয়া আছে অলরেডি, আপনারা কিন্তু সেখানে একটি লাইক দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন, আপনার সেই লাইক কমেন্টস সবকিছু মিলেই কিন্তু আমাদের জন্য একটি অনুপ্রেরণা এবং আগামী প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি এগিয়ে নেওয়ার জন্য সবকিছুতেই কিন্তু আপনাদের এই অনুপ্রেরণাগুলো আমাদেরকে কাজে দেয়, এবং আজকের পর কালকের দিন থেকে যখন আমরা একটি আর অন্য কোন অপরাধ, অন্য কোন অপরাধী যখন আমরা খোঁজ নিতে যাব, অপরাধকে অপরাধী থেকে অপরাধীকে বিরত রাখার জন্য চেষ্টা করব, পুরো এই এই পুরো আয়োজনটি আমরা যখন করতে যাব তখনই আপনাদের কমেন্ট এবং আপনাদের এই লাইকগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। আমি আরো একটি বাবাই পুরো কথা থেকে আমি একটু বলতে চাই যে আজকে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন বাবাই, তার কাছ থেকে আমরা শুনলাম যাদের এই কোটি মানুষের এই শহরে অনেকেরই এরকম ফাঁদে হয়তো বা পড়তে হয়েছে, এরকম রিক্সা চুরি হয়েছে কিংবা কখনো সিএনজি চুরি হয়েছে কিংবা কখনো গাড়ি চুরি হয়েছে, এবং যেটি অহরহ ঘটনা যে অনেকে হয়তো চিন্তার কবলে পড়েছেন, তারা কিন্তু তারা যখন পড়েছেন তাদের মধ্যে যে আতঙ্কটুকু তারাই কিন্তু ফিল করতে পেরেছেন যে এটি আসলে মানুষের মধ্যে কতটুকু ধাক্কা দেয়, হয়তোবা আপনি যখন পড়েছেন, হয়তোবা আমি যখন পড়েছি, আমার জীবন থেকে একটি ঘটনা বলে, আমিও কিন্তু এরকম একটি চিন্তার কবলে পড়েছিলাম, এবং আমি যখন পড়েছিলাম তখন আমি ভেবেছিলাম দুনিয়াতে একমাত্র মানুষ আমি, এবং সবচাইতে অনুগ্রহ পাওয়ার মানুষটি আমি, এবং সবচাইতে আমি আসলে একদমই একা ভেবেছিলাম, আমার মনে হয় যে আমার মধ্যে যে ফিলটুকু এসেছিল আপনাদের মধ্যে ওই মুহূর্তে ঠিক একজন মানুষের ওই অসহায় মানুষটি আসলে তখনই অসহায় একদম নিজেকে অসহায় ভাবে, হয়তো পরবর্তী অনেকে এগিয়ে আসেন তাদেরকে টেক কেয়ার করার জন্য, কিন্তু যখন যেই মুহূর্তে চিন্তার ঘটনাটি ঘটে এবং যার সঙ্গে ঘটে সেই আসলে দুনিয়ার সবচেয়ে বেশি অসহায় বোধ করে, হয়তো বা কখনোই এই ঘটনাটি আমাদের মধ্যে কখনো না ঘটুক, কারণ এর মধ্যেই কিন্তু অনেক অনেক কমে গিয়েছে আমি বলতে চাই। আমাদের এই জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা অসংখ্য ধন্যবাদ দিতেই পারি, কারণ আপনি আমি যতটাই আসলে সবকিছুতে কিন্তু ভালো মন্দের একটি থাকবেই, মিশেল থাকবেই, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকটাই উন্নতি আমার মনে হয় ঘটেছে এর মধ্যেই। এর মধ্যে আরেকটা জিনিস বলতে চাই যে এই যে অনেকে রিক্সার মধ্যে আসলে রিক্সা যারা চালান তাদের মধ্যে কিন্তু সচেতনতার অভাব সবচেয়ে বেশি, কারণ তারা যখন রিক্সা টেনে বের হন এবং যে শ্রেণীটা আসলে রিক্সা চালায় তাদের মধ্যে কিন্তু পড়াশোনা জ্ঞান বুদ্ধি তাদের কিন্তু অনেক অনেক নিচু স্তরে তারা থাকেন, তাদেরকে একটি বিষয় হয়তো বলতে চাই, আপনাদের মাধ্যমে তারা হয়তো সরাসরি শুনেন না, কিন্তু আপনারা হয়তো সচেতন করতে পারবেন যে কোন জায়গায় কোন নীরব এলাকায় যখন তারা রিক্সা চালাবেন একটু একটু সচেতন হয়ে, কোন মানুষ আমি আপনি যখন আমরা কিন্তু পুরোপুরি একটি রিক্সাতে যখন উঠি পুরোপুরি কিন্তু ডিপেন্ড করে রিক্সা যিনি চালান তার উপর, আমার আপনার কিন্তু কিছু করার থাকে না, তাকে একটু সচেতন করার জন্য যে ভাই তুমি যখন রিক্সাটা চালাও প্লিজ কেউ বললেও তুমি থামবা না, তুমি তোমার মতো একটু চালানোর চেষ্টা করবা, আমি যেই গন্তব্যে যাব তুমি সেই গন্তব্যেই আমাকে নিয়ে যাবা, এর মাঝখানে তুমি চালাবা না, অথবা একটু ড্রাইভারকে একটু বলা, রিক্সা চালককে একটু বলা যে আমি তুমি যখন রাস্তার মাঝখানে কখনো যাতে কোনো সে কোনো প্যাসেঞ্জারকে সে কখনো যাতে না থামায়, এবং অ্যাটলিস্ট রাতের দিকে হয়তো বা কোনো গলিতে না যাওয়াটাই আমার মনে হয় ভালো। এই 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 কয়েকটা বিষয় আমার মনে হয় মানলে ভালো। এবং তার উপর ওভারঅল একটি কথা যে রাস্তায় আসলে কিছু না খাওয়া, এই এই ব্যাপারটি কিন্তু হয়তোবা মানাটা অনেক বেশি কঠিন। তারপরে হয়তোবা একটু বেছে শুনে একটু রাস্তায় যখন চলাফেরা করি তখন একটু খাবার দাবারটা একটু একটু বেছে শুনে খাওয়াটাই ভালো। আর যারা সিএনজি চালান, অলরেডি অনেকে এখন আমরা দেখেছি যে সিএনজিতে কিন্তু একটু গেট লাগানো হয়েছে এবং একটু অনেকটাই নিরাপদ এখন আগের থেকে। বাবাই এখন তো মনে হয় অনেকটাই কম,
অনেকটাই কম সিএনজিটা এখন মনে করেন যেভাবে যে সিএনজির গেট লাগাই দিছে, তারপরে সিজন অনেকটা কম।
এক্স্যাক্টলি আমরা সেটাই বলতে চাই যে এখন কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। তারপরেও যারা সিএনজি ড্রাইভার যারা আছেন বা সিএনজির যারা মালিক যারা রয়েছেন যারা সিএনজি এগুলিকে কন্ট্রোল করেন, তারা তো অনেক সচেতন, তারা অনেক বেশি জানেন। তারপর আজকে যিনি বাবু এসেছেন, যিনি সরাসরি আসলে এই কাজগুলো করতেন, তিনি কিন্তু আপনাদেরকে এই কথাগুলো শুধু বলেননি, এর এর মাঝখান থেকে কিন্তু আপনাদের অনেক কিছু বোঝার রয়েছে যে আসলে কখন ঘটে। আমরা আমরা বাবুকে আনার উদ্দেশ্যই কিন্তু এটাই যে বাবু আসলো, কথাগুলো বললো এবং এর মধ্যে থেকে কিন্তু আপনি বুঝে নিলেন যে আসলে চিন্তা কিভাবে হয়। এই যে বাবু একটা ঘটনা বললো যে রাস্তায় বললো হুট করে যে ফোনে একটা ভান করা যে আমি 10 নম্বর সেক্টর না 7 নম্বর সেক্টরে যাবো, এই তখনই কিন্তু মানুষের সচেতনতার জায়গা। এটি কিন্তু আপনার বুঝে নিতে হবে যে একজন মানুষ কিন্তু অভিনয় করছে। যখন একজন সিএনজি ড্রাইভার এই কাজটি সে 10 নম্বর 10 নম্বরে যাবে, সে 7 নম্বরে যাবে না, অতটুকু কিন্তু সমস্যার সমাধান আমার মনে হয়। এবং তার মধ্যে যে গাড়ি যখন চলে এবং প্রাইভেট কার আমি যেগুলো বলছি স্পেশালি, সেই প্রাইভেট কারকে যখন আপনারা এই ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা যত জিপিএস সিস্টেম অনেক কিছু আমাদের মধ্যে টেকনোলজি অনেক উন্নত হয়েছে এবং নাম্বার প্লেটগুলো ডিজিটাল হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সচেতন কিন্তু কোন একটি ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে তার প্রতিরোধ করার চেয়ে তার আগে কিন্তু ব্যবস্থা নেওয়াটা সবচেয়ে বেশি ভালো। এবং সেই জায়গাটাতে আমি একটু বলতে চাই, যখন আপনার ড্রাইভারটা একটু নিয়োগ করবেন, একটু তার সম্পর্কে একটু খোঁজ নেওয়া এবং তার একটি ছবি অন্তত রেখে দেওয়া এবং তার বায়োডাটা এবং তার বাড়ির একটা খোঁজ রেখে দেওয়া যে তার বাড়িটা আসলে কোথায় এবং সে আসলে আগে কি করতো, কখনো কিছু করে কিনা, এই সম্পর্কে একটা খোঁজ রেখে দিলে আমার মনে হয় খুবই ভালো হয়। এবং এই সম্পর্কে আমরা একটা একজন আইনজীবীকে একটা কোট করে উনি একটা সমস্যার সমাধান দিয়েছেন যে আসলে প্রথমত যদি গাড়ি একটু চুরি যায় সে আসলে কি করতে পারে, একজন ভিকটিম আসলে কি করতে পারে। প্রথমত উনি যে সমস্যার সমাধানটি উনি দিয়েছেন যে প্রথমে একটি যে এলাকায় ঘটেছে একদম একদম কাছে নিয়ারেস্ট যদি কোনো সার্জন থাকে তাকে একটু সমস্যা সম্পর্কে একটু বলা যে আমার এই মাত্র গাড়িটি চুরি হয়ে গেছে, এবং তার নাম্বার তো উনি জানেনি যে ওনার নিজের গাড়ির নাম্বার কত, উনি সাথে সাথে করতে পারেন এবং এর পরবর্তী পদক্ষেপে উনি থানায় একটি জিডি করতে পারেন এবং এরপরে পরে উনি মামলা করতে পারেন। এই এই বিষয়গুলো অনেকেই আমরা হয়তো বা ঝামেলার জন্য করি না, কিন্তু এই বিষয়গুলো আসলে করা দরকার এবং এই বিষয়গুলো কিন্তু ভালো অ্যাটেম্প্ট নেওয়া হয়। আমি যতটুকু জানি যে সব এই কাজগুলোতে চেষ্টা করা হয় যে উদ্ধার করার জন্য, এবং অনেকেই হয়তো বা ঝামেলার জন্য করি না বা অনেকে চিন্তা করি যে পরবর্তীতে কতটুকু হয়তো বা কুলানো যাবে। আমার মনে খোঁজ রাখলে এবং টাইম টু টাইম চেষ্টা করলে খোঁজ অবশ্যই পাওয়া যায়। বাবা আরো কিছু উনি সাজেস্ট করেছেন একজন আইনজীবী, উনি যেটি বলতে চাইছেন যে যখন গাড়িটা যত্রতত্র উনি পার্ক করতে নিষেধ করেছেন যে আপনারা গাড়িটা যখন পার্ক করবেন যত্রতত্র পার্ক না করাটাই উচিত, এবং পার্কিং এর জন্য একটু তদারকি রাখা যে একজন আপনি হয়তো বা কোথাও গেলেন গাড়িটা রাখলেন এবং একজন গার্ডকে একটু বলা অ্যাটলিস্ট যে আপনি গাড়িটা একটু দেখে রাখার জন্য একদম খোলামেলা, শুধুমাত্র গাড়ির জন্য না, এটা কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু একই, হ্যাঁ, এবং এই মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু একই যে আপনি একটু মোটরসাইকেলটা যেখানেই রাখেন না কেন আপনি নিজে আসলে একটু সচেতন হন, তারপরে আমরা অন্য কাউকে দোষ দিই যে গাড়িটা চুরি গেল কেন উদ্ধার করতে পারা হলো না, কিন্তু এখানে আসলে আপনার আসলে কতটুকু সচেতনতার অভাব ছিল সেটি হয়তো বা সবচেয়ে ব্যাপার। আর একটা বিষয়, শপিং মল এবং এর আশেপাশে আসলে যখন আপনারা একটু গাড়িগুলো একটু রাখেন তখন গাড়িগুলো একটু নির্জন জায়গায় না রাখাটাই ভালো। আমার মনে হয় গাড়িটা একটু যেখানে পার্কিং রয়েছে পার্কিং এ একটু রাখেন। এই পার্কিং এ অনেকে হয়তো একটু নিরুৎসাহিত হন যে ঘন্টা হিসাবে একটু আমার মনে হয় টাকানো হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার নিরাপদ কিন্তু অনেক বেশি, হয়তো এক ঘন্টায় আপনি পার্কিং এর জন্য যতটুকু পে করলেন তার থেকে কিন্তু আপনি নিরাপদ অনেক বেশি। যখন আপনার এই পরিমাণ আপনার গাড়িটা যখন চুরি যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র আমি একটা পার্কিং এর জন্য আমি গাড়িটা রাখলাম না, ফুটপাতে রাখলাম, তার থেকে কিন্তু একটু সিকিউরিটি অনেক বেশি। আর একটা বিষয় যে ছিল ভাই, যে আপনার কাছে আরেকটা বিষয়, ওই যে একজন মাস্টার চাবি থাকে যে খুব সহজেই যিনি গাড়ির চাবিটা ডুপ্লিকেট করে ফেলতে পারে, এইটা সম্বন্ধে যদি একটু বলেন যে আসলে এরকম মাস্টার চাবি যারা করেন, যারা পারেন, তারা আসলে এই এই দক্ষতা তারা সব কোত্থেকে পান?
তারা এগুলো হচ্ছে কি সবই মনে করেন যে হয়তো এগুলা হয়তো তাদের চাবিটা তাদের কাছে এক্সট্রাই থাকে।
আচ্ছা,
আর কিছু কিছু গাড়ি আছে মনে করেন যে স্ক্রুড্রাইভার আছে না, ওটা দিয়ে হচ্ছে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে।
আচ্ছা, মানে এত সহজ?
এত সহজ, আপনি মনে করেন যে চাবির মতন যে একটা চিকুন একটা ইয়া দিয়ে গোনা দিয়ে ওটার সঙ্গে মেন হচ্ছে যে চাবির ঘাটটা তো বাঁকা, হয়তো যদি ওই চাবির ঘাটের জায়গায় পড়ে তখন চাবিটা মনে করেন যে ওটা টাচ লাগলে ইয়া যাবে, লকটা খুলে যাবে।
আচ্ছা, মানে আপনারা কিন্তু শুনলেন যে কতটুকু সহজ আসলে একটি গাড়ি স্টার্ট দেয়া, এবং বাবাই কিন্তু যে কথাগুলো বলছেন পুরোপুরি কিন্তু উনি আসলে এই কাজগুলো নিজের চোখে দেখেছেন অথবা নিজে করেছেন। এর চেয়ে বড় সাক্ষী কিন্তু দরকার হয় না। আমি আপনি যত কথাই বলি, বাবাই কিন্তু একদম সামনাসামনি কথাগুলো বললেন যে একটি গাড়ি স্টার্ট দেওয়া খুব বেশি কঠিন কাজ নয়, যে একটি মাত্র উনি বলতে যাচ্ছেন যে একটি গুনার মতো একদম পাতলা তারের যেটি সেটি দিয়ে কিন্তু স্টার্ট দেওয়া যায়। এবং বাবাই কতক্ষণ সময় লাগে একটি গাড়ি স্টার্ট দিতে?
ওটা গাড়ি ওদের আমাদের বেশিটা লাগে না, হয়তো মনে করেন যে দুই থেকে এক মিনিটের ভিতরে সব কিছু কমপ্লিট।
আচ্ছা, এবার আপনার কাছ থেকে আমি জানবো যে আপনি যেমন বললেন যে খুব সহজে এরকম গাড়িটা স্টার্ট দেয়া যায়, যদি আসলে এটা প্রতিরোধ করার উপায়টা কি?
এটা প্রতিরোধটা যে কিভাবে করা যায়, একমাত্র মনে করেন যে আপনি যে কথাটা বললেন যে ফুটপাতে গাড়ি রাখে অনেকে, অনেকে মনে করেন নির্জন একটা জায়গায় গাড়ি রাখে, তো এখানে না রেখে যেতে যেখানে মনে করেন শপিং মলে গেলে ওইখানে সিকিউরিটি গার্ড আছে ওদের কাছে গাড়িটা বুঝা দেন। আপনি এখান থেকে মনে করেন যে ৫০ টাকা বাঁচাতে গিয়ে আপনার দামি গাড়ি
ঘটে,
এটাই তো ঘুরতেছে, ইদানিং এটাই ঘুরতেছে। তা এখন মনে করেন যে রাস্তায় একটা ফুটে গাড়ি রেখে গেলেন আপনি, এখন আমি মনে করেন যে গাড়ি নিবো, আমি গাড়ি চোর, তো আপনি যে মনে করেন যে আপনি যে গাড়িটা রাখছেন সেটা তো মনে করেন যে পাবলিকে দেখতেছে না, পাবলিকে দেখতেছে কি যেখানে মনে করেন যে আপনার গাড়ি রাখছেন আমি গাড়ি নিয়ে গেলাম, আপনি এসে কান্নাকাটি করতেছেন আমার গাড়ি নেই, তখন কিন্তু পাবলিকে জানতে পারতেছে।
আচ্ছা,
তখন কিন্তু পাবলিক জানতেছে যে আপনার গাড়িটা হারাই গেছে।
আচ্ছা, মানে এই এই ঘটনাটা আসলে ঘটে,
এটাই অনর ঘটতে ঘটতেছে।
আচ্ছা, আরেকটা বিষয়, মানে আপনার কথা থেকেই কিন্তু আজকে আমরা একটু সাবধান হতে চাই যে যখন আপনি আসলে এই কাজটি করতেন, অপরাধ করতেন, অপরাধী কিন্তু জানেন যে আসলে এই অপরাধটা কিভাবে প্রতিরোধ করা যায় কত সহজে, এই জন্য কিন্তু আজকে এই প্রোগ্রামটি আয়োজন করা, কারণ আপনি যেহেতু অপরাধ করতেন এবং আপনি কিন্তু সবচেয়ে ভালো বলতে পারবেন যে এই অপরাধটা আসলে যিনি করেন তিনি আসলে আজকে কিন্তু বলছেন যে অপরাধটা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে আপনারা আসলে এরকম কবলে আর ফাঁদে এই ফাঁদে আর পড়বেন না, কি কাজ করলে। আর একটু জানতে চাই যে গাড়ি যখন চুরি হয়, চুরি হওয়ার পর পরে আমরা তো আমাদের সাধারণ ধারণা যে এটি হয়তোবা ঢাকার বাইরে চলে যায় এবং অথবা কোন ওয়ার্কশপে চলে যায়, সেখানে গাড়ির চেসিস নাম্বার, গাড়ির কালার সবকিছু চেঞ্জ করা হয়, এটা কতটুকু সত্য?
আপনি একটা গাড়ি নিয়ে ধলাই খাল যাবেন, আজটি গেলে এক ঘন্টা লাগবে।
আচ্ছা,
গাড়িটা পার্ট টু পার্ট সবকিছু আলাদা হয়ে যাবে, আপনার গাড়িটা আপনি নিজে বলতে পারবেন না যেটা আমার আপনার গাড়ি।
আচ্ছা,
সবকিছু সেসিসে শুরু করে বডি পর্যন্ত,
আচ্ছা
এভরিথিং যা আছে সবই মনে করেন যে সে ধলাই খালি।
আচ্ছা, তো
আপনি ধলাই খালে গাড়িটা নিয়ে ঢুকাইতে যত দেরি ওটা ভাঙতে কিন্তু দেরি নেই।
আচ্ছা, তো একজনের যদি আসলে গাড়ি চুরি হয় তার প্রথম কাজটা আসলে কি করা উচিত?
তার প্রথম কাজটাই হচ্ছে গিয়ে ওইখানে গিয়ে দেখা দরকার যে আগে সার্জেন্ট আছে কিনা, সার্জেন্ট থাকার পরে সার্জেন্টকে ইনফর্ম করা উচিত যে আমার এত নম্বর গাড়িটা হারাই গেছে, কারণ গাড়িটা তো আকাশ দিয়ে নিয়ে যাবে না, নিজেদের রাস্তা দিয়ে তো নিয়ে যাবে, তখন মনে করেন সার্জেন্টকে প্রতিটা মোড়ে মোড়ে যদি বলে দেয় গাড়িটা কিন্তু।
আচ্ছা, তার মানে আপনি আমার সঙ্গে অনেকটাই একমত এবং যিনি আইনজীবী যে আমাদের যে তথ্যগুলো দিয়েছেন,
মনে করেন যে আমাদের মতন পাবলিকে বুঝে না বিদায় এরকম গাড়ি হারাচ্ছে।
আচ্ছা, মানে দোষটা আসলে আমাদের,
দোষটা আমাদের নিজেদের, আপনাদের দোষ, এখন মনে করেন এখান থেকে মুনাফা আমাদের।
অবশ্যই অবশ্যই, এবং আসলে দোষটা কিন্তু আসলে আমাদেরকেই আগে নিতে হবে যে আমরা আসলে কেন সচেতন হলাম না, আমরা হয়তো একটু সচেতন হলে একটু লক্ষ্য করলে হয়তো গাড়িটা চুরি হতো না, বা আমরা যে অপরাধী বা আমরা যদি একটু সচেতন থাকতাম হয়তো বা একটু রাতে চলাফেরা করার ক্ষেত্রে হয়তো বা আমরা যদি একটু নিরাপদে চলাফেরা করতাম কাউকে দুজনকে, আপনি যেমন চিন্তার কথা বললেন যে একজন থাকলে হয়তো চিন্তাটা বেশি হয় দুজন থাকলে কম হয়, তো সেক্ষেত্রে কি এটাও একটা সাবধান বাণী যে আমরা যখন একটু রাত হলে যখন চলাফেরা করবো বা একটু রিস্কি পয়েন্টগুলো দিয়ে যখন যাবো একজন আগে দুজন গেলে একটু ভালো হয়,
সব থেকে ভালো হয় দুজন গেলে ভালো হয়।
আচ্ছা, যখন যখন আমরা দুজন, হ্যাঁ যেমনটা বলতে যাচ্ছেন,
যখন দেখা যাচ্ছে দুজন থাকে তারা ওদের ভিতরে ভয় থাকে যে হয়তো একজনকে ধরলে আরেকজন চিল্লা দিবে।
এক্স্যাক্টলি। এবং যখন আসলে আমরা একান্তই ভাদ্য যে আমরা একজনই, তখন তখন আমার মনে হয় যে রিক্সার থেকে গণপরিবহন যেমন বাস ওটাতে উঠলেই সবচেয়ে বেশি নিরাপদ, আপনার কি মনে হয়?
আমার মনে হয় এটাই যে গণপরিবহনে উঠলেই এটা লাভ হয়, ভালো হয়।
আচ্ছা, মানে যেখানে আপনি একটু অনিরাপদ বোধ করবেন যে যে জায়গাটি একদম নীরব নিজন, সেক্ষেত্রে রিক্সা থেকে অন্তত পাঁচ মিনিট ওয়েট করেন বা দশ মিনিটই ওয়েট করেন, একটু কষ্ট করে হলেও গণপরিবহনে যান, তারপর একটু নিরাপদ।
যে দেখা যাচ্ছে যে আপনার এই যে হাতি ঝিলের কোনায় আছে যে সাত রাস্তার মোড়টা, ওইখানে অহরহর হচ্ছে এখনো পর্যন্ত।
শুধু সাত রাস্তায় না, অনেকগুলো পয়েন্ট আমরা জানি, গুলিস্তানের বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে,
আপনি গুলিস্তান বলেন, এই যে যাত্রাবাড়ি বলেন, যে কোন জায়গায় আপনি থানার সামনে বেশিরভাগ করতেছে এগুলা।
আচ্ছা, মানে আসলে চোররা ইচ্ছা করে ওই জায়গাগুলো একটু করছে, হয়তোবা অনেক কারণেই, তাদের ইন্টেনশন অনেক দিকের। এবং আমরা আসলে যেটা বলতে চাই যে নিজেরা আসলে আগে সচেতন হয়ে যাই, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। আমি আপনি যদি একটু সচেতন ভাবে একটু চলাফেরা করি তাহলেই তো কাজগুলো ঘটে না, তাই না? যে সেক্ষেত্রে আমার মনে হয় যে একজন যখন আমরা চলাফেরা করি গণপরিবহনটাই হয়তোবা সবচেয়ে বেস্ট। আপনার কাছে আরেকটা বিষয় একটু আসে যে চুরির এই যে গাড়ির নম্বর প্লেট চেসিস সবকিছু চেঞ্জ করে ফেলে গাড়িটা চুরি হওয়ার পর, এইটা কি কখনো চেষ্টা করে কি উদ্ধার করা যায় যে আমার গাড়িটা আসলে কোথায়?
ভাই, মূলত গাড়ি একবার ঢুকতে, আমি আপনাকে বারবার বলছি যে গাড়ি একবার যদি ধোলাই খাল ঢুকে তখন সেই গাড়ি আর সম্ভব না,
সে গাড়ি আর কখনো সম্ভব না।
কারণ মনে করেন যে এখানে দশটা ইয়া যে কটা পার্টস সে কটা দোকানদার আছে, কেউ মনে করেন যে পার্টস নিতে আছে, কেউ কার্বোরেটর নিতে আছে, কেউ মনে করেন চাকা নিতে আছে, কেউ ইয়া নিতে আছে, বডি নিতে আছে, কেউ চেসিস নিচ্ছে, সবাই কিন্তু একসঙ্গে একসঙ্গে কাজ করতেছে।
আচ্ছা,
তো আপনি ওখানে ধোলাই খাল বললাম না যে এক ঘন্টার ভিতরে আপনি একটা গাড়ি ঢুকাই দিবেন, এক ঘন্টার ভিতরে, এক ঘন্টা পরে, এক ঘন্টা পাঁচ মিনিট পরে যাবেন, আপনি দেখবেন এখানে কিছুই নেই।
আচ্ছা আচ্ছা, প্রাইভেট কারের ক্ষেত্রে আপনি যেমন বলছিলেন যে ড্রাইভাররা আসলে সবচেয়ে বেশি জড়িত,
হ্যাঁ,
এই ড্রাইভারদের সাবধানতার জায়গা থেকে আপনি আসলে কি বলবেন, কি করা উচিত?
এখন আপনি যে কথাটা বলছিলেন ভাইয়া যে ড্রাইভারটা হয়তো তার বাড়িটা, তার ছবিটা, এগুলো খুবই প্রয়োজনীয়। আমি যেটা মনে করি যে এটা খুবই প্রয়োজনীয় তার, কারণ এটা হচ্ছে একটা গাড়ি একটা মালিকে কিন্তু ড্রাইভারের উপরে ছেড়ে দেয়। আর ড্রাইভার গুলো কিছু কিছু অসৎ ড্রাইভার আছে যে আপনি বেতন ঠিকই দেন, ও বলতেছে যে আমার যদি উনি দশ হাজার টাকা বেতন দেয়, তা আমি মনে করেন যে এখান থেকে দশ হাজার টাকা ছয় মাস চাকরি করে ষাট হাজার টাকা পাচ্ছি, আমি এই গাড়িটা যদি চোরের হাতে ধরাই দিই তো আমি এখান থেকে এক লাখ টাকা পাচ্ছি, এক লাখ টাকা দুই লাখ টাকা পাচ্ছি, আমার কোনটা লাভ?
আচ্ছা, সেক্ষেত্রে ড্রাইভারদের সম্পর্কে আসলে একটু খোঁজ খবর নেওয়া উচিত। আরেকটা বিষয় একটু আসি, খুব পপুলার যে জিপিএস, আসলে একটা নতুন একটা সিস্টেম বের হয়েছে যে গাড়িটা আসলে কখন কোথায় আছে এই প্রযুক্তি ব্যবহার করা হয়, তো আপনার কি মনে হয় যে এটাও কি ভাঙা সম্ভব, চোরেরা কি এটাও ভাঙতে পারে?
ভাই, কথা আছে না, চোরের কোনো ধর্ম নেই, তো যতটাই হোক চোর হোক, তা সে যতটা চোর ইমানদার হোক, তার ধর্মটা কিন্তু চুরি করা। তো দেশটা যত প্রযুক্তি করুক আর যতই করুক চুরি করবে,
এটা আসলে ভাঙে কিভাবে
সেটা ভাই আমার মতন, আমার আমি সেটা জানতে পারি না। আজকে মনে করেন যে আমি এখান থেকে কি বললাম যে আমি আর এগুলার ভিতরে যেতে চাচ্ছি না।
অবশ্যই, এবং আমরা আসলে আপনাদেরকে সেই সহযোগিতাটুকু করতে চাই, আমাদের যারা লিসেনার রয়েছেন আমরা তো তাদেরকে আহ্বান জানিয়েছি অলরেডি যে আমরা চাই বাবু ভাইকে একটি মানুষকে অন্তত আমরা বের করে নিয়ে আসি এই অপরাধ জগৎ থেকে। আমরা হয়তো বা কালকের দিন থেকে চাই না যে বাবু ভাইয়ের মতো আর কোনো মানুষ আমাদের এখানে এই আশেপাশে আসুক, আমাদের এই অনুষ্ঠানে আসুক, এই অনুষ্ঠানে কথা বলুক, বাবু ভাইয়ের মতো আর কোনো একটি মানুষ আমরা কখনই চাই না। এবং অন্ধকারের গল্পের সার্থকতা আসলে সেই জায়গাতে যে দিন থেকে আমরা এই প্রোগ্রামটি আর করতে পারবো না, যেদিন থেকে বাবু ভাইয়ের মতো আর মানুষ আমরা পাব না, বাবুয়ের মতো এরকম অপরাধীরা আর যখন তাদের অনুশোচনা তাদের অপরাধের কথাগুলো আমাদেরকে বলতে আসবেন না, এবং ভালো জায়গা থেকে বলতে আসবেন না, তারা ভালো যখন হয়ে যাবেন, হয়তোবা কোনোদিন এটি সম্ভব না, কিন্তু একজন মানুষকে তো সম্ভব, একজন বাবু ভাইকে তো সম্ভব, আমি আপনি মিলে একটু কিছু একটু করার, যেখান থেকে বাবু ভাইকে হয়তোবা বাবু ভাই যতটুকু এগিয়ে গেছেন অপরাধে, যতটুকু পা ফেলেছেন, বাবু ভাই তো চাচ্ছেন আজকে আসলে বের হয়ে আসার জন্য, বাবু ভাই তো এমন না যে বাবু ভাই হারিয়ে যাবেন, আমি আপনি কিন্তু বাবু ভাইকে একটু খোঁজ রাখবো যে আমরা আসলে বাবু ভাইকে যতটুকু সহযোগিতা করেছিলাম বাবু আসলে ততটুকুই ভালো হয়েছেন কিনা। আমরা চাই, আমরা এই অন্ধকারের গল্পের টিম চায় যে একজন বাবু ভাইকে আমরা একটু বের করে নিয়ে আসি, এবং আমরা চাই আগামী প্রোগ্রামেই বাবু ভাইকে একটু অন্য একটি পরিচয়ে পরিচিত করার জন্য আমাদের একজন লিসেনার অন্তত বলুক যে আমরা বাবু ভাইয়ের পাশে দাঁড়াতে চাই, বাবু ভাইকে যেভাবে হোক একটি চাকরি দিয়ে হোক, সেই চাকরিটি একটি পিয়নের পোস্ট হইল আমার মনে হয় বাবু ভাই সেই কাজটিও করতে রাজি, তারপরে উনি সত উপার্জন করতে চান। আমার মনে হয় যে মানুষটি এতটুকু সততার জায়গা থেকে তার অপরাধের কথা স্বীকার করতে পারেন, সেই মানুষটি আর যাই হোক কোন একটি কাজ পেলে সেই মানুষটি অবশ্যই ভালো হয়ে যাবে, এটি আমার বিশ্বাস। কারণ যে মানুষটি অপরাধ স্বীকার করতে জানে, যে মানুষটির বিবেক তাকে দংশন করে, সে মানুষটি প্রকৃত অর্থেই হয়তোবা, সে মানুষ অপ্রকৃত অর্থেই ভালো, সে হয়তোবা সাময়িক কারো লোভে পড়ে, সাময়িক হয়তোবা কারো ফাঁদে পড়ে সে আসলে এই কাজটি করছে। বাবু ভাইকে আমরা একটু সহযোগিতা করতে চাই কাজের জায়গা থেকে। আশা করি আমাদের এই লক্ষ লক্ষ যারা লিসেনার শুনছেন তারা হয়তো আমাদেরকে নিরাশ করবেন না। আমরা বাবু ভাইকে কালকের সূর্যোদয়, কালকের দিন থেকে বাবু ভাইকে অন্য পরিচয়ে দেখতে চাই। বাবু ভাইকে আগামী রোববার ঠিক রাত 10:30 বাবু ভাই যখন আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা চাই বাবু ভাইকে 2 মিনিটের জন্য হলেও আগামী রোববার বাবু ভাই থেকে একটু কথা শোনার জন্য, এবং সেদিন বাবু ভাই আমাদের সঙ্গে বলুক যে আমি পেরেছি আপনাদের সহযোগিতায়, আমি একা নই, আমি অতীতে ছিলাম, আমি এই অন্ধকারের গল্পের প্ল্যাটফর্মে আসার পর থেকে আমি একা নই, আমি আপনাদের সঙ্গে, আমি আপনাদের। লিসেনার, আমরা আজকের প্রোগ্রামে আসলে কতটুকু আমরা পেরেছি বাবু ভাইকে উপস্থাপন করার জন্য, কতটুকু অপরাধকে উপস্থাপন করার জন্য, একজন অপরাধী মানুষেরও যে একটি মন রয়েছে এবং অপরাধী মানুষ যে বলতে চায়, একজন অপরাধী মানুষ যে সাহস করে এতটা রাত পর্যন্ত আমাদের মাঝে এসেছেন এবং এতটা সাহস করে উনি আজকে আমাদের সঙ্গে কথা বলছেন, আজকে রাত উনি বাসায় যাবেন, উনি আসলে জানেন না যে কালকের দিনটা উনার কেমন হবে এবং উনি আসলে কতটা নিরাপদ। আপনারা একটু চিন্তা করেন যে আপনি একটি অপরাধ করেছেন এবং সেই অপরাধের কথা একটি মিডিয়াতে আপনি বলতে এসেছেন এবং আপনি আসলে কি নিরাপদ। এটি কিন্তু আপনি আমি যখন চিন্তা করি তখন কিন্তু আমিও ভাবি যে আসলে এটা কি সম্ভব যে একটি মিডিয়াতে এসে বলা এবং তারপর বাসায় চলে যাওয়া। বাবু ভাই কিন্তু সেই সৎ সাহসটুকু দেখিয়েছেন, দেখিয়েছেন আপনাদের জন্য, আপনারা আছেন। বাবু ভাই জানেন যে লক্ষ কোটি লিসেনার একজন বাবু ভাইয়ের সঙ্গে আছেন, এই সাহসটুকুর জায়গা থেকে কিন্তু বাবু এসেছেন। ইভান ভাই, আমরা কিন্তু বেশ খানিকটা সময় অনেক বেশি নিয়ে ফেলেছি, অনেক কথাই হয়তো বা বলে ফেলেছি শুধুমাত্র বাবু ভাইয়ের জন্য। একদম শেষের দিকে
সবকিছু আসলে আপনি বলে ফেলেছেন বাবু ভাই, আর আর যদি কাউকে কিছু বলার থাকে একদম শেষ সময় মাইক্রোফোন আপনাকে দিচ্ছি।
আমি সকল লিসেনারকে একটা কথাই বলবো যে আমি আপনাদের মতন পৃথিবীতে আপনাদের সমাজে এসে বাস করতে চাই, আমাকে আরেকটা সুযোগ দিন। আর আমি সবাইকে বলবো যে আমার মতন এরকম ইসে যেন না আসে কেউ, অন্ধকার জগতে কেউ না আসে।
অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেকের রেসপন্স পেয়েছি যারা বাবুয়ের পাশে থাকতে চান, যেমন আহসান, তিনি নর্দাত গুলশান 2, আচ্ছা তিনি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছেন, আমরা আপনার সাথে আমাদের টিম যোগাযোগ করবে একদম ফর শিওর। এবং যেমনটা বলছিলাম যে এরপর থেকে আমরা আমাদের যত অতিথি এসেছেন তাদের বর্তমান অবস্থা কি সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করবো।
এবং আহসান ভাইকে আমি একটু আরেকটু বলতে চাই যে আপনি যেভাবে SMS করেছেন এবং যারা SMS করেছেন তাদের সঙ্গে কিন্তু সরাসরি আমরা যোগাযোগ করিয়ে দিব আজকের বাবু ভাইকে, উনি সরাসরি কথা বলুক আপনাদের সঙ্গে। আপনাদের যদি তাকে ভালো লাগে, দয়া নয়, আপনারা যদি আসলে মনে করেন যে এই বাবু ভাই আসলে কাজ করতে জানে এবং উনাকে দিয়ে আসলে কাজটি হবে, সেক্ষেত্রে আমরা সরাসরি বাবু ভাইয়ের সঙ্গে সরাসরি আপনাদের কন্ট্যাক্ট করে দেবো, আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলবেন, তারপর কিছু যদি চেষ্টা করে ভালো করা যায় আপনারা সেটি করবেন।
রাইট, জসিম ফার্মগেট থেকে তিনি মোবাইল নাম্বার পাঠিয়েছেন, বাবুল আছেন, রাফি আছেন, এরকম অনেকেই আছেন। এবং যারা আমাদের সাথে ফেসবুক আর SMS এ আছেন, ফেসবুকে অনেকে তাদের মোবাইল নাম্বারগুলো দিয়েছেন, দয়া করে একটু যদি SMS পাঠিয়ে দেন আমাদেরকে। SMS এর নিয়ম আবার বলছি, SMS অপশনে গিয়ে OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছে, আমি অনুষ্ঠান শেষ করে ফেলবো। ছোট্ট কয়েকটা কথা বলতে চাই, সেটা এই ঘটনাগুলোর বাইরে। একজন বাবু, ঘোড়া বাবু যখন হয়ে উঠেছেন তার ছোটবেলা থেকে কিছু ঘটনা আমরা শুনছিলাম, যেমন সেই ঘটনাগুলো হয়তো একটা মানুষ, আমরা সবসময় বলি জন্ম থেকে কেউ অপরাধী নয়, ধীরে ধীরে অপরাধ করেন। পারিবারিক যে একটা বিষয় থাকে, পরিবারকে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলা হয় এবং অতিরিক্ত শাসন আমরা অনেক সময় করি, সেটা শিশু মনে একটা বাজে প্রভাব বিস্তার করে। শিশু শ্রমের ব্যাপারটা এখন খুবই ভালো আসার কথা যে তেমনটা দেখা যায় না, তারপরে যেসব জায়গায় আছে। আর প্রচন্ড খারাপ ব্যবহার করা, পরিবারের আপন মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। আর যারাই পড়াশোনার ল্যাকিংস, প্রত্যেকটা অন্ধকারের গল্পে এই ব্যাপারটা কিন্তু প্রকটভাবে ওঠে। বাংলাদেশ গভর্নমেন্ট বলেন, বেসরকারি প্রতিষ্ঠান বলেন, সবাই কিন্তু পড়াশোনার ব্যাপারে অনেক বেশি উদার। আপনার বাচ্চাটিকে, আপনার সন্তানটিকে, আপনার সেই শিশু আত্মীয়টিকে পড়াশোনা করবার সুযোগ দিন, যদি সুযোগ থাকে আপনি আবার পড়াশোনা শুরু করুন, এটা আমাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। অন্ধকারের গল্প নিয়ে আগামী রোববার ঠিক 10:30 আবারও ঢাকা FM 90.4 এর এই স্টুডিওতে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে সময় পেলে, সুযোগ পেলেই থাকবেন, আর সেটাই চাইছি। এবং আমাদের এই অনুষ্ঠানের, আমাদের সামগ্রিক কথাবার্তায় পার্সোনালি
কেউ যদি ব্যক্তিগত ভাবে বা তার প্রাতিষ্ঠানিক ভাবে কেউ যদি কোনো কিছুতে আঘাত পেয়ে থাকেন, আমরা একেবারেই একাগ্রচিত্তে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের উদ্দেশ্য সেটা ছিল না, আমরা শুধুমাত্র উপস্থাপন করেছি আজকের অন্ধকার জগতের এক গল্পকে, অন্ধকার জগতের একটি দিককে। অনেক ভালো থাকুন, অনেক শুভকামনা সবার জন্য, এবং আপাতত আমরা অন্ধকারের গল্প থেকে বিদায় নিচ্ছি। আগামী রোববার ঢাকা এফএম 90.4 এ ইভান এবং অন্ধকারের গল্পের টিম নিয়ে, নতুন কোন অতিথিকে নিয়ে, নতুন কোন অন্ধকার দুনিয়ার গল্প নিয়ে হাজির হয়ে যাব। অনেক ভালো থাকুন এবং অবশ্যই খেয়াল রাখুন, যা শিখলেন সেই সচেতনতার জায়গা থেকে, যা বুঝলেন নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।
This track was downloaded from FusionBD.com.